This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. স্বাগতম বন্ধু সবাইকে প্রাণব ভালোবাসার বাংলাদেশে, আমি মেঘলা আছি আপনার সাথে একদমই লাইভ। আর আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 10:35। থাকবো আপনার সাথে অনেকটা সময় জুড়ে বন্ধু, অনেকটা সময় জুড়েই থাকবো এবং আপনাকেও থাকতে হবে, সেই কথাটিও দিতে হবে এবং সেই কথা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা সবারই জানা, সেটা হচ্ছে SMS এবং কমেন্ট, এবং সেটা বেশি বেশি করে করতে হবে বন্ধু, এবং তার মাধ্যমে জানিয়ে দিতে হবে যে আপনারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন এবং পুরো সময়টা জুড়েই আমাদেরকে শুনছেন। সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে, কখন কাকে ভালোবেসেছিলেন, এখন কাকে ভালোবাসছেন, কে কাকে কিছু বলতে পারছেন না, কেন পারছেন না, কারো যদি বার্থডে উইশ থাকে সবকিছুই আপনি বলতে পারেন এবং লিখে দিতে পারেন, পাঠিয়ে দিবেন এই নাম্বারটিতে 16260 তে। ওকে, একদমই ইজি। এবং আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনি ইজিলি চলে আসতে পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS, আর SMS এর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে লিখবেন ভালোবাসার বাংলাদেশ, তারপর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 তে। এবং ফেসবুকে যারা আছেন তারা কিন্তু দেখছেন যে ফেসবুকে অলরেডি প্রাণা ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং একটি ফটোগ্রাফও আছে, সেখানটিতে লেখা আছে যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি মুনা, আমরা শুনবো আজকে তার জীবনের কথা। অবশ্যই আমরা সেই বন্ধুটির জীবনের কথা আজকে শুনবো, যে জন্যই আজকের আমাদের এই অনুষ্ঠানটি, এবং যাকে ছাড়া, যাকে সব সময় সবাই খুব বেশি পরিমাণে মিস করেন সেই মানুষটি তো থাকছেনই, জি বন্ধু, গুরু এতেশাম, যে আর কথা বলার নতুন করে কোনো প্রয়োজন পড়ে না, যাকে মানুষ পাগলের মতন ভালোবাসেন, যার জন্য পুরো সপ্তাহটা জুড়ে মানে অস্থির হয়ে যান যার কথা শুনবার জন্য, সেই মানুষটি তো থাকছেন অবশ্যই, তিনি যথাসময়ে স্টুডিওতে চলে আসবেন এবং তার মাধ্যমে আজকে শুনে নেব আজকের অতিথি বন্ধু মুনার কথা, কি বলতে চান আজকে তিনি সবকিছুই শুনবো, এবং আপনার জীবনের কথা আপনি বলতে চাইলে তো বললামই কি করতে হবে। সো বন্ধু, আপনি অবশ্যই ফেসবুকে ভিজিট না করে থাকলে ভিজিট করবেন, এবং সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আমাদের এই পেজটিতে এসেও বন্ধু আপনি লাইক করবেন, আর আমাদের এই পেজে যে পোস্টের কথা বললাম সেই পোস্টে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। সো অনেক অনেক কমেন্টই বন্ধু আপনার কাছ থেকে চাই। আর আমাদের এই পেজটি বন্ধু আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে যাবেন এবং টাইপ করবেন ঢাকা FM, তারপরে আপনি এন্টার প্রেস করলে আমাদের ঢাকা FM এর সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি চলে আসবে আপনারই সামনে, এবং এখানটিতে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 3,38,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, একদমই দেরি নয়, আপনি অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং SMS করবেন 16260 তে। এবং এর মাঝে একটি জিনিস আমি জানিয়ে দিতে চাই যে 15 বছর পূর্তি উপলক্ষে রেক্স ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে রেক্স ইয়ুথ ক্লাবের মেম্বার হবার দারুণ সুযোগ। রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটের রেজিস্ট্রেশনের মাধ্যমে খুব সহজেই আপনারা হতে পারছেন রেক্স ইয়ুথ ক্লাবের গর্বিত সদস্য, সাথে পাচ্ছেন রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে সব পণ্যের উপর 10% ডিসকাউন্ট সহ বিভিন্ন অফার। অবশ্যই অবশ্যই আমার যে কোনো একটা আউটলেটে ঢু মারতেই হবে। সো বন্ধু, বি এ প্রাউড মেম্বার অফ রেক্স ইয়ুথ ক্লাব, রেক্স ফ্যাশন, এ ফ্যাশন উইথ ফিশন। ওকে, সো অনেক কথাই বলে ফেললাম, আর এই মুহূর্তে যে ওয়েলকাম সংটি আপনার জন্য ওয়েট করছে, সুপার ডুপার রোমান্টিক সং, আশা করি সবারই ভালো লাগবে, শুনতেই থাকুন, ফিরে আসবো আমি একটু পরে। হ্যালো বন্ধু, আরো একবার স্বাগতম জানাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে, আপনি শুনছেন ঢাকা FM 90.4, আর মেঘলা আছি আপনার সাথে একদমই লাইভ। আর ঘড়িটা বাজে আমার সাথে, বলে দিচ্ছি সময় এখন ঠিক রাত 10:48, আছি আপনার সাথে অনেকটা সময় জুড়ে, যদিও আমাদের অফিসিয়াল টাইমটি হচ্ছে 1:30 পর্যন্ত, মানে 1:30, তারপরও যখন গল্প স্বল্প জমে যায় তখন আমরা অনেকটা সময় থাকি, সেটা সব বন্ধুই জানে। তো সেই সময়টুকু পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে, সেই কথাটি দিচ্ছেন। অনেক বন্ধু এসএমএস এবং কমেন্ট করে সেগুলো আমি পড়ব। তবে তার আগে বন্ধু জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা এফএম এ প্রচারিত অনুষ্ঠান অ্যাকাউন্ট নম্বর 90.4 এর হট সিটে আপনি যদি আসতে চান বা অংশগ্রহণ করতে চান, তাহলে আপনি রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং সেই রেজিস্ট্রেশন নম্বরটি 16260 তে এসএমএস করে আপনি অ্যাকাউন্ট নম্বর 90.4 এর হট সিটে বসার সুবর্ণ সুযোগটি অর্জন করতে পারেন খুব সহজেই। খুব চমৎকার একটা ব্যাপার না? সো আপনি যেটা করবেন, রেজিস্ট্রেশন করবেন আপনি রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে গিয়ে এবং রেজিস্ট্রেশনটা টোটালি ফ্রি এবং সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি 16260 তে এসএমএস করে দিতে পারেন এবং অ্যাকাউন্ট নম্বর 90.4 এর পাওয়ার্ড বাই হচ্ছে, মানে এটার সম্পূর্ণ স্পন্সার্ড হচ্ছে রেক্স ফ্যাশন। আর বন্ধু অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ এবং অনেক বন্ধুই আমার সাথে যুক্ত হয়ে আছেন, আছেন বিলাস মগবাজার থেকেই এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন আশিক আহমেদ, উনি ফেসবুকে আছেন আমাদের সাথে, এবং আছেন ফয়সাল উদ্দিন, লিখেছেন মেঘলা আপু তুমি আমার কমেন্ট কেন পড়ো না, এবং ওকে আব্দুস সালামও যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু আপনি কেমন আছেন, এবং আরেকজন বন্ধু লিখেছেন নয়ন যে খুব মিস করছি গুরু এতেশ্রামকে, গুরু তুমি কখন আসবে, এবং দিয়াও আছেন কিশোরগঞ্জ থেকে সেম কথাটি বলেছেন যে পুরো সপ্তাহ জুড়ে গুরুকে চরমভাবে মিস করেছি এবং বন্ধু আপনাদের সাথে সাথে আমিও কিন্তু মিস করি এবং আমাদের ঢাকা FM এর সব বন্ধুরা এবং আমাদের ঢাকা FM ফ্যামিলি সবাই কিন্তু গুরুকে খুব খুব মিস করেন। সো সেই অপেক্ষার পালা তো অবশ্যই শেষ হবে, কিছুক্ষণের মধ্যেই গুরু এতেশ্রাম যুক্ত হবেন আপনার সাথে, কথা বলবেন, এবং আপনার যদি গুরুর কাছে কোনো জিজ্ঞাসা থেকেই থাকে না, অনেক কিছু জানার আছে, জিজ্ঞেস করার আছে আপনার জীবন সম্পর্কিত, সো সবকিছু আপনি পাঠিয়ে দিতেই পারেন এবং আমাদেরকে পাঠিয়ে দেওয়ার যে ওয়েগুলো আছে সেগুলো তো আমি সবসময় জানাই, তারপর আরো একবার জানাবো, আরো একবার না বহুবার অনেকবার আমি একই কথা বলতে থাকব। এবং সেই নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে সব লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি আসতে চান আমাদের এই প্রোগ্রামটিতে, যদি আপনি শেয়ার করতে চান আপনার জীবনের কথা, আপনার ভালোবাসার কথা, যে কথাগুলো আপনি হয়তো কখনো কাউকে বলেননি বা বলতে খুব দ্বিধাবোধ করছেন, সেই কথাগুলো কিন্তু আপনি খুব সহজেই অনায়াসে আমাদের এই অনুষ্ঠানটিতে এসে শেয়ার করতে পারেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 তে। আর এই মেসেজটি বন্ধু অনেকবার করে আপনাকে করতে হবে, ওকে? আর ফেসবুকে আমাদের যে অফিশিয়াল ফ্যান পেজটি আছে সেখানটিতে আপনি ভিজিট করছেন, আর যারা এখনো করেনি তাদের জন্য অ্যাড্রেসটি আরো একবার www.facebook.com/dhakafm90.4, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। সো এই পেজটিতে আপনি আসবেন এবং লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি আপনার কাছ থেকে। আর অনেক বন্ধু কমেন্ট করছেন আমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটিতে, সো বন্ধু আপনি কেন বাদ যাবেন, অবশ্যই এই পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টে আপনার অন্যান্য বন্ধুদের কাছে। সো আরো কিছু বন্ধুর এসএমএস কমেন্ট করব, যেমন আছেন ইমন খান, লিখেছেন কেমন আছো মেঘলা আপু, আশা করি ভালো আছো। কে আনিসুজ্জামান লিখেছেন যে কষ্ট ও বিরহ ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, আসলে অনেক খাঁটি কথা, অনেক কিছু জানেন বোধহয় আনিসুজ্জামান। ওকে আলামিন লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো এবং গুরুকে আমার সালাম জানাবে, ওকে জানিয়ে দিলাম। এন্ড শরীফুল সরকার লিখেছেন মোনা আপুর ফেসটা নাইস, মোনার গল্পটা, আচ্ছা মোনার গল্পটা বোধহয় কষ্টের, এটা আমার বন্ধু গেস করে নিয়েছেন। এবং আছেন মোহাম্মদ ইমন খান, বা আজকে ইমন নামের অনেক বন্ধু মনে হয়, লিখেছেন যে আপু আমি তোমাদের নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করো। ওকে ইমন, ওয়েলকাম করছি আপনাকে। এবং আছেন এই মুহূর্তে শামীম ফরিদপুর থেকে, লিখেছেন যে মিস ইউ গুরু, সব বন্ধুরাই খুব মিস করছেন আমাদের গুরু এতেশ্রামকে, অবশ্যই বন্ধু যথাসময়ে চলে আসবেন, আপনাকে ধৈর্য ধরে আরেকটু অপেক্ষা করতে হবে। এবং আরেকজন বন্ধু আছেন, তার নাম হচ্ছে আবির হাসান রাতুল, তিনি লিখেছেন যে আমাদের যাদের ভালোবাসার গল্প নেই তাদের কথা কি বন্ধুদেরকে বলবো না আমরা, আসলে তো অনেক সমস্যায় পড়ে গেলাম, এরকম কি হয় কখনো, যাদের ভালোবাসার কথা আছে তাদের কথাও বলি এবং যাদের ভালোবাসার গল্প নেই যারা আমাদের খোঁজ খবর নেন তাদের কথাও তো বলি, কেন এরকম মনে হলো আপনার, মানে একদমই আমি বুঝতে পারছি না রাতুল, যদি আপনি এটা একটু মানে খুব বিশদ আকারে আমাকে বর্ণনা করে বলেন তাহলে বোধহয় ভালো হবে। ওকে আরেকজন বন্ধু আছেন, তার নাম হচ্ছে ইমন আলমগীর, উনি ঢাকা ইউনিভার্সিটির অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে লিখেছেন যে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোতে তুমি ছিলে, সবসময় আশা করি এভাবেই রবে চিরকাল। শুভ জন্মদিন এবং শুভকামনা তোমার জন্য সব থেকে কাছের বন্ধু আরিয়া আজাদকে। বাহ, এবং এই আরিয়া আজাদের বার্থডে ছিল 7th March, সো লেট হ্যাপি বার্থডে আরিয়া আজাদ ফ্রম ইমন আলমগীর, এবং অবশ্যই আমার তরফ থেকেও লেট হ্যাপি বার্থডে, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আচ্ছা, তুমি করে বলে ফেললাম, আর কাছের বন্ধু সব সময় কাছে থাক, বন্ধুর জন্য ভালোবাসা আরো বহু গুণে বেড়ে যাক, এটাই কামনা। আর ইমন আলমগীর নিশ্চয়ই আপনি শুনছেন এবং আরিয়া আজাদও নিশ্চয়ই শুনলেন, নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে, বার্থডে উইশ করে দিলাম এই জন্য। আর অনেক বন্ধুই আছেন, বন্ধু অবশ্যই আপনি আপনার মনের কথাগুলো আমাকে লিখে পাঠাতেই থাকবেন এইভাবেই। আর এই সব বন্ধুর জন্য ভালোবাসা নিয়ে, এই সব ভালোবাসা সংক্রান্ত সব কথা বলতে বলতে আমার একটি গানের কথা খুব মনে পড়ে গেল, এবং সেই গানটি আপনাদের সাথে শেয়ার না করে একদমই থাকতে পারছি না। খুবই চমৎকার, বন্ধু কথা রাখিস, বন্ধুর সাথেই থাকুন এবং কথা রাখুন প্লিজ। জি বন্ধু, আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই আয়োজনটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা কথা বলছি আপনার সাথে, এবং অবশ্যই যে মানুষটির জন্য সবার এতক্ষণ ধরে যে মানে অপেক্ষা, যার জন্য এত অস্থিরতা, সেই মানুষটিকে অবশ্যই একটু পরেই ওয়েলকাম করব। এই জন্য আপনাকে বন্ধু আরও একবার মানে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে থাকতেই হবে। এবং ওয়েলকাম করার আগে বন্ধু আপনাকে আরও একবার জানিয়ে দিই যে 15 বছর পূর্তি উপলক্ষে রেক্স ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে রেক্স ইয়ুথ ক্লাবের মেম্বার হবার দারুণ সুযোগ। রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটের রেজিস্ট্রেশনের মাধ্যমে খুব সহজেই আপনারা হতে পারছেন রেক্স ইয়ুথ ক্লাবের গর্বিত সদস্য। সাথে পাচ্ছেন রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে সব পণ্যের উপর 10% ডিসকাউন্ট সহ বিভিন্ন অফার। সো বি এ প্রাউড মেম্বার অফ রেক্স ইয়ুথ ক্লাব, রেক্স ফ্যাশন, এ ফ্যাশন উইথ ফিউশন। ওকে, সো বন্ধু আপনি আছেন আমার সাথে, আমি আছি আপনার সাথে, আমরা সবাই আপনার সাথে আছি, এবং আপনারা সবাই আমাদের সাথে আছেন, এবং সেই জিনিসটি বুঝতেই পারছি আপনার SMS এবং কমেন্ট পড়ে। সো আপনি আরো বেশি বেশি কানেক্টেড থাকবেন আমাদের সাথে, এটাই আশা করছি। সো নিয়মটা জানিয়ে দিচ্ছি, কানেকশনের মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার HTO লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এখানটিতে আমাদের ঢাকা এফএম এর আমাদের যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করা আছে সেখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং আরও একবার জানিয়ে দিচ্ছি বন্ধু আপনাকে যে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা এফএম এ প্রচারিত অনুষ্ঠান অ্যাকাউন্ট নম্বর 90.4 এর হট সিটে যদি আপনি আসতে চান বা অংশগ্রহণ করতে চান, তাহলে আপনি রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেট থেকে ফ্রি রেজিস্ট্রেশন করুন, এবং সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 তে SMS করে আপনি অ্যাকাউন্ট নম্বর 90.4 এর হট সিটে আসার সুবর্ণ সুযোগটি অর্জন করতে পারেন খুবই সহজেই, একদমই ইজি। শুধু SMS করে পাঠিয়ে দেবেন 16260 তে। এবং বন্ধু আমি আর আপনাদেরকে অপেক্ষা করাতে চাই না, অনেকবার একই কথা বলছি, সো আসলে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। সো এখন যেটা করব, ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতশম, এন্ড ফাইনালি গুরু ওয়েলকাম করছি আপনাকে।
থ্যাংকস মেঘলা, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন।
এক্স্যাক্টলি, এবং 6 দিন পর আসলে দেখা হয়, এটা আসলে অনেক খুব খুব অনেক লং টাইম মনে হয় যে দীর্ঘ একটা সময়, দীর্ঘ সময় পর দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি তো তাও, আমরা তো সবাই যারা আপনার কাছে আছি দেখতে পারি, কিন্তু কাছে থেকেও যারা দূরে থাকেন তারা দেখতে পার না, জাস্ট শোনার জন্য, কথা শুনবার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আপনার সেই চরম কথাটি আর একবার বলবেন, সেই কবিতাটি।
এক্স্যাক্টলি, এবং এটা বললে আমার কাছে মনে হয় যে আমি আমার রিদমটা আসলে ফিরে ফিরে পাই। এবং তুই হয়তো ঠিকই বলেছিস মেঘলা, যে আমরা হয়তো কথা বলি আর তাদের কথা বলাটা সেভাবে শোনা হয়ে ওঠে না, কিন্তু আমরা হয়তো তাদের অনুভূতিগুলোকে আমাদের ক্যানভাসে দেখতে পাই যখন তারা 16260 আমাদেরকে টেক্সট পাঠায়, অথবা আমাদের ডেডিকেটেড যে ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904 সেখানে যারা কমেন্টস করছে অথবা লাইক দিচ্ছে তাদের অনুভূতি আমরা জানতে পারি। তো হয়ে যাক সেই চির চেনা কথাগুলো যার মাধ্যমে আমরা পরস্পরের সাথে যুক্ত হই, পরস্পরের কাছাকাছি আসি এবং পরস্পরকে সত্যি অনেক বেশি কাছের মনে হয়। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ওয়াও, খুবই খুবই ভালো লাগলো, মানে এটা আসলে বলেও বোঝানো যাবে না যে কেমন অনুভূতি। এবং আমার মতন সব বন্ধুরা নিশ্চয়ই সেম ফিলিংটা হচ্ছে সবার মধ্যে। আর রিয়েলি আমি খুব লাকি যে খুব সামনাসামনি একদম কাছাকাছি বসে আমি এই কথাগুলো শুনতে পাই, এবং আমাদের স্টুডিওতে যেসব বন্ধুরা আসেন তাদের গল্প বলার যে গল্প কাছ থেকে শোনার যে সৌভাগ্য, আসলে এটা খুব কম মানুষের হয়।
একই ফিডব্যাক কিন্তু তোর সম্বন্ধেও আমাদের লিসেনার্সরা দেয়, স্পেশালি তোর কথা হাসতে শুরু করলে সেটা সত্যিকার হচ্ছে যে রিনিঝিনি শব্দ হয়, যেটা হয়তো তোর এই 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 বাচনভঙ্গি এবং তোর হাসির সাথে অনেকখানি যায়, এবং এটি কখনোই যেন পুরাতন হয় না যেমন পুরাতন হয় না আমাদের শৈশব।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অফ কোর্স থ্যাংকস টু আল্লাহ। আর অবশ্যই তো থ্যাংকস পাওনা আছে বন্ধুদের কাছে। এবং গুরু, আমাদের তো 16 মার্চ T20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, আজকে তো কনসার্টে যেতে পারলাম না, টিভিতে দেখেই উপভোগ করতে হলো, আপনার কি মত?
মত অবশ্যই তাই যে সমগ্র বিশ্বের মতো আমরা মুখে আছি একটা ব্লাস্টের জন্য, এবং মুখে আছে যে অলরেডি জয়ী হওয়ার যে খরা লেগেছিল বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচে, ইনফ্যাক্ট সেই খরাটা দূর হয়েছে, আমরা তাকিয়ে আছি যে দারুণ সূচনা হবে এবং ভালোভাবে আমরা কাম ব্যাক করতে পারবো T20 ওয়ার্ল্ড কাপে। এবং এটা একটা সারপ্রাইজ গিফট, এবং এটি একটা একরকমের পার্টিসিপেশন ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে, যে ঢাকা FM 90.4 এর পরিবার আমরা একটি সকলের প্রয়াসে একটি গান কম্পোজিশন করা হয়েছে, এবং এটি অবশ্যই T20 ওয়ার্ল্ড কাপটাকে সামনে রেখে।
আমাদের আর জে ইভান, আর সুরকার হচ্ছে আমাদের আর জে ইভান এবং আপেল মাহমুদ, এবং কণ্ঠ দিয়েছেন আর জে ইভান, আর জে নীলাঞ্জনা, আর জে সিফাত, আপেল ভাই এবং সুশান্ত দা। আর এই পুরো গানটির কম্পোজিশনে আছেন আপেল মাহমুদ। সো গানটি শুনতেই হবে, খুবই চমৎকার একটি গান। তো শুনে আসি গুরু, যে কেমন করলো আমাদের ঢাকা FM ফ্যামিলি।
ম্যাজিক মোমেন্টস, হিট ইট ওভার দ্য টপ, সুপার পারফরম্যান্স ফ্রম বাংলাদেশ, ইনক্রেডিবল সিনস হিয়ার।
স্বর্গীয়তা তুমি বুক তুলে যাও, প্রার্থনা কবুল করে নাও, মাথা উঁচু করে নির্ভয়ে খেলো, জয়ের রে স্বর্গীয় স্বর্গীয়তা তুমি বুক তুলে যাও, প্রার্থনা কবুল করে নাও, বিস্ময় তুমি গৌরব দেখিয়ে দাও, স্লোগানে স্লোগানে যুদ্ধে যাও, বিস্ময় তুমি
অসাধারণ অসাধারণ গানটি এবং ভালো লেগেছে এবং সাথে সাথে খারাপও লাগছে, গানটিতে আমারও কণ্ঠ দেবার কথা ছিল, আনফরচুনেটলি আমি দিতে পারিনি। কষ্টটা আসলে এভাবে হেসেই উড়িয়ে দিতে হচ্ছে, কি আর করা।
তারপরেও গানের কথা খুবই ভালো লেগেছে, আর যে ইভান ইনফ্যাক্ট ওর প্রোগ্রাম আমি শুনেছি বেশ কয়েকটা, মানে অনেক ভালো কাজ করছে আসলে, এবং সব মিলিয়ে সুশান্ত দার কথা বারবার আসছে, আপেল মাহমুদের কথা আসছে, নীলাঞ্জনা এবং আরেকজন ছিল,
আচ্ছা আচ্ছা আরেকজন ছিলেন আমাদের সাথে, উনি হচ্ছেন সিফাত,
আরজে সিফাত। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা যেন অনেক বেশি বাংলাদেশ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, এবং এই ক্রিকেট নিয়ে যে মহাযজ্ঞ চলছে সেটা যেন অনেক বেশি সুযোগ করে দিয়েছে যে বাংলাদেশি হিসাবে বা বাঙালি হিসাবে পরস্পরকে অনেক বেশি কাছাকাছি আসার, এবং গানটাতে সেই জিনিসটা দারুণভাবে রিফ্লেক্ট করেছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমরা আসলেই তাকিয়ে থাকবো টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করবে সেটি দেখবার জন্য, কিন্তু এখন যা দেখবার জন্য অপেক্ষায় আছে সেটি হচ্ছে প্রতি বৃহস্পতিবারের মহেন্দ্রক্ষণ, যার জন্য ডেডিকেট করা থাকে, তিনি হচ্ছেন আমাদের ভালোবাসার বাংলাদেশ প্রাণা ভালোবাসার বাংলাদেশের অতিথি, যিনি হট সিটকে অলঙ্কৃত করেন যথারীতি, তিনি হট সিট অলঙ্কৃত করেছেন। আমি আনুষ্ঠানিকভাবে প্রাণা ভালোবাসার বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ গুরু আমাকে স্বাগত জানানোর জন্য, এবং আমি খুবই অনার্ড ফিল করছি যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে আসার জন্য এবং এসে আমার জীবনের কথাগুলো সবার সাথে শেয়ার করার জন্য।
ইনফ্যাক্ট এখানে হয়তো প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্বকীয়তা, বা এখানে হয়তো প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওটির মহিমান্বিত হওয়ার সুযোগ, যে যতটুকু আপনি অনার্ড তার চাইতে আমরা অনেক বেশি প্রিভিলেজড, কারণ এটি অ্যাকচুয়ালি খুব সাধারণ মানুষজনের কাছে পৌঁছে যাওয়ার মতো একটি মাইক্রোফোন, আর যে হেডফোনটা কানে লাগানো আছে সেটি হচ্ছে সাধারণ মানুষের কথা শুনবার জন্য একটি হেডফোন, আর সেটি হচ্ছে আমাদের ঢাকা FM 904 এর পক্ষ থেকে এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও।
হ্যাঁ, তা তো অবশ্যই, যারা এখানে আসতে পারেন, আসার সুযোগ পান এবং জীবনের কথাগুলো সবার সাথে শেয়ার করতে পারেন, আমি মনে করি যে তারা অনেকটাই লাকি এবং এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ জীবনটাকে বদলে দেওয়ার মতো।
আমি শুনি আপনার জীবনের কথা, তার আগে আপনি আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু ছোট করে বলবেন, এবং ছোটবেলা থেকে আপনার জীবনের ঘটনা আমরা শুনতে চাইব।
হ্যাঁ অবশ্যই, যে আমার নাম হচ্ছে রওশনিয়া ফাতেমা, আমার ডাক নাম মোনা, আমার জন্ম লিবিয়াতে, আমি আমার বাবা মার দ্বিতীয় সন্তান, আমি একমাত্র মেয়ে, আমার বড় একটা ভাই আছে আর ছোট একটা ভাই আছে। তো আমার জন্ম লিবিয়াতে এবং আমার ছোটবেলা ওখানে কেটেছে, আর ওখানে যখন থাকতাম আমরা, হ্যাঁ জীবনটা অনেক সুন্দর, ছোটবেলায় যে স্কুলে যেতাম ওখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, তার্কিশ অনেক দেশের বাচ্চারা পড়তো, আমরা একসাথে পড়তাম এবং সময়টা খুবই আনন্দের ছিল।
লিবিয়াতে মানে কোথায় এটা?
আমরা আলবেদাতে থাকতাম, এটা একটা মফস্বল টাউন, মফস্বলের মতো একটা জায়গা,
ওখানে বিভিন্ন ফরেনার্স কমিউনিটি একসাথে থাকতো।
হ্যাঁ হ্যাঁ, জি জি, ওখানে সবাই একসাথে এরকম মিলে থাকতাম আর কি, ওখানে মানে একটা মাল্টি কালচার মাল্টি ল্যাঙ্গুয়েজ এরকম একটা অবস্থা ছিল। ইভেন আমি বাংলাদেশে আসার পরে বাংলা ভাষাটা শিখছি, ওখানে যখন ছিলাম তখন ওই হিন্দি, উর্দু, আরবি, এখন অবশ্য ভুলে গেছি, তো তখন ওই ওইসব ভাষাতে কথা বলতাম, বাংলাদেশে আসার পরে আমি বাংলা ভাষাটা শিখছি। তো ছোটবেলাটা খুবই আনন্দের ছিল, আমি আর আমার বড় ভাই পিঠাপিঠি, আড়াই বছরের ছোট বড়, তো আমাদের সবকিছু শেখা, খেলাধুলা, মারামারি সব একসাথে।
কত বছর বয়স পর্যন্ত ছিলেন ওখানে?
ওখানে আমি 9 বছর বয়স পর্যন্ত ছিলাম।
তাহলে তো শৈশবের খুব দারুণ কিছু সময় আলবেদাতে আপনার এখনো মিশে আছে।
খুব ফিল করি মাঝে মাঝে, মনে হয় জীবনে
কোন বিশেষ ঘটনাগুলোর কথা বেশি মনে পড়ে?
যেমন স্কুলে যাওয়া, যে তখন স্কুলে যাওয়া শুরু করিনি, ভাইয়া স্কুলে যায়, তো আম্মু আব্বু যখন ভাইয়াকে পিক করতে যেত বা ড্রপ করতে যেত, তো তখন আমি যেতাম, যে খুব দৌড়াদৌড়ি করতাম ওখানে, মানে একটা স্বপ্ন ছিল যে ওখানে পড়বো। তো একটা সার্টেন পিরিয়ড পরে যখন আমাকে স্কুলে ভর্তি করানো হলো, তো তখন দেখা গেল যে আমি খুব দুরন্ত ছিলাম ছোটবেলায়, খুবই দুরন্ত ছিলাম, সবাইকে খুব, আমার ক্লাসমেট যারা ছিল ওদেরকে খুব অত্যাচারের মতোই পড়তাম, খুব এই চিমটি দেওয়া, খোঁচাখুচি করা, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা, হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক করতে গেলে বিরক্ত করা।
তখনকার বন্ধুদের কথা কি মনে আছে, দুই একজনের কথা?
হ্যাঁ, নাম বলতে পারবো, বাঙালি ছেলে ছিল, রনিং নামে একটা ছেলে ছিল, ফিরোজ, তারপরে মনিরা, তারপরে আরেকটা আপু ছিল, ওই আপুটার নাম ভুলে গেছি, মনে নেই। টিচারদের কথা খুব মনে হয়, টিচাররা খুব আদর করতো আমাকে, জানি না কেন আমি এই দিক দিয়ে খুব লাগে, আমি আমার লাইফে টিচারদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পাইছি সবসময়। তো ছোটবেলাটা ওখানে খুব আনন্দে কাটছে। এবং স্কুলে একবার মনে আছে যে আমি আমার বড় ভাইকে টিফিন পিরিয়ডে, আমার বড় ভাইয়ের শ্বাসকষ্ট আছে আর কি, বাইবোর্ড, তো আমি খুব দূরত্ব ছিলাম, তো আমি ও মাকড়সা ভয় পেত, আমি একটা মাকড়সা কোথেকে যেন জোগাড় করছিলাম, জোগাড় করে ওকে পুরা ক্যাফেটেরিয়া দৌড়াচ্ছিলাম ওই মাকড়সাতে ভয় দেখায়। তো সবাই খুব হইচই করতেছে, কেউ আমাকে সাপোর্ট করতেছে, কেউ ভাইয়াকে সাপোর্ট করতেছে যে তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, এরকম একটা,
মানে কি জ্যান্ত মাকড়সা ধরে ফেলছেন আপনি? তো কম সাহসী ছিলেন না তাহলে?
আমি তো এখনো তেলাপোকার মাকড়সা দেখলে,
তো তখন টিচার দেখে ফেলে, টিচার দেখে ফেলে না, স্টাফ একজন দেখে, দেখে টিচার কাছে কমপ্লেন করে। তো টিচার পরে আমার আম্মু আব্বুকে ডেকে নিয়ে আসে, আম্মু আব্বু আসে, আসার পরে দেখে আমি কানে ধরে দাঁড়ায় আছি টিচারের রুমের এক কোনায়, কানে ধরে দাঁড়ায় আছি, আমার বড় ভাইয়ের খুব বিধ্বস্ত অবস্থা, কানাগাড়ি করে। তো পরে তখন টিচাররা বললো, তো বলার পরে তখন যেই মানে ভয় পাইছিলাম, তো বাসায় আসার পরে তো আচ্ছা মতো পেদানি দিয়েছিলাম, খুবই ভয়ঙ্কর, মানে খুবই ভয় পাইছিলাম, মাইরও খাইছিলাম সেরকম। তো এরপরে ভাইকে আর জ্বালাইতাম না, তারপরে ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আর একবার হলো কি, একবার ক্লাস টেস্টে আমি পাইছি বি, হ্যাঁ ওখানে গ্রেডটা ছিল বি প্লাস বি মাইনাস এরকম আর কি, তা আমি বি পাইছি। এখন এটা আম্মু তো দেখলে বকা দিবে যে কেন বি পাইছো, তা আমার বড় ভাইকে আমি কনভিন্স করলাম যে তুমি এক কাজ করো, তুমি তো হাই ক্লাস মানে হায়ার ক্লাসে পড়ো, তো তুমি তোমার কলম দিয়ে আমার এখানে লিখে দাও, এটাকে এ কে বি কে এ বানায় দাও। তো ভাইয়া তখন বললো যে না আমিও তো পেন্সিল ইউজ করি, মানে আমাদেরকে শুধু পেন্সিল অ্যালাউড ছিল, আমরা কলম ইউজ করতে পারতাম না। তো আমরা ক্লাসে খুঁজে স্কুলে খুঁজে পেতে এক কোনায় ইউজ করে একটা কলম পেয়েছি, যে কালিশেষ ফালাই দিছে এরকম টাইপের, তো ওটা ওইটা খুঁজে নিয়ে ভাইয়া ওখানে খুব কসরত করে বিটাকে বানানোর অনেক চেষ্টা করছে, বাট বাসায় এসে আম্মুর কাছে ধরা খেয়ে গেছে এবং অ্যাজ ইউজুয়াল প্যাদানি খাইছিলাম। যাই হোক, চাইল্ডহুডটা খুব মজা ছিল, খুবই আনন্দে কাটাইছি। পরে লিবিয়াতে যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার পরে ওখানে যে জিনিসপত্র যেগুলো ছিল অনেক দাম হয়ে যায়, তখন আমরা ওই টাউন যে জায়গাটা ওখান থেকে আমরা একটা পাহাড়ের উপরে চলে আসি। ওটার ন্যাচারাল বিউটির কথা এখনো চিন্তা করলে তো মাই গড, মানে ইট ওয়াজ লাইক হেভেন। ওখানে পাহাড়ের উপরে থাকতাম আমরা আটটা ফ্যামিলি,
তখন তো কর্নেল গাদ্দাফি সিনিয়র,
হ্যাঁ উনিই ছিল। তো ওনাকে আমি সামনাসামনি দেখছিলাম,
হ্যাঁ
আমাদের স্কাউটে নিয়ে যেত, আউটিং নিয়ে যেত, ওখানে দেখছিলাম আমি ওনাকে। মানে এখনো মনে বিশাল বড়, এবং ওনার বডিগার্ড গুলি তো আরো বড়, মানে 6 ফিট এর উপরে হবে এরকম ছিল। তো আমরা ওই পাহাড়ের উপরে লাস্ট 2 ইয়ার্স যে ছিলাম, ওই পাহাড়ের উপরে ছিলাম, এবং অনেক একটা ভয়ের মধ্যে থাকতে হতো, আতঙ্কের মধ্যে থাকতে হতো, যে কারণ ওইখানে ওরা ফরেনার যাদেরকে পাচ্ছিল ওদেরকে ধরে ধরে মেরে ফেলতেছিল। তো তারপরে স্ট্রাগল করে চেষ্টা করা হয়েছিল ওখানে থাকতে পারার জন্য বা অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু ফাইনালি ওয়ার্কআউট করে নাই। তো পরে আমরা দেশে চলে আসি 95 দেশে চলে আসি। তারপরে এসে ঢাকায়, তো আমার নানু বাড়ি, আমার দাদা বাড়ি তো গ্রামে নরসিংদীতে, তো ওখানে চলে যাই। ঢাকায় এসে তো আর সাথে সাথে সেটেল হওয়া সম্ভব না, তা আপনি
স্পেশালি লিবিয়ার কথা বলতে গিয়ে, ওখানকার প্রকৃতির কথা বলতে গিয়ে বললেন যে ইটস লাইক হেভেন, একটু ডিটেইলসে শুনুন।
হ্যাঁ অবশ্যই, আমরা যে পাহাড়ে থাকতাম ওখানে, লিবিয়াতে এমনিতে জনসংখ্যা কম, মানুষ খুব কম। আমাদের পাহাড়টা যে ছিল, পাহাড়টার সামনে একটা ফ্লাইওভার ছিল, মানে আমাদের মহাখালী যে ফ্লাইওভারটা আছে ওটার তিন গুণ বড় একটা ফ্লাইওভার, অনেকগুলি লেভেল, অনেক বড়। ওটা পুরা ফাঁকা থাকতো এবং ওটা দেখতে খুব সুন্দর লাগতো ইয়েতে আমাদের পাহাড়ের উপর থেকে। এবং যখন স্প্রিং আসে, বসন্তকাল আসতো, তখন পাহাড়ের ঢালগুলি এক এক পাশে এক এক কালারের ফুলে ভরে যেত। কোথাও বেগুনি ফুল, তো ওই ঢালটা পুরাটা ভর্তি বেগুনি ফুল। আবার এক পাশে পপি ফুল আছে যে লাল লাল রঙের, ওইটা পুরোটা ভর্তি, ওইটার মধ্যে কালো কালো কতগুলি ইয়ে থাকে, মানে দেখলে একদম পুরা ইয়ে। আবার ওখানে গুহাও ছিল, ঠিক আছে, গুহাও ছিল, অনেক পাহাড় তো এরকম আর কি। তারপরে ওখানে ডুমুর গাছ ছিল, যেটাতে আব্বা আমাকে একটা সুইং দোলনা বানাই দিছিল, তো ওই দোলনাতে চড়তাম, খুব মজা লাগতো। এই তো ন্যাচারাল বিউটি, গাছপালা প্রচুর। আমার আমার গাছপালা এখনো খুব ভালো লাগে, যদিও ঢাকা শহরে তেমন সুযোগ হয় না।
আসলে নৈসর্গিক সেই দৃশ্য তো ছিল, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সময়টা পার করে এসেছে, সেই সময়টাতে ওই সৌন্দর্যগুলো আরো বহুমাত্রিক রূপ নেয়।
খুবই অ্যাডভেঞ্চারাস লাগতো, গুহা টুহা এক একটা বের করতে পারলে তো মানে ঘুরতাম, ঘুরে ঘুরে এক একটা গুহা আবিষ্কার করতাম, আর মনে হতো যে মানে কি জানি আবিষ্কার করতে।
95 এ ফাইনালি দেশে ফিরে আসা, তারপর
95 এ দেশে আসার পরে তখন প্রাথমিক অবস্থায় তো ডানুর বাসাতেই উঠি আমরা, এই যে নাখালপাড়া। তো এখানে এসে তো আর ঢাকায় আসলে আমাদেরকে স্কুলে ভর্তি করানোর প্রবলেম হচ্ছিল তখন, তো যার কারণে আমরা নরসিংদীতে চলে যাই। তো নরসিংদীতে চলে যাওয়ার পরে ওখানে আমরা 2 বছর ছিলাম। নরসিংদীতে গ্রামে যাওয়ার পরে তখন বাংলা ভাষা শিখতেছি, বাংলা ভাষা শিখলাম, মানে বাঙালি কালচার ওখানে যে তো দেখি, গ্রাম মানে তো গ্রাম মানে গরু দেখতেছি, ছাগল দেখতেছি, বা মানুষ কিভাবে ওখানে জীবন যাপন করে, ওগুলো তো খুবই ইয়ে, তখন অ্যামেজিং লাগতেছে যে ওয়াও। তারপর পুকুরে ডুবা, তো সাঁতার কাটা শিখলাম তখন কাজিনের কাছ থেকে, সাইকেল চালানো শিখলাম। তারপরে ক্ষেতের মধ্যে ধান খেতে, ধান কেটে ফেললে পরে গোড়ালিগুলি থাকে না, তখন ওইখানে সাপ চারা নামে একটা খেলা খেলে, গায়ে কাদা মাখামাখি করা, তারপরে পুকুরে যে ডুবানো, এইগুলি করতাম তখন, খুবই মজা লাগতো। আর আম্মুর কাছে তো মার খেতাম, আম্মু এগুলি অ্যালাউ করতে চাইতো না, আর মেয়ে ছিলাম তো, তো যার কারণে আম্মু আসলে একটু রেস্ট্রিকশন দিতে চাইতো, যে আম্মু খুবই ভয় থাকতো। আর গ্রামের তো ভিলেজ পলিটিক্স যেটাকে বলে, যে মেয়েদের বেশি অ্যাবিউজ হয় মেয়েরা, যার কারণে আম্মু খুব ভয় থাকতো আমাকে নিয়ে। যে আম্মুর কথা ছিল দুই ছেলেকে নিয়ে তার চিন্তা নাই, মেয়েকে নিয়ে খুব চিন্তা। তা আমার ওই তখন থেকে না একটু নিজের ভিতরে একটু ইয়ে কাজ করতো, যে হীনমন্যতা কাজ করতো, যে আমি মেয়ে হয়েছে দেখে কি একেবারে ইয়ে হয়ে গেলাম। তো আসলে তখন ব্যাপারগুলি বুঝতাম না, এবং আসলেও আমি ওখানে থাকতে কিছু এরকম ফিল করছি যে ছেলেদের তাকানোর ভঙ্গি বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ মানে খুবই রিডিকুলাস ছিল ওগুলি। এখন তখন তো বুঝতাম না, তখন তো ছোট মানুষ, আর একদমই বুঝতাম না এইসব জিনিসগুলো, অনেক পরে এসে, জীবনের অনেক পরে এসে পরে বুঝতে পারছি। তো ওখানে থাকলাম, তো 2 বছর থাকার পরে আম্মু খুবই ভয় পাচ্ছে আমাকে নিয়ে। আমি স্কুলে যেতাম অনেক দূরে, 2 ঘন্টা লাগতো রিক্সায় যেতে, তো একটা ছেলে আমাকে সাইকেলে ফলো করতো। আমি ওই ছেলের সাথে কথাও বলতাম, হ্যাঁ বেশ বড় ছিল আমার থেকে, আমি ওই ছেলের সাথে কথাও বলতাম। পরে এসে একদিন আম্মুকে বললাম যে এরকম এরকম একটা ভাইয়া না আমার সাথে যায়, আমি তো ভাইয়ের সাথে কথা বলি এরকম। আম্মু তো ভয়ে শেষ, যে এইভাবে হলে কিভাবে হবে। আর এদিকে আব্বু অনেক স্ট্রাগল করতেছিল যে সামহাও যদি সে ইয়ে করতে পারে, কিন্তু লিবিয়া থেকে আব্বু যে টাকা পয়সাগুলি নিয়ে আসছিল, সে বিভিন্ন জায়গায় ব্যবসা করার চেষ্টা করে করে সব লস খাচ্ছিল, কোনোভাবেই ইয়ে করতে পারতেছিল না। আব্বু আসলে একটু সহজ সরল টাইপের, চাকরি বাকরি হয়তো করলে করতে পারত,
মানিয়ে নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে,
বিজনেস করাটা যার তার ইয়ের মধ্যে পড়ে না। তো আব্বু ফাইনালি ওয়ার্কআউট করতে পারেনি। তো আম্মু পরে আমার ছোট মামাকে বলে যে ঢাকায় যাতে, যে আমরা এখন যে বাসাটায় থাকি, যে এই বাসাটায় আমাদেরকে থাকতে দিতে, আমরা ভাড়া দিব, বিল টিল সবই দিব, জাস্ট আত্মীয় স্বজনের মধ্যে থাকা, কারণ আম্মু তো কিছু চেনে না, আব্বু তো কিছু চেনে না, ঢাকায় বাংলাদেশে মাত্র আসছি আমরা, আব্বু প্রায় 22 না 25 বছর ছিল এখানে, একদম ছোটবেলা থেকে আব্বু এখানে থাকছে। তো পরে মামা বললো যে ঠিক আছে, তারপর আমরা এই পাঁচতলায় চলে আসি, নাখালপাড়া এই পাঁচতলার বাসাতে চলে আসি। ঢাকায় আসার পরে আম্মা আমাদেরকে স্কুলে ভর্তি করলো, নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল, ওখানে ভর্তি হলাম ক্লাস 6-এ। ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরে তো প্রথমে সবাই খুব একটু ক্লাসের মেয়েরা গ্রাম থেকে আসছে এরকম টাইপের একটা ভাব আর কি। তো প্রথমে ভর্তি হওয়ার পরে, প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে আমি প্লেসে চলে আসলাম, মানে 8 হয়েছিলাম মনে হয় ক্লাস 6-এ প্রথম সাময়িক। তখন মেয়েদের হল কি ব্যাপার, এই মেয়ে গ্রাম থেকে এসে প্রথমই এত ভালো রেজাল্ট করলো, কিভাবে সম্ভব হলো। তো পরে এইভাবে আস্তে আস্তে কিছু বান্ধবী আমার জুটলো আর কি। আর এইভাবে স্কুল জীবনটা তো এই তো পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, তবে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেহেতু আব্বু আসলে অতটা মানে এস্টাবলিশ হইতে পারে নাই, তো যার কারণে আম্মু খুব কষ্ট করে আমাদের স্কুলের বেতন দিত, খুব কষ্ট করে এখনো মনে হয়। কিভাবে বলবো, এই আমার ম্যাটারনাল রিলেটিভসরা অনেক 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 রিচ। আমার আমার ছোট মামা কর্নেল, আমার খালামণি আর বড় মামা অস্ট্রেলিয়াতে থাকে, ওরা ওখানেই সেটেল। আরো আদার্স রিলেটিভস যারা আছে ওরা সবাই অনেক রিচ, বাট আমরা আসলে হঠাৎ করে বাংলাদেশে এসে আব্বুর ওরকম ওয়ার্কআউট করতে পারি না দেখে আমরা খুবই খারাপ একটা অবস্থায় চলে যাই, যার কারণে আম্মু কারোর সাথে ইয়ে করতো না, অত বেশি ইন্টারাকশন করতো না, সে একটা লজ্জা পাইতো, তাদের কাছে খারাপ পাইতো, মানে একটা উপর থেকে ঠাস করে নিচে পড়ে গেলে যেরকম হয় আর কি। তখন আম্মু ওই যে স্ট্রেইটলি বললে যেটা, যে সবাই জাকাতের টাকা দিত, আম্মা ওই টাকাগুলি জমায় রাখতো ওই সারা বছর আমাদের বেতন দেওয়ার জন্য। ওইভাবে আম্মুর তখন যে মানে কাপড় যে পরতো, মেক্সি যে পরতো, এখনো মনে আছে যে আম্মু সেলাই করতো, মেক্সিগুলো ছিঁড়ে যেত, ছিঁড়ে গেলে পরে সেলাই করতো, সেলাই করার পরে আবার ছিঁড়ে যেত, তখন ওগুলিকে টেপ দিয়ে ভিতর দিয়ে লাগাতো, কারণ সেলাই করলে তো ভিজিবল হয়ে যাবে, যার কারণে ভিতর দিয়ে টেপ দিয়ে লাগায় রাখতো যাতে উপর দিয়ে দেখা না যায় যে জিনিসটা ছেঁড়া। আমরা পাঁচতলায়, নানুরা দোতলায় থাকতো, তো দোতলায় যেতে যেতে হতো আম্মুকে সবসময়, তো দোতলায় যাওয়ার আগে আমি দেখতাম যে আয়নার সামনে ঘুরে ঘুরে আম্মু ওড়না দিয়ে একবার এদিক দিয়ে টানতেছে, একবার এদিক দিয়ে টানতেছে, যাতে ছেঁড়াটা দেখা না যায়। এরকম একটা সময় পার করছি। এদিক দিয়ে আম্মু নিজে আমাদের তিন ভাই বোনকে পড়াইতো, আমরা তিন ভাই বোন একসাথে স্কুলে পড়তাম, তিনজনকে আম্মুই পড়াইতো, একদম ক্লাস নাইন পর্যন্ত ভাইয়া তো আম্মু পড়াইছে, ক্লাস নাইন টেন পর্যন্ত। আমি তো কমার্সে চলে গেছি, আম্মু সায়েন্সের স্টুডেন্ট ছিল, যার কারণে আমার বড় ভাইকে পড়াইতে পারছে, তো তারপরও কিছু চেঞ্জ আসার কারণে কিছু টিচারের কাছে দিতে হয়েছে। তো ভাইয়া যে টিচারের কাছে যাইতো, মানে নাইনে পড়া একটা ছেলে, তারপর ওর মধ্যে কোনো গরিমা ছিল না, ও স্পঞ্জে স্যান্ডেল পরে পরে সারের পাশে যেত, ওর সাথে সব বন্ধুরা চামড়া স্যান্ডেল পরে ভালো ভালো জামা কাপড় পরে যেত, কিন্তু স্পঞ্জে স্যান্ডেল পরে যেত, এবং এটা নিয়ে ওর ভিতরে বিন্দুমাত্র কখনো মানে বলে নাই যে আম্মু আমাকে চামড়া স্যান্ডেল কিনে দেবো এরকম কোনো কিছু। ওটা দেখতাম আমার কাছে খুব খারাপ লাগতো, আমি এটা সহ্য করতে পারতাম না যে মানে এরকম কেন হচ্ছে, এত কষ্ট কেন। তারপরে যাই হোক, ওই রকম ভাবে স্ট্রাগল এর মধ্যে দিয়ে বেঁচেছিলাম আমরা।
আপনি এই কথাটাগুলো বলতেছেন মনা, এবং এরকম সংখ্যা যে কত বেশি আছে আমাদের বাংলাদেশে যারা অভাবী হওয়া বা গরিব থাকাটা দোষের কিছু না, কিন্তু যারা পরিস্থিতির মানে ভাগ্য ফেরে এ ধরনের একটি পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তাদেরকে যখন এইভাবে সার্ভাইভ করতে হয়, যারা যাদের বিগিনিংটা হয়তো একটু অন্যরকম ভাবে হয়েছিল, যেমন আপনি শুরু করেছিলেন সেই লিবিয়ার, আপনি যে প্রদেশের কথা বলছেন আলবেদা, আলবেদা থেকে শুরু করেছিলেন, যেখানে জীবনটা হয়তো স্বপ্নকে অনেক সময় হার মানিয়ে যায়, এখন হঠাৎ করে ইউটার্ন নিয়ে যদি আপনার ক্যানভাসে সেই আলবেদার চিহ্নগুলো ভেসে ওঠে, সেটি আসলে স্বপ্নের অনেক কাছাকাছি। সেখান থেকে যে জীবন, এই যে আপনার মাকে আপনি দেখছেন যে তিনি বিভিন্নভাবে নিজেকে ঢাকবার চেষ্টা করছেন, যাতে করে তার বারবার সেলাই করে রাখা এই কাপড়টা মানুষের কাছে যেন দৃশ্যপট না হয়, এবং সে আবার যে ফ্যামিলি বিলংস করে, যারা এক ভাই আর্মির কর্নেল আর দুই ফ্যামিলি মেম্বার্স তারা এখন আছেন অস্ট্রেলিয়াতে, বাকি মেম্বার্স তারা ওয়েল সেটল, এইসবের ভিড়ে হঠাৎ করে একটা মানুষ যখন একদম আকাশ থেকে বাতালে এসে পড়ে, আছড়ে পড়ে, তখন তারা যে সার্ভাইভ করতে কি পরিমাণ কষ্ট পায়। তারা যেহেতু সব রকমের বিত্ত বৈভবকে কাছ থেকে দেখেছে, সেই স্ট্যাটাস তারা বিলংস করে, তাদের তখন এই সিচুয়েশন গুলো কম্প্রোমাইজ করা যে কত বেশি কষ্টের হয়ে যায়, তাদের পাজরটা যে কিভাবে ভেঙে যায়, তাদের বুকটা যে কতবার খান খান হয়, এটা এটা কিন্তু অনেকেই এই এই এক্সপিরিয়েন্স করেছেন বা করছেন আমাদের আমাদের এই দেশে, আমাদের আশপাশে, তারা অনেকেই হয়তো আমাদের অনুষ্ঠানটা এখন শুনছেন মনা, তাদের জন্য সত্যি আমরা অনেক বেশি পরিমাণে সময়ব্যথি, এবং তাদের সবার কথা অনেক বেশি মনে পড়ছে, কারণ তারা কাউকে বলতে পারে না তাদের এই কষ্টের কথা, তারা কারোর কাছে শেয়ার করতে পারে না। এই যে আপনার ছোট ভাইয়ের স্পঞ্জ পরে যাওয়াটা এমন বড় কোনো ঘটনা না, কিন্তু এমন একটি পরিবেশ থেকে হঠাৎ করে এই পরিবেশে চলে আসা, এই যে ট্রান্সফরমেশনটা, এটা অনেক বড় একটা ঘটনা। এই যে ট্রান্সফরমেশনটা, যে স্ট্যাটাস আপনারা বিলংস করতেন, হঠাৎ করে এই 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 পরিবেশে এসে পড়া, সেটি একটা কোমলমতি বাচ্চা সেই হৃদয়ের জন্য অনেক বড় একটি ঘটনা। আপনি যখন দেখতেন আপনার ভেতরে যে কষ্টটা হতো, সেটা আসলে অনেক বড় একটি কষ্ট। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু অনেকেই করছেন মনে আপনার মতো, যারা হয়তো আমাদের অনুষ্ঠানটি এখন শুনছেন, তারা তাদের কষ্টের কথা, তাদের ভেতরের এই দুঃখের কথা কাউকে বলতে পারে না। তাদের দীর্ঘ নিঃশ্বাস, তাদের একাকিত্ব, তাদের এই কষ্ট তাদের সঙ্গী হয়ে থাকে। তাদের সবার জন্য আমাদের অনেক অনেক সমব্যথী আমরা, এবং আমরা দোয়া করি তারা খুব শীঘ্রই সার্ভাইভ করেন, তারা যেভাবে বাঁচতে চান সেভাবে যেন তারা বাঁচতে পারেন। মনে আপনি আপনার ভাইয়ের কথা বলছিলেন এবং আপনার নিজের কষ্টের কথা আপনি মেনে নিতে ঠিক পারছিলেন যে কেন এরকম হচ্ছে, এরকম তো ছিল না, কবে সবকিছু ঠিক হবে। তারপর থেকে
ওটাই তো, ওরকম স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে আমি ইন্টার পাস করলাম। এর মধ্যে অনেক অনেক খারাপ ঘটনা আছে। আব্বু হয়তো কারোর কাছ থেকে টাকা ধার করছে, আত্মীয় স্বজন থেকে, তারা আম্মুকে হিউমিলিয়েট করছে যে এরকম টাকা নিছে। এরকম অনেক হিউমিলিয়েশন এর পরে ফাইনালি যে আমি ইন্টারমিডিয়েটটা পাস করলাম। আমার ভাই আমার 2 বছর আগে ইন্টারমিডিয়েট পাস করে, এবং আমার খালামণি, যে আমার একটাই খালামণি অস্ট্রেলিয়াতে থাকে, উনি ভাইয়ার গ্রাজুয়েশন স্পন্সরশিপ নেয় যে উনি সব টাকা পয়সা দিবে। তো ভাইয়া স্ট্যানফোর্ডে ভর্তি হয় বিবিএতে। তো আমার কাছে, আমি তখন ইন্টার পড়তেছি ঢাকা স্টেট কলেজ মোহাম্মদপুরে, ওখানে তো ভাইয়া যখন দেখতাম যে ইংলিশ রাইটারদের বই পড়তেছে, তো তখন ওই ছোটবেলার কথাটা, ছোটবেলায় তো ইংলিশ পড়তাম, তো তখন মনে হতো যে ওয়াও, বিবিএ পড়াটা তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো ভাইয়ের বইগুলো আমি পড়তাম, আর এদিকটা আমি আবার একটু এক্সপার্ট ছিলাম, যার কারণে একটু বেশি ফাস্ট ছিলাম ভাইয়া থেকে। তো যার কারণে দেখা যেত ভাইয়ার যে অ্যাসাইনমেন্টসগুলি থাকতো ওগুলি আমি করে দিতে পারতাম। তো পরে এরকম করে ভাইয়া 2 বছর কাটলো, আমি ইন্টারমিডিয়েট পাস করলাম অনেক কষ্ট করে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন মোহাম্মদপুরে আমার কলেজ, আমি থাকি নাখালপাড়া। তা আমার এখনো মনে আছে আম্মু আমাকে দিত 12 টাকা যাওয়া আসার ভাড়া। 12 টাকা কিভাবে? নাখালপাড়া থেকে ফার্ম গেট টেম্পো ভাড়া হচ্ছে 4 টাকা, ওখান থেকে বাস ভাড়া মোহাম্মদপুর 2 টাকা, আর আসার সময় সেম এই 6-6 12 টাকা। আর কখনো যদি খুব লাকি হইতাম তাহলে হয়তো 20 টাকা দিত, এই বাকি 8 টাকা থাকতো আমার নাস্তা খাওয়ার জন্য। তো অনেক সময় দেখা যেত কি যে খিদা লেগে যেত, সকালে বেরোতাম খেয়ে যেতে পারতাম না, খিদা লেগে যেত, তো দেখা যেত যে একটু বেশি। 8 টাকা দিয়ে কি পাওয়া যায় খাওয়ার জন্য? আসলে ওরকম পেট ভরার মতো কোনো খাবারও পাওয়া যায় না। তো দেখা যেত যে খেয়ে টাকাটা শেষ হয়ে যেত, তখন কি করতাম, মোহাম্মদপুর থেকে হেঁটে হেঁটে নাখালপাড়া আসতাম, একদম হেঁটে হেঁটে পুরোটা রাস্তা। এবং ওইখানে তবে এটা ঠিক, আমি কলেজে থাকতে কিছু খুব ভালো বন্ধু পাইছিলাম, বন্ধুরা এবং টিচাররা আমাকে অনেক হেল্প করছে। আমার যে টিচার ছিল, গ্রুপ টিচার ছিল যে লতিফ স্যার, উনি আমাকে অনেক আদর করতো, অনেক আদর করতো। মানে উনি বলতো, আমার আব্বু যখন যেত কলেজে,
টিচারদের আদর পাওয়া ভাগ্য মনে হয় বরাবর,
খুব লাকি।
সুদূর লিবিয়া থেকে ঢাকা পর্যন্ত আমরা কিন্তু আমাদের হট সিটে যিনি বসেন তার বর্ণনা দিতে পছন্দ করি। এখন পর্যন্ত বর্ণনাটা দেওয়া হয়নি, বর্ণনাটা দেওয়ার গুরু দায়িত্ব আমি মেঘলার হাতে ছেড়ে দিচ্ছি, কারণ বর্ণনাটা এই কারণে আমরা দিই যাতে করে আমাদের শ্রোতা বন্ধুরা, তারা যেন মনের মানুষ পটে একটা পিকচার তৈরি করতে পারে, তবে আপনাকে হয়তো কানেক্ট করাটা তাদের সহজ হয়ে যাবে। বর্ণনা দেওয়ার আগে আমার মনে হয় এরকম প্রচুর SMS আসছে, আমার মনে হয় এসেছে অলরেডি মেঘলা, সেটা হচ্ছে যে তার বাচন ভঙ্গি অনেক সুন্দর, অনেকটা অনেক জোরে বলবি তাই তো, এরকম করলি যে আমি বলতে যাচ্ছিলাম, তুই আমার সাথে আরো 2-3টা বিশেষ সংযোগ করে দে, তাহলেই তো হলো।
মানে খুবই আকর্ষণীয় চোখ দুটো, অসম্ভব সুন্দর, খুবই মিষ্টি চেহারা।
না, আমি বাচনভঙ্গির কথা বলেছি, সেখানে কি যেন যোগ করতে চাচ্ছি?
ও আচ্ছা, বাচনভঙ্গির সাথে মানে
কথা জোরে বলবি, লম্বা করে বলবি, বাচনভঙ্গি খুবই
সুন্দর, প্লাস এত পরিপাটি গুছিয়ে গুছিয়ে বলছেন, মনে হচ্ছে যে মানে বক্স র্যাপিং করা, সেটা খুলে বের হচ্ছে কথা, এইরকম এত সুন্দর।
এবং খুব বেশি সময় লাগবে না, যেখানে মেঘলার চেয়ারে মোনাকে বসায় দেওয়া যাবে।
এক্স্যাক্টলি, অবশ্যই, আমি খুব খুশি হব,
বুঝিস কিন্তু,
অবশ্যই।
ওকে, আমি কিছু এসএমএস পড়িনি। যেমন রিফাত ভুইয়া আছেন, লিখেছেন যে গল্পটা খুবই ভালো লাগছে। আছেন নুসরাত জাহান মিম, লিখেছেন ওকে ঢাকা এফএম এর বেস্ট প্রোগ্রাম হচ্ছে প্রাণব ভালোবাসার বাংলাদেশ। মেঘলা শ্রাবণ লিখেছেন যে গল্পটা কেন যেন মনে হচ্ছে ওনার যে গল্পটা কষ্টের হবে। উজ্জ্বল খান আছেন, লিখেছেন ঢাকা এফএম কে অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এবং আছেন আমার সাথে এই মুহূর্তে, মানে আমাদের সাথে, শামীম ফরিদপুর থেকে, লিখেছেন যে ওনার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটি। এবং আছেন সুহান খান, লিখেছেন যে ওনারও কেন যেন মনে হচ্ছে স্টোরিটা এবং কষ্টের হবে। এবং মানে ম্যাক্সিমাম বন্ধু যেটা লিখেছেন যে রিয়েলি মুনাপু, ইউ আর রিয়েলি সুইট, ভয়েস অনেক সুন্দর, খুবই পরিপাটি কথা, কথা শুনতে খুবই ভালো লাগছে, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা।
আসলে কথার গাঁথুনি অনেক সুন্দর এবং ও যেভাবে কথা বলছে, এবং সবচেয়ে ওর বড় স্ট্রেংথ আমার কাছে মনে হচ্ছে ওর টোনালিটি, প্রোনাউন্সিয়েশন।
ও ফ্যান্টাস্টিক,
প্রোনাউন্সিয়েশনটা সেই রকম। এবং বাংলা এবং ইংরেজির মিশ্রণ যদিও আমরা পছন্দ করি না, বাট এই মিশ্রণটা ইট সাউন্ডস গুড, তাই ওকে পারমিট করলাম সে কন্টিনিউ করুক।
এক্স্যাক্টলি,
ইট সাউন্ডস গুড।
ওকে, আপনি যদি আমাকে পারমিট করেন আর কিছু এসএমএস।
জি প্লিজ।
ওকে, থ্যাংক ইউ। আর নির্ঝর চৌধুরী লিখেছেন যে মুনাপুর ভয়েসটা অনেক সুন্দর। আছেন ইমরান, লিখেছেন অল দা বেস্ট মুনাপু। শাকিল আহমেদ যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু মুনাকে খুব দেখতে ইচ্ছা করছে, যদি উনি ফেসবুকে আছেন, ছবি দেখতে পাচ্ছেন, তারপরও বোধহয় সরাসরি দেখতে চান।
আচ্ছা বড়।
ওকে, সেক্ষেত্রে কি আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দেবো? বন্ধু, আমাদের অফিসে আসতে চাইলে আপনি আসতেই পারেন। আর অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, গুলশান 1, এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। এবং যারা মুনাপুকে দেখতে চান, ইচ্ছে করলে ফেসবুকে এসে ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে, মানে অফিসিয়াল ফ্যান পেজ এর অ্যাড্রেসটি, www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদেরকে এসএমএসও করতে পারেন 16260 এই নাম্বারটিতে। তো আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন মাত্র রিফ্রেশ এর মাধ্যমে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নুসরাত আমাদের সাথে, নুজহাত রহমানও যুক্ত হয়েছেন, এবং তিনি পুরো প্রোগ্রামটি মন দিয়ে শুনবেন। আর যেহেতু কথা অনেক ভালো লাগছে, এই এজন্য গল্প শোনার আগ্রহ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই কথাটা, এই জিনিসটাই লিখেছেন। আছেন আরিফিন রাজ, আছেন এই মুহূর্তে আমাদের সাথে অশ্রু মোহাম্মদ সুমনও যুক্ত হয়েছেন, লিখেছেন যে আমি ঢাকা ফেম ফ্যামিলির একজন সদস্য হতেই চাই। এবং বন্ধু আপনি হয়ে গেছেন অলরেডি। আছেন এই মুহূর্তে সাইফুল ইসলাম, আরিফুল ইসলামও যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু খুব ভালো লাগছে শুনতে। আছেন এই মুহূর্তে ইয়াসমিন ইসলাম লিমা, লিখেছেন শুধু মুনাপু, লিখে অনেকগুলো ডট ডট ডট। এবং আছেন সৌরভ হোসেন, আছেন এই মুহূর্তে হাবিব টিপু, এবং এসএমএস করেছেন আমাদেরকে টঙ্গী থেকে শ্রেষ্ঠ। এবং পলাশও যুক্ত হয়েছেন, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কিশোরগঞ্জ থেকে আছেন আমাদের সাথে মামুন, এবং মুনা নামের একজন ফ্রেন্ড আছেন আমাদের সাথে কাপাসিয়া থেকে, এবং টঙ্গী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এমি। সো বন্ধু, আবার
এমির সাথে মেঘলা, আমার আরেকটা মেসেজ যেটা পড়ে খারাপ লাগছে সেটা হচ্ছে স্কয়ার ইজ সনি, ওর কথা আমি বলেছিলাম এর আগে,
এবং কথা হয়েছে
এত বেশি কেয়ারিং, এবং দ্যাট ওয়াজ দ্য ভেরি প্রিটি সারপ্রাইজ যে আমি ওই ফোন কলটা রিসিভ করেছিলাম। এই ছেলেটা অনেক অসুস্থ এখন, নর্মালি ওয়ান প্লাস থাকলেই বিলিরুবিন, এইটা একটা মানে অ্যালার্মিং জন্ডিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে 11+ এইটা খুবই অ্যালার্মিং আর কি এখন। এবং এটা সাধারণত ইম্প্যাক্ট লিভার বা লাঞ্চে হতে পারে, কোথা না করুক এমন কিছু হোক, সে রেস্টে আছে। সবাই মিলে আমরা দোয়া করি যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়। এবং ইন সাম এক্সটেন্ড আমার নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে, কেন জানিস, যে এ ধরনের মানে অসুখের ক্ষেত্রে এবং বিলিরুবিন এই মাত্রায় বাড়ার ক্ষেত্রে একটা বড় কারণ, কিন্তু কেউ যদি রেস্টলেস ভাবে চলে, ও কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতো। এবং আমি যখন হসপিটালাইজড ছিলাম, সে সময় দেখা যাচ্ছে যে নাইট ডিউটি করার পরেও, আমি বলার পরেও সে সকাল থেকে আবার কন্টিনিউ করতো, যাতে করে বেশি বেশি সময় আমার সাথে থাকতে পারে সেই কারণে। বা দুপুরে ডিউটি শেষ হয়েছে আমি বলেই চলে যেতে, হয়তো তারপরও সে কন্টিনিউ করতো। এখন এক পর্যায়ে এরকম মনে হচ্ছে যে ওইটারও কোনো ইম্প্যাক্ট তার শরীরে পড়লো কিনা। যাই হোক, স্রষ্টা তাকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, যেন দোয়া করছি এবং সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি।
অবশ্যই বন্ধু, আমরা সবাই দোয়া করি সনির জন্য, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এবং সবার জন্যই সাথে সাথে দোয়া করছি সবাই ভালো থাকবেন। এই জন্য আবার ভালো থাকবেন মানে এই মুহূর্তে চলে যাচ্ছি না, অনেকটা পথ আছে আর পাড়ি দেবার। এবং অবশ্যই বন্ধু, যেটা বলতে চাচ্ছিলাম, 16260 তে এসএমএস করবেন, এবং ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। আর কথা বাড়াতে চাচ্ছি না, গুরু।
This track was downloaded from fusionbd.com.
20 টাকার মধ্যে 12 টাকা তো বরাদ্দ গাড়ি ভাড়ার জন্য, 8 টাকা দিয়ে পেট ভরার মতো কোনো কিছুই পাওয়া যায় না। তারপরেও ক্ষুধার কারণে যদি খাওয়ার মাত্রাটা বেড়ে যেত তাহলে পেনাল্টি দিতে হতো অ্যাটলিস্ট নাকাল পড়া পর্যন্ত পায়ে হেঁটে, তারপরে মনে হয়।
তো কলেজ লাইফে এভাবেই হেঁটে হেঁটেই মোটামুটি বলা যায় যে ঢাকা শহরটা আমি এক্সপ্লোর করছি। তখন বন্ধু বান্ধবকে নিয়ে, আমার খুব ভালো কিছু বন্ধু ছিল কলেজে, তো ওদেরকে নিয়ে ওদের সাথে ঘুরতাম। ওরা কেউ ক্রিকেট খেলতো, এরকম এক একজনের বাসা এক এক জায়গায় ছিল, ওখানে যেতাম। তো যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে আমি ঢাকার রাস্তাঘাট মোটামুটি চিনতে পারি, যেহেতু হেঁটে হেঁটে ট্রাভেল করতাম। হয়তো বাস বা সিএনজিতে ট্রাভেল করলে আমি ঢাকা শহরটা তো ভালোভাবে চিনতে পারতাম না। তো এভাবে ঢাকা শহর খুব ভালো এক্সপ্লোর করলাম। এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন চলতেছে আমার, ঢাকা কলেজে সিট পড়ছিল, তো দুইটা না তিনটা পরীক্ষা হওয়ার পরে একদিন বাসায় আসি। বাসায় আসার পরে দেখি যে সামারের দিকে সাধারণত পরীক্ষাটা হয়, এইচএসসি পরীক্ষাটা, তো তখন প্রচন্ড গরম। বাসায় আসি, বাসায় এসে দেখি যে কারেন্ট নাই। তো আব্বুকে জিজ্ঞেস করতেছি যে কারেন্ট নেই কেন, আব্বু বলতেছে গত 4-5 ঘন্টা ধরে কারেন্ট নেই আমাদের বাসায়, কিন্তু বুঝতেছি না কেন, আশেপাশে বাসা তো গান টান বাজতেছে শোনা যাচ্ছে। তো আমার সাথে আম্মু যেত পরীক্ষার হলের ওখানে, আম্মু উঠছে, তো আম্মু হাঁপাচ্ছে। তো তখন আম্মু সন্দেহ করলো যে কিছু একটা সমস্যা আছে এখানে, যার কারণে আমাদের বাসায় কারেন্ট নেই কিন্তু অন্য বাসায় কারেন্ট আছে। আর সন্দেহ করার আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে যে এখানে একটু উল্লেখ্য যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে প্রাথমিকভাবে আমরা বলছিলাম যে বাসা ভাড়া দিব, সবই দিব, কিন্তু ফাইনালি আমরা সেটা দিতে পারতাম না। তো দিতে পারতাম না দেখে তো নানাভাবে কারেন্টের লাইন কেটে দিছে, এটা হচ্ছে কি মেইন ঘটনাটা। তো আম্মু পরে সাথে সাথে দোতলায় যায়, দোতলা যাওয়ার পরে অনেক নানা নানুর সাথে অনেক তর্ক বিতর্ক হয় যে আপনারা জানেন না যে আমার মেয়েটার পরীক্ষা চলতেছে, আপনারা এর মধ্যে কিভাবে ইলেকট্রিসিটির লাইনটা কেটে দিলেন। তো আমার ব্যাপারটা খুব গায়ে লাগে। তো লাগার পরে যে আমি ডিসিশন নেই ওই মুহূর্তেই যে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি আমার বাবা মাকে সাপোর্ট দিব, অ্যাটলিস্ট বাবা মাকে সাপোর্ট দিব, কি তার থেকে বড় কথা ইলেকট্রিক বিলটা আমি এসে আমার নানা নানুর হাতে দিব। আল্লাহ মাফ করুক, ওনারা বয়স্ক মানুষ, ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা তখন রাইট ছিল। তো আমি এরকম একটা ডিসিশন নিয়ে ফেলি তখন। তো ইন্টারমিডিয়েট পাশ পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর, পরীক্ষা শেষ হওয়ার পরে আমার রেজাল্ট হয় সেপ্টেম্বরে 2004-এর ওই বছরই। তার পরের মাস থেকে মানে অক্টোবর থেকে আমি একটা চাকরিতে জয়েন করি অ্যাজ এ রিসেপশনিস্ট, যেহেতু আমার ইংলিশের ফ্লুয়েন্সি ভালো ছিল যার কারণে আমি এই সুযোগটা পাই। আমার বড় ভাইয়ের এক বন্ধু, তার আরেক কাজিন বড় ভাইয়ের রেফারেন্স, ওখানে আমি রিসেপশনিস্ট হিসেবে জয়েন করি। তো ওই আমার চাকরি করা শুরু। অনেকে না করছে, আমার আম্মু আব্বু তো কিছুতেই রাজি ছিল না, কিন্তু আমি বুঝাই তাদেরকে যে হ্যাঁ আমি কিছুদিন চাকরি করব, ভাইয়ার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে তখন ভাইয়া সংসারের হাল ধরবে, আমি তখন আমার গ্রাজুয়েশনটা করে নেব। তো বলে ঠিক আছে। তো ওইভাবে আমার চাকরি জীবন শুরু হলো। তারপরে চাকরি জীবন শুরু হওয়ার পর বাস্তবতাটাকে খুব কাছ থেকে দেখলাম যে আসলে কিরকম। তো অনেক উঁচে মানে চড়াই উতরে পার হয়ে 4 বছর চাকরি করলাম, হ্যাঁ 4 বছর একটা না চাকরি করলাম। তারপরে ভাইয়ের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে ভাইয়া আরো 2 বছর চাকরি করে মোটামুটি যখন একটা স্টেবল কন্ডিশনে আসলো, তখন ভাইয়ের হাতে সংসারের হাল ছেড়ে দিয়ে আমি বললাম যে এবার আমি গ্রাজুয়েশনে ভর্তি হই। তো আমার যেহেতু এর মধ্যে 4 বছর পার হয়ে গেছে, আমি মানে অন্য কোনো ইউনিভার্সিটি মানে সব ইউনিভার্সিটিতে আমাকে অ্যালাউ করতেছে না যেখানে ভর্তি হতে যাচ্ছি। আবার টাকা পয়সার একটা ব্যাপার আছে, যেহেতু আমার মানে টিউশন ফি আমাকেই দিতে হবে, সো আমাকে ওইরকমই একটা ইউনিভার্সিটি ভর্তি হতে হবে যেটা আমি বিয়ার করতে পারবো। তো এরকম খুঁজতে খুঁজতে আমি ডেফোডিলে ভর্তি হই ফাইনালি। যে ডেফোডিলে ভর্তি হওয়ার পরে 2008-এর লাস্টের দিক থেকে আমার ক্লাস শুরু হয়, সেপ্টেম্বর বা অক্টোবরের দিক থেকে তো ভর্তি হয়। এবং পাশাপাশি আমি একটা চাইনিজ অফিসে চাকরি করতাম উত্তরাতেই, আমার ডেফোডিলে ক্যাম্পাসটা উত্তরা ক্যাম্পাসে আমি পড়তাম। তো ওখানে ক্লাস করে ওই আমার অফিস হয়তো বিকাল 3টা থেকে রাতে 8টা, 10টা, 12টা যতটা বাজে ততটা পর্যন্ত। তো এরকম করে আরো বছরখানিক যায়। বছরখানিক যাওয়ার পরে তারপরে আমার বড় ভাই চলে গেল অস্ট্রেলিয়াতে। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রচি, রচি চলে গেল অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার পরে তো ওর অস্ট্রেলিয়া যাওয়ারটা স্পন্সর করছে আমার খালামণি নিয়ে গেছে, পরে অবশ্য ভাইয়া ওখানে যে কাজ করে সেটা রিটার্ন করে দিছে। তো ওই ভাইয়ার অস্ট্রেলিয়া যাওয়া উপলক্ষে আব্বু যেটা করছিল, আমাদের গ্রামের বাড়িতে যত জায়গা সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়ে, খুব বেশি ছিল না 3.5 লাখ টাকার মতো নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে তখন ওইটা 2009-এ, তখন খুব শেয়ার মার্কেট খুব চাঙ্গা। তো ওখানে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড ইয়ে করতেছে, তো ওখান থেকে নাম বলবো না, আমার এক ফ্রেন্ড আমাকে বুঝায় যে তোমার কাছে যদি আইডল মানি থাকে তুমি যদি সেটা ইনভেস্ট করো তোমার অনেক প্রফিট হবে। আমার মাথায় ব্যাপারটা ঢুকে তো তখন আমি আম্মুকে মোটামুটি প্রেশারাইজ করি পুরো। আম্মা বলে যে অর্ধেক টাকা দিই, আমি বলি যে না তুমি পুরো টাকা দাও, আমি পুরোটা দিব। তো এরকম করে পুরোটা দিয়ে আমি শেয়ার মার্কেটে টাকাটা ঢুকাই। হ্যাঁ, বেশ এক বছর দেড় বছরের মতো ভালোই টাকা পয়সা আসছে। তো এমন এবং শেয়ার মার্কেট ধস নামলো 2010-এ, সব চলে গেল, সব শেষ হয়ে গেল। আমি অনেক ভেঙে পড়ছিলাম মানসিক ভাবে, যে আমার কারণে আমার ফ্যামিলির তো এমনিতে কিছু ছিল না, সম্পত্তি টম্পত্তি এরকম যেটুকু ছিল সবটুকু বেঁচে আব্বু নিয়ে এসেছিল এবং সেই টাকাটা আমি নষ্ট করে ফেললাম, একটা অপরাধ বোধ। তখন কি করবো আসলে দিশা খুঁজে পাচ্ছিলাম না। শেয়ার মার্কেটে ঢোকার পর আমি আমার চাকরিটাও ছেড়ে দিছিলাম। তো ওভাবেই মানে মানসিক ভাবে ভেঙে পড়ার পরে ভার্সিটিতে যাইতাম, ক্লাস করতাম, কিন্তু সবসময় মাথার ভিতরে একটা চিন্তা থাকতো যে কিভাবে একটা আর্নিং সোর্স ইয়ে করা যায়। তো এরকম অবস্থাতে এরকম ভাবে চলতে চলতে এই মানসিক বিপর্যস্ত থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমি। তো পরে এরকম করে 2010-এর লাস্টে হলো, 2011 সাল পুরাটাই এরকম একটা প্রেশারের ভিতরে ফিনান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে দিয়ে গেল। তারপরে 2012-র ফেব্রুয়ারি 4 তারিখ আমাকে একজন ফোন দিল, একজন ভদ্রলোক ফোন দিল। ফোন দিয়ে আমাকে বলল যে আপনার রোশনী ফাতেমা? আমি বললাম যে হ্যাঁ। বললো যে আপনার প্রোফাইল দেখলাম আমি একটা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে, তো আমি ইন্টারেস্টেড। ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট মানে তো অবভিয়াসলি বিয়ের জন্যই প্রপোজাল। তো আমি তখন আমার তখন মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, আমি আমি তো যেহেতু একটা মেয়ে এবং ফ্যামিলির উপর একটা বার্ডেন হয়ে গেছি, যে আমার বিয়েটা একটা বার্ডেন হয়ে গেছে ফ্যামিলির উপরে, যেহেতু কেউ আমাকে নক করতেছে আমার মনে হয় রেসপন্স করা উচিত। আমি বললাম যে ঠিক আছে আপনি আপনার ইয়ে পাঠান, বায়োডাটা পাঠান, আমি দেখি।
কিন্তু ওই ওয়েবসাইটে প্রোফাইলটা কি সত্যি দেওয়া ছিল?
হ্যাঁ, কিন্তু ওটা টোটালি ফান করে আমি বানাইছিলাম। ওই যখন শেয়ার মার্কেটটা খুব ভালো চলতেছে তখন আমি বললাম যে আমি তো সবই এখন ইনকাম করতেছি, এখন তো আমি সেটেলড, আমি ইয়ে করতে পারি। এরকমই আমার কাজিনরা মিলে যখন দুষামি করতেছে ওই রকম একটা সময় আমরা সবাই মিলে বানাইছিলাম আর কি প্রোফাইলটা। তো পরে এই ভদ্রলোক ফোন দেওয়ার পরে উনাকে বললাম বায়োডাটা পাঠান, উনি বায়োডাটা পাঠাইলো, ওটা ফেব্রুয়ারি 4 তারিখে বিকালবেলা আমি তার বায়োডাটা দেখলাম। দেখার পরে ওখানে যে দুইটা জিনিস আমাকে বেশি অ্যাট্রাক্ট করছিল সেটা হলো যে সে একজন এডুকেটেড পারসন, এবং সে এডুকেটেড পারসন, সে রিলিজিয়াস, এই দুইটা খুব হাইলাইটেড ছিল তার প্রোফাইলে। এবং আরেকটা যেটা, সে ইন্ডিয়াতে প্রায় 12 বছর ছিল। তো আমার কাছে মনে হলো যে এর সাথে আমার অ্যাডজাস্ট বা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, কারণ আমার চাইল্ডহুডটা কাটছে বাইরে, ঠিক আছে? তো এর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, সো আমার মনে হয় এর সাথে কথা বলে একটু দেখতে পারি। ওই ভদ্রলোকের কথাবার্তা খুবই সুন্দর, সে খুব সুন্দরভাবে কথা বলে এবং ইংলিশ, সে খুবই ভালো ইংলিশ বলতে পারে, একদম ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে এবং খুব সুন্দর করে শুদ্ধ বাংলা যেটা সেটাতে কথা বলে সে। তো তার সাথে এরকম 4-5 তারিখ কথাবার্তা বলার পরে তো সে আমাকে বলে যে আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনাকেই আমি বিয়ে করতে চাই অ্যাট এনি কস্ট। তা আমি বলি যে না, আমি দেখি আমার আর 1 বছর বাকি আছে গ্রাজুয়েশনের, আমি একটু আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নিই। তো সে আমাকে ইনসিস্ট করে যে নো, আমি 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 আপনাকে পড়াবো, আপনি যেখানে চান যে ইউনিভার্সিটিতে চান আমি আপনাকে পড়াবো। তো আমার কাছে খুব ভালো লাগে যে এত ইয়ে একজন মানুষ, ওপেন মাইন্ডেড, সে রাজি আছে আমাকে আমার এক্সপেন্স মানে পড়ালেখার খরচটা বের করে সে আমাকে পড়ালেখা করাবে। আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল শেয়ার মার্কেট ধস হয়ে যাওয়ার পর টিউশন ফিটা জোগাড় করাটা। তো এরকম বলার পরে আমি খুব ইন্টারেস্ট ফিল করি যে হ্যাঁ ঠিক আছে। তো পরে আমি আম্মুকে দেখাই, তার প্রোফাইল দেখাই, আম্মু বলে যে তুমি কি কি ফিল করতেছো, তুমি কেমন ফিল করতেছো? আমি আমার তো মনে হচ্ছে ভালো, তুমি কথা বলে দেখো। আম্মু কথা বলল, তারপরে আমার বড় ভাইও কথা বলল, কথা বলার পরে সে সবার সাথে খুব সুন্দর করে কথা বলছে। তারপরে এই তো ফোনে কথাবার্তা চলতেছে, তো সে বলতেছে যে সে আমাকে বিয়ে করবে ভ্যালেন্টাইন্স ডেতে। তা আমার ইটস টু আর্লি, আমি বললাম যে না এত তাড়াতাড়ি তো সম্ভব না, আপনি এক বছর অপেক্ষা করুন। আমি কথা দিচ্ছি এক বছর পর আমি আপনাকে বিয়ে
করব। পরিচয় তো ফেব্রুয়ারি 4 তারিখে।
আচ্ছা, আমি 10 দিনের ভিতরে বিয়ে, এটা তো অ্যাবসার্ড। তো আমি বললাম যে না আপনি এক বছর অপেক্ষা করেন, আমি এক বছর পর আপনাকেই বিয়ে করব। বাট আমাকে এক বছর সময় দিতে হবে, আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে দিই। সে বললো যে না সে পারতেছেই না আমাকে ছাড়া থাকতে। তো সে এমন ভাবে তার আবেগগুলি প্রকাশ করছিল যে আমাকে খুব টাচ করছিল তার আবেগগুলি। আমরা অনেক ফোনে কথা বলতাম, যেহেতু সে চিটাগাংয়ে আমি ঢাকায়, তো হুট করে দেখা করাটা সম্ভব ছিল না। ওই ফোনে কথা বলে বলেই আর কি অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছিল আস্তে আস্তে। অনেক রাত মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যেত, তখন খুব খারাপ লাগতো। যে আমি যদি এক্সপ্রেস করতাম, করতে চাইতাম না যে তাকে আমার ভালো লাগতেছে, তারপর আমার কাছে খারাপ লাগতো আর কি। তারপর সারাদিন SMS এ খুব ইয়ে হতো, কথাবার্তা হতো। তারপরে এরকম কথা, সে বললো যে ঠিক আছে আমি 13 তারিখে আসতেছি, 13 তারিখে এসে আপনার সাথে দেখা করব। আমি বললাম যে ঠিক আছে আসেন। 13 তারিখ হচ্ছে গিয়ে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। তো এরকম বসন্ত আসার মতো করে আমার জীবনে সে আসছিল। সেদিন সকালবেলা আসলো, আসার পরে দেখা হলো। দেখার পরে আমরা সেদিন মোটামুটি বলতে গেলে পুরো ঢাকা শহরই ঘুরলাম বলা যায়। আর শাহিনবাগ, তারপরে ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হোল এরিয়া ঘুরে লাঞ্চ নীল খেতে, ওখান থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে ধানমন্ডি, তারপরে ধানমন্ডি থেকে ফাইনালি। তো দেখা করার পরে তার সাথে সামনাসামনি কথা বলে আমার কাছে আরো ভালো লাগছে যে এত সুন্দর করে কথা বলতেছে, এত পোলাইট, এত সোভার। এবং সে তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমার সাথে, যার কারণে আমার কিছুটা মানে সফট কর্নার তৈরি হয়। তার জন্য ভালো লাগা, সফট কর্নার তৈরি হচ্ছে, একটা ইমোশন কাজ করতেছে। তো রোমান্সটাও ঠিক অত আসে নাই তখনও, কিন্তু একটু একটু উকি দিচ্ছে বসন্তের সাথে সাথে। তো সেদিন আসলে তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এতটাই পজিটিভ ফিল করতেছি, তাহলে আমি ওনাকে নিয়ে যাই।
ফার্স্ট টাইম যখন দেখলেন তখন ফিলটা কেমন ছিল এবং কোথায় দেখছিলেন প্রথম?
দেখা হয়েছিল আমার বাসার সামনে মেট্রোপলিটন হসপিটাল আছে যে, ওইখানে আর কি। আমি তাকে বললাম যে সুবিধা চিনতে হবে, সুবিধা হবে জন্য। আসলে প্রথম দেখাটা অত সুখকর ছিল না, কারণ সে পঞ্জে স্যান্ডেল পরা ছিল, একটা সিম্পল টি শার্ট পরা ছিল, একটা জিন্স পরা ছিল। মানে পঞ্জে স্যান্ডেলটা ছেলেরা এখন কি ফোমের কিছু স্যান্ডেল পরে, ওরকম স্যান্ডেল পরা। তা আমার কাছে মনে হয়েছে যে ওমা, একটা মানুষ একটা সে প্রপোজাল দিছে, এরকম একটা ফিমেল এর সাথে দেখা করতেছে, উইমেনের সাথে দেখা করতেছে, তো নিজেকে একটু ওয়েল গ্রুম থাকাটা উচিত ছিল না?
হ্যাঁ,
আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। তারপর মনে হয়েছে না ঠিক আছে, সে হয়তো খুব বেশি মানে খুব বেশি র মানে পিওর, যে শো অফ করতে চাচ্ছে না, যার কারণে সে সিম্পলি চলে আসছে। আমার কাছে তখন খুব পজিটিভলি ফিল করছি আমি, সত্যি কথা যেটা, সে খুব সিম্পল ছিল এবং মানে খুব আধিক্যতা দেখানো ওরকম কোনো কিছু ছিল না। তো এবং সারাদিন যে তার সাথে ছিলাম আমি, মানে কোনো কিছু ছ্যাঁচড়ামি টাইপের ইয়ে থাকে না, ওরকম কিছু না। সে খুব ভদ্রভাবে রিক্সায় উঠছে একসাথে, হ্যাঁ একটা ইয়ে মেনটেন করা। আমি মানে খুবই ফিল করতেছিলাম যে হ্যাঁ এই মানুষটাই সেই মানুষটা যাকে খুঁজতেছি আমি এতদিন, হয়তো বা এই হয়তো সে। তো পরে আমি ভাবলাম যে আচ্ছা তুই যখন ভালো লাগছে বাসায় নিয়ে যাই, আমার সাথে দেখাই করাই দিই, আসছি যখন ঢাকায়, কারণ চিটং থেকে তো বারবার ঢাকায় আসা সম্ভব না। তো বাসায় নিয়ে গেলাম 13 তারিখের রাতে। বাসায় নিয়ে যাওয়ার পরে আম্মুর সাথে দেখা করলো, এই তো আসসালামু আলাইকুম আন্টি, ওয়ালাইকুম সালাম, এইটুকুই বাস। তারপর তার গাড়ি ছিল রাতের বেলা 10:30-11টার সময় চিটাং আবার ব্যাক করবে। তো আমি বললাম যে ঠিক আছে আল্লাহ হাফেজ। তো সে আমাকে বলতেছে যে কালকে কিন্তু 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে, যদি বলেন তো কাজটা করে ফেলি।
বলেনই আছে এখনো? বলেনের ভিতরেই আছে?
হ্যাঁ হ্যাঁ, তখনো বলেনের ভিতরেই।
আচ্ছা আচ্ছা।
তো পরে বলতেছে যে বলেন, আমি আপনি যদি বলেন আমি কিন্তু থাকতে পারি, কালকে কাজটা সেরেই তারপরে যাই। আমি বলছি যে না না দরকার নেই, এরকম কত ভ্যালেন্টাইন্স ডে আসবেন সেলিব্রেট করার জন্য, সমস্যা নেই আজকে চলে যান। তো বলে তাকে পাঠাই দিই। তারপরে উনি চিটাং চলে গেল। দেন আমি খুব মানে মনে হলো যে আসলে করে ফেললে মনে হয় ভালো হইতো, ভ্যালেন্টাইন্স ডে টা আসলো আর সবাই দেখি কাপল কাপল ঘুরতে যাচ্ছে। আমার তখন বলে ধুর আমি কি ভুল করলাম তাকে চিটাং পাঠাইতে, থাকলে আমিও একটু ঘুরতে পারতাম, আনন্দ করতে পারতাম। তারপরে এরকম খুব মিস করলাম ভ্যালেন্টাইন্স ডে, তে খুব ফিল করলাম। ভ্যালেন্টাইন্স ডে দিন রাতের বেলা থেকে আমার জ্বর আসলো, কোনো এক অজানা কারণে খুব জ্বর আসলো। তো পরে উনি ফোন দিয়ে বলতেছে যে ওষুধ খাওয়ার জন্য, ওষুধ খাইছি কিনা টাইমলি আমাকে রিমাইন্ড করে দিচ্ছে, খাবার খাওয়ার জন্য বলতেছে, খুব কেয়ার নিচ্ছে আমার। আমি তো মানে ওভারওয়েলম তখন যে ও মাই গড। তারপরে এরকম করলো, তো আমার ক্যাম্পাসে যেতে হতো, ক্লাস করতে যেতে হতো, তো সাধারণত রাতের সময়টাতে তার সাথে আমি একটু লম্বা কনভারসেশন হতো আর কি। সারাদিন এমনিতে টুকটাক একটু এক মিনিট দুই মিনিটের কথাবার্তা আর SMS। তারপরে 21 তারিখ, তো 21 ফেব্রুয়ারি ছুটির দিন, আমার ক্যাম্পাস বন্ধ, তো 20 তারিখ রাতের দিন, গত রাত থেকে শুরু করে 21 তারিখ সারাদিন বলতে গেলে আমরা ইয়াহুতে চ্যাটিং করলাম এবং ওয়েবক্যাম অন ছিল, যে উনি অফিসে কাজ করতেছে, আমি বাসায় কাজ করছি, আমি ঠিক আছে আমি এটা করে আসতেছি, ওটা করে আসতেছি, এভাবেই চলতেছে আর কি। একদম সারাদিনই বলতে গেলে আমরা কানেক্টেড। তো 21 তারিখ যখন ক্যাম্প টেম বন্ধ করে চ্যাটিং বন্ধ শেষ ওই দিনের জন্য দাইন্ড, তখন আমার ভিতরে খুব স্ট্রংলি কেমন যেন অস্থিরতা একটা কাজ করতেছিল। আমার কাছে মনে হলো যে না, আমি বিয়ে করে ফেলে একে ছাড়া তো আমি থাকতে পারবো না। তো পরে আমি তাকে সারা রাত জেগেছিলাম, ভোর 6টার সময় আমি তাকে একটা SMS করছি যে উইল ইউ ম্যারি মি। তো সে অফিসে গেছে, সে অফিসে যে 10টার দিকে মনে হয় আমাকে ফোন দিল, ফোন দিয়ে চিৎকার করতেছে যে ইয়েস ইয়েস ইয়েস, সে আমাকে বিয়ে করবে। তো খুবই আনন্দের একটা মুহূর্ত তখন, আমি তো মানে কি বলবো, আমি এই পৃথিবীতে ছিলাম। তো আম্মু বরাবরই আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি সবার আগে যে আম্মুকে জানাইলাম,
পৃথিবীতে কেউ না থাকলে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হতো, গোরা আছে কিছু?
হ্যাঁ কেন থাকবে না, অনেক কিছুই আছে আমার ভান্ডারে এখন,
বাজিয়ে দে।
তো পরে আমি আম্মুকে যে সবার আগে জানাইলাম যে আম্মু আমি ওনাকে এটা বলছি এবং উনি ইয়েস বলছে। সো আমি চাই আসলে, সে তো প্রমিস করছে যে আমি স্টাডি কন্টিনিউ করতে পারবো, সো প্লিজ আম্মুকে আমি রিকোয়েস্ট করলাম যে আম্মু প্লিজ লেট মি গেট ম্যারিড। আম্মু বলে যে ঠিক আছে, যদি তুমি এটাতে সুখী হও গো অ্যাহেড। পরে ওনার সাথে কথা বললাম, তো ইয়েস বলার পরে আম্মুর সাথে কথা বললাম, তারিখ সারাদিন আমরা প্ল্যানিং করলাম যে কিভাবে বিয়ে করবো। সে আমার ওনার বোন আমাকে ফোন দিল, ওনার বোনের সাথে আমি কথা বললাম, উনি আমার আম্মুর সাথে কথা বললো, তো আমরা ডিসিশন নিলাম যে কামিং ফ্রাইডে যেটা সেটাতে আমরা বিয়ে করে ফেলবো। তো এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে তো বললো যে ঠিক আছে, আমি আজকে রাতে ঢাকা আসতেছি। ওইটা ছিল বুধবার, 22 তারিখটা ছিল বুধবার, তার মানে মাঝখানে একটা দিন সময় আছে, তো শপিং করতে হবে একটা ব্যাপার আছে, তো ঠিক আছে ওকে। কিন্তু এখন ওনার ফ্যামিলিতে জানানোর পরে আমার ইন লসরা বলতেছে যে না, এইভাবে তাড়াহুড়া করে বিয়ে হবে না, আমরা আয়োজন করে বিয়ে দেবো। তো আমি তো ওনাকে সব বলছি আমার ফ্যামিলির ফিনান্সিয়াল অবস্থা কি, তো যার কারণে সে বলছে যে না আমি অনুষ্ঠান করে বিয়ে করবো না, আমি এমনি বিয়ে করবো, কারণ অত অনুষ্ঠান করে ইয়ে করার মতো অবস্থা ছিল না। আর আরো একটা যেটা চিটং এর ট্রেডিশন হচ্ছে, ওরা মানে এলাকা ভিত্তিক দাওয়াত দেয়। হ্যাঁ, আমরা যেমন সিলেক্টিভ কিছু মানুষজন দাওয়াত দিই যে 100 গেস্ট হবে বা 200 গেস্ট হবে, সেরকম না, ওরা এলাকা ভিত্তিক হাজার হাজার ধরে ধরে দাওয়াত দেয় আর কি। তো যার কারণে উনি কোন অবস্থাতে রাজি হচ্ছিল না অনুষ্ঠান করার জন্য, সিম্পল ভাবে করবে। এবং সে বলতেছে সিম্পল ভাবে বিয়ে করাটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ভালো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা 24 তারিখে বিয়ে করবো। আমরা 23 তারিখে সকালবেলা উনি ঢাকায় আসলো, ঢাকায় আসার পর বাসায় আসলো, বাসায় এসে আম্মুর সাথে দেখা করে কথাবার্তা বলে আমরা বেরোলাম ইয়ে করার জন্য, বিয়ের জন্য টুকটাক বাজার করতে। তো বিয়ের জন্য বাজার আর কি, ওই আমার জন্য একটা শাড়ি, ওনার জন্য একটা পাঞ্জাবি, আর দুইজনে দুইজোড়া স্যান্ডেল, এই ছিল আমাদের বিয়ের শপিং। তো এরপরে যেটা করলাম, শপিং টপিং করে বাসায় আসছি 10টার দিকে মনে হয়। তো বাসায় এসে শুনতেছি আমার বড় ভাই আসবে 26 তারিখে, তার 4 দিন পরে, তো 3 দিন পরে। আম্মু তখন বাসায় আসছি, পরে আম্মু বলতেছে যে তোমরা ইয়ে করো, অপেক্ষা করো, তোমার ভাই আসুক, তোমার ভাই আসলে পরে তারপরে তোমরা বিয়ে করো, 2 দিন আর কিছু হবে না, 24 তারিখে করতে সেই জায়গায় 26 তারিখে করবা। কিন্তু উনি তো বলতেছে যে আচ্ছা, ওনার নাম হচ্ছে আবু জাফর, ঠিক আছে, তো উনি বলতেছে যে না আমি 24 তারিখ ডিসিশন নিয়েছি, তো 24 তারিখ আমি আমার ফ্রেন্ডদেরকে সবাইকে বলে আসছি যে আমি 24 তারিখে বিয়ে করতেছি, এখন যদি এটা এই দিন না ঘটে তাহলে আমি একটা মানে হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, তো এটা আমি করতে পারতেছি না। তো এখন আমি এদিক দিয়ে আম্মুর কথাও ফেলাতে পারতেছি না, ওনার কথাও মানতে পারতেছি না, এরকম একটা অবস্থার ভিতরে। তো 24 তারিখে সকালবেলা, উনি 23 তারিখে রাত্রে ঢাকায় স্টে করলো ওনার এক ফ্রেন্ডের বাসায়, ওখান থেকে 24 তারিখে সকালে উনি বাসায় আসলো। বাসায় এসে আমাকে বলতেছে যে ইটস নাও অর নেভার, এখনই করেন ডিসিশন নেন যে আপনি কি করবেন। তো আমি আবেগে খুবই আপ্লুত, তখন আমি বললাম যে ওকে লেটস ডু ইট। তারপরে আম্মুকে মিথ্যা কথা বলে আমরা বেড়ে গেলাম, বেড়ে সোজা ওই গাবতলি না, ওই যে সায়দাবাদ, সায়দাবাদ থেকে চিটাং এর বাস সোজা চিটাং। চিটাং এ পৌঁছলাম 7টার দিকে, এই হালকা একটু প্রিপারেশন কাজী টাজি জোগাড় করতে করতে রাত্রি 10টা বেজে গেল, কাজী অফিসে যে পৌঁছাইলাম 10:30, ওই 10:30তে বিয়ে পড়ানো হয়ে গেল, ধুমধামধুম শেষ, বিয়ে শেষ আমাদের। তারপরে একটা ছবিও ক্লিক করার সুযোগ হয় নাই। তারপরে ওখান থেকে আমরা গেলাম আমার শ্বশুর বাড়ি চিটাংয়ে, পুরাতন চারতলা বলে আফিয়া ভবন ওখানে। তো ওখানে যাওয়ার পরে প্রথম আমার ছোট নানাসের বাসায় গেলাম, তারপর বড় নানাসের বাসায় গেলাম, তারপর উনি যে ফ্ল্যাটটা নিছে যে উনি বিয়ে করবে সেই পারপাসে, ওনার বাবার কাছ থেকে উনি যে ফ্ল্যাটটা নিছে ওই ফ্ল্যাটে গিয়ে ঢুকলাম আমি। তো ঢুকার পরে আমি পুরো শকড, কেন, কারণ বাসাটা বেশ বড় আছে, পুরাতন বিল্ডিং অনেক, কিন্তু বাসাটা বেশ বড়, সারা বাসায় কোনো ফার্নিচার নাই, শুধু একটা জাজিম, দুইটা বালিশ, একটা মশারি, দ্যাটস অল, ইভেন সিলিং ফ্যানটা পর্যন্ত বক্সে ভরা এখনো লাগানো হয়নি, শুধু একটা রুমে লাইট, অন্য কোনো রুমে লাইট নেই, ওই বেডরুমটাতেই শুধু লাইট। তো ওই রাতের বেলা তখন 12টা 1টা বাজে, তখন কেয়ারটেকারকে ডেকে এনে তারপরে ফ্যানটা লাগানো হলো আর কি, তাও ফ্যান লাগাইতে লাগাইতে 2টা বাজছে, তারপরে ওই 2টার সময় ফ্যান লাগানো শেষ হলো। তারপরে এর মধ্যে যেটা ঘটছে, আরেকটা যেটা আমি ভুলে স্কিপ করলাম, সেটা হলো আম্মু ফোন দিছিল এর মধ্যে, আমি বাসা থেকে পালানোর সময় মোবাইল নেই নি, আম্মু রাতে 12টার সময় আমার হাজবেন্ড, তখন আমার হাজবেন্ডকে আম্মু ফোন দিছে, ফোন দিয়ে তারপর আমার হাজবেন্ড ফোন ধরে বলতেছে যে মাম্মি আমরা তো বিয়ে করে ফেলছি। আম্মু শুনে কি বলছে জানি না, সে ফোনটা আমার দিকে আগায় দেয়। আমি ফোনটা ধরার পরে আম্মু আমাকে বললো যে তুই কেন এই কাজটা করলি, দুইটা দিন তুই অপেক্ষা করতে পারলি না, অনেক কান্নাকাটি করছে, অনেক রাগারাগি করে বলে টোলে, তারপর আম্মু মানে আম্মু বকাঝকা করতেছে, এর মধ্যে আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না, কষ্ট লাগতেছিল, যার কারণে আমি ফোনটা কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পরে এই তো, তারপরে ওই দিন রাতের বেলা গেল, তারপরে তার পরের দিন শ্বশুর বাড়িতে ওয়েলকাম, আমাকে তো সবাই, হ্যাঁ আবু জাফর পালাই বউ নিয়ে চলে আসছে, তো সবাই দেখতে টেকতে আসতেছে, এরকম একটা অবস্থা। আর আমি একা পরে চলে গেছিলাম, আমার ননার সাহেব আমাকে কিছু কাপড় চোপড় দিল আর কি প্রাথমিক ভাবে পড়ার জন্য। তো ওইভাবেই সবার সাথে দেখা করতেছি, সবাই আসতেছে, ইয়ে করতেছে। এরকম করে দেখা গেল কি যে ওই আম্মুর সাথে যে কথাটুকু হলো, এই কনভারসেশনটুকু আমাকে খুব কষ্ট দিতেছিল। ওই যে বললাম আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার সবকিছু আমার মা, তো আম্মুর সাথে এরকম হতো আমার কাছে, তখন আসলে আমি ফিল করলাম যে আমি কি ভুলটা করছি, আম্মুকে না বলে কাজটা করা উচিত হয়নি। তো প্রথম কয়েকদিন খুব ভালোভাবেই কাটলো, যে একটা মোহের মধ্যে যে বিয়ে হয়েছে, নতুন বউ সবাই দেখতে আসতেছে, এরকম একটা ব্যাপার। তো পরে আম্মুর সাথে কথা হচ্ছে না, আম্মুর সাথে কথা হচ্ছে না, আর আমি আমার ননাসদের বাসায় গেলে আমার শাশুড়ির সাথে দেখা হলে খালি জিজ্ঞেস করে তোমার আম্মুর সাথে কথা হয়েছে, তোমার আম্মুর সাথে কথা হয়েছে, আম্মুর সাথে তো আমার কথা হচ্ছে না দেখি। তো এরকম করতে করতে এই এক মাস চলে গেল, এক মাস চলে যাওয়ার পরে তারপরে আমি জানতে পারলাম আমার বিয়ে হলো ফেব্রুয়ারি মাসে 24 তারিখে, আমি মার্চ মাসের লাস্টে কনসিভ করলাম আমার প্রথম বেবিটা। তো কনসিভ করার পরে তো যখন সবাই জানলো, হ্যাঁ প্রাথমিক ভাবে তো আমরা দুইজনেই খুব অবাক যে এটা কিভাবে হলো। আমি আসলে আমি অসতর্ক ছিলাম, কারণ খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, তো আম্মুকে খুব মিস করতেছিলাম সত্যি কথা, যেটা যার কারণে আসলে অতটা সতর্ক ছিলাম না আমি, আমারই ভুল হয়েছে। তো কনসিভ করলাম, এখন কনসিভ করার পরে প্রশ্নই আসে না যে অল্টারনেটিভ কিছু চিন্তা করব, চলে আসছে মিন্স চলে আসছে। তো তখন সবাইকে জানাইলাম যে এরকম, সবাই শোনার পরে তো গালি গালাজ, তোমাদের বাসায় নেই একটা ফার্নিচার আর তোমরা এখন বেবি নিছো। তো যাই হোক, এখন বেবি হইতে হইতে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, এরকম একটা মেন্টালিটি, দুজনের অনেক স্ট্রাগল করতে হবে, সবাই অনেক কিছু বুঝাইলো। তো তখন যে আমি বুঝলাম যে আসলে আমার হাজবেন্ডের অ্যাবিলিটি কতটুকু, আসলে তার তখন ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, আর্নিং যেটা আর কি সেটা খুবই খারাপ অবস্থা। আমার শাশুড়ি আমাকে বলতেছে যে ননাসের বাসায় যে খেতাম, তো তা আমাকে বলতেছে যে একজনের বাসায় এসে খাও, ইয়ে তো করতে পারো, অ্যাটলিস্ট এসে এখানে একটু রান্নাঘরে রান্না করতে হেল্প তো করতে পারো। এটা বলতেছে যে তোমার হাজবেন্ড অ্যাফোর্ড করতে পারতেছে না, তোমার হাজবেন্ডকে তো সাপোর্ট দেওয়ার জন্য তুমি এইটুকু তো করতে পারো, যেহেতু আরেকজনের বাসায় খাইতেছো। তা আমার কাছে ব্যাপারটা খুব শকিং ছিল যে ও মাই গড, আমি এটা কোথায় আসলাম বা কি ভুলটা করলাম। সে তো আমাকে তার বিজনেস ওয়েব পেজ দেখাইলো, কত বিজনেসের বড় বড় গল্প করলো, তার বাবার বাড়ি আছে ঢাকায় মগবাজারে, চিটাংয়ে শহরে দুইটা বাড়ি, আবার চকরিয়া গ্রামের বাড়িতে দুইটা ডুপ্লেক্স বাড়ি রাজবাড়ির মতো। এখন আবার এটা কি, আমার শাশুড়ি আমাকে এই কি গান শোনায়,
এই ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছিল তখন আপনাকে?
হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আসলেও তাই আছে কথা সত্য, আছে কথা সত্য, ঢাকায় বাড়ি আছে, চিটাংয়েও দুইটা বিল্ডিং, ওনাদের একটা বিল্ডিং এ 43টা ফ্ল্যাট, আরেকটা বিল্ডিং এ 10টা ফ্ল্যাট।
এই অবস্থা কেন?
এই অবস্থা কারণ বাবারটা ছেলে ইউজ করতেছে না, বাবারটা বাবারই আছে, বাবার কথা হলো সে আনটিল হি ইজ অ্যালাইভ তার সন্তানরা কেউ তার সম্পত্তি ভোগ করতে পারবে না। তো এখন যখন আমার শাশুড়ির কথা বলছে, তখন আসলে আমার জন্য খুবই শকিং ছিল, আমি কারণ আমি প্রাথমিক অবস্থানে সত্যি আমি ফিনান্সিয়াল অ্যাবিলিটি কতটুকু ওইটা অতটা মাথা ঘামাইনি, আমি ভাবছি তো হবেই তো, এত বড় বড় বিল্ডিং আছে তার কেন হবে না। তো পরে এরকম ইয়ে হওয়ার পরে তারপরে মেইনলি আমার স্ট্রাগলটা শুরু হলো, কনসিভ করলাম, তারপরে আমি যখন আমার শাশুড়ি আমাকে এই কথা বলছে, আমি আমি তো আরেকজনের বাসায় যে কাজ করবো, আমি আমার মার বাসায় কখনো কাজ করিনি, আমি খুবই আদরে ছিলাম, তো সেখানে আমি আরেকজনের বাসায় কিচেনে যে কিভাবে কাজ করবো, আমি বলছি ঠিক আছে কাজ যদি করাই লাগে নিজের কিচেনে করবো। তো ওখান থেকে স্ট্রাগল করতে বাচ্চা পেটে, এবং আমার ফিজিক্যাল অবস্থা খুবই ডাউন হয়ে যায় তখন ডিউরিং প্রেগনেন্সি, জানি না কি জন্য আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো এরকম চলতে 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 এরকম অনেক চড়াই উতরাই পার হয়ে ফাইনালি যে আমার বড় ছেলেটা হলো নভেম্বর মাসে, ও নভেম্বর মাসে হলো হওয়ার পরে তারপর থেকে মেইনলি আমার লাইফের আসলে খারাপ সময়টা শুরু হয়। কারণ আমার বড় ছেলে হওয়ার সময় আমার মা আর আমার বড় ভাই গেছিল চিটাংয়ে, সরি ছোট ভাই। তো চিটাংয়ে যাওয়ার পরে ওরা যে দেখে যে আমার খুবই খারাপ অবস্থা। আমার শরীর পানি এসে এত ফুলে গিয়েছিল যে আমি জিভ মুখের ভিতরে রাখতে পারতাম না, এটা সোয়েলিং হয়ে আমার মুখের বাইরে বেরিয়ে চলে আসতো, এত খারাপ অবস্থা ছিল। তো বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমার মা বললো যে ঠিক আছে, আর সিজারে হয়েছিল আমার বাচ্চাটা, তো যার কারণে আমার মা বললো যে ঠিক আছে আনটিল ইউ রিকভার আমি চিটাং এ থাকবো তোমার এখানে। কিন্তু আমার ইনলস প্রবলেম শুরু করলো, আম্মা যেদিন গেল তার পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি আমার বড় নানাসকে সহ এসে আম্মাকে বলতেছে আপনি মেয়ে বিয়ে দিলে আপনার খরচ হইতো না, তো ওর বাসায় একটা ফার্নিচার নাই, আপনি কিছু কিনে টেনে দেন না কেন। এখানে আরেকটা যেটা, আমার ছেলে হওয়ার এক মাস আগে আমার মা তার অনেক কষ্টে জমানো টাকা 72,000 টাকা আমার হাজবেন্ডেরই একজন ফ্রেন্ডকে দিয়ে, সে ঢাকায় এসেছিল, তার হাতে দিয়ে সাবু ভাইকে দিয়ে চিটাং এ আমার কাছে পাঠায়, এবং ওই টাকা থেকেই আমি একটা জাজিম তোষক বানাই যেটার উপরে শোয়ার জন্য। ফার্স্টে তো একটা জাজিম ছিল, ছোট একটা জাজিম, তো একটা কাঠের পাটাতন দিয়ে ওইটাকে মোটামুটি বেডের মতো বানাই, তারপর ডাউন পেমেন্ট দিয়ে টিভি আর ফ্রিজ কিনি। এতদিন কিন্তু আমার বাসায় টিভি ফ্রিজ ছিল না। তো এগুলি আবার আমার জামাই আমার শাশুড়িকে বলে নাই যে এগুলি আমার শাশুড়ির মানে আমার মা দেওয়ার টাকা দেওয়া থেকে কিনছি। তো ওনারা যখন এরকম কথা বলতে বলে, আমার মা খুব চুপচাপ ধরনের মানুষ, সে অ্যাভয়েড করে গেছে, বলছে যে আমাকে জিজ্ঞেস করে বিয়ে করছে আপনার ছেলে, যে আমি বা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে বিয়ে করছে যে আমি এখন একটু দায়ভার নিতে যাব। তো আম্মুর মেইন কথাটা ছিল আমি আসছি আমার নাতির জন্য, বা নাতনি যেটাই হয়তো আমার ছেলে হয়েছে, তো নাতির জন্য আসছি আমি, ওর জন্য যা করা লাগে আমি করব, এখন তোরা কিভাবে সংসার করলি, তোদের ফার্নিচার হলো না কি হলো, এগুলো আমার মাথা ব্যথা না। কিন্তু ওরা মানে এজেন্ট অ্যাট এভরি স্টেপ ওরা হিউমিলেট করে যাচ্ছিল আমার মাকে আর আমার ভাইকে। তো ওই তখন থেকে প্রবলেম শুরু। তারপরে মোটা আম্মু তিন মাস ছিল এখানে, ওই তিন মাস অনেক যুদ্ধ করে থাকা লাগছে, আমি আম্মুকে আসতে দিচ্ছিলাম না কারণ আমার ভয় লাগতেছিল, আমি জীবনে বাচ্চা পালিনি, আমি প্রথম বাচ্চা আমি কিভাবে পালবো, আমার ফিজিক্যাল অবস্থা ভালো না। তো আম্মু আমার মুখের দিকে তাকে এত অপমানের পরও সহ্য করে ওখানে ছিল। তারপর আম্মু তিন মাস থেকে চলে আসলো, ফেব্রুয়ারি মাসে ঢাকায় চলে আসলো। এই আম্মু চলে আসার পরে আমি আমার হাজবেন্ডের কাছে বললাম যে দেখেন, ও আমরা বিয়ের পরেও আমরা একজন একজনকে আপনি করে, ইভেন টিল লাস্ট আমরা একজন একজনকে আপনি করে বলতাম। তো আমি বললাম যে দেখেন এখন তো বাবু হয়ে গেছে, তো আমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, এক্সপায়ার করবে, তো প্লিজ আপনি পারমিশন দেন আমি ঢাকায় যাই, ঢাকায় যাই আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আসি, কারণ আমি গ্রাজুয়েশনের জন্য অনেক স্ট্রাগল করছি, টিউশন ফির জন্য অনেক স্ট্রাগল করে আমি থার্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করছি, সো প্লিজ লেট মি ডু ইট। সে আমাকে রিপ্লাই দেয় যে গ্রাজুয়েশন করে কি করবেন, এই আমি চাই আপনি কোরআন হাদিস শিখেন, আপনি কোরআন হাদিস শিখেন বাচ্চা পালতে, বাচ্চাকে শিক্ষা দিতে আপনার জন্য সুবিধা হবে। প্রথম ডিসার্টেড এই মানে প্রথম খারাপ লাগলো যে এটা এটা কোন ধরনের, কারণ আমার গ্রাজুয়েশনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তো সে তার প্রমিস ভাঙলো। তো এরকম এটা নিয়ে রাগারাগির এক পর্যায়ে একদিন সে আমাকে হাত তোলে, ঠিক আছে যে আমি পড়ালেখা করতে চাই, এই ইস্যুটাকেই নিয়ে বিভিন্ন ঘটনার পরে সে একদিন আমাকে হাত তোলে। তো আমি খুব শকড ছিলাম, এটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ঘটনা। তো মানে তখন জীবনে সব স্বপ্ন সবকিছু একদম ভেঙে চুরমার হয়ে গেল, কারণ আমি কখনোই কল্পনাই করিনি যে আমার আমি যাকে বিয়ে করবো সে আমাকে কোনদিন হাত তুলবে। তারপরে তারপরও আমি ওই মাইর খাওয়ার পরও আমি ছিলাম ওই লোকের সাথে ওখানে। মার্চ মাস আসলো, তো ওই মাইটা খাওয়ার পর থেকে না আমার মাথা খুব খারাপ হয়ে গেছে, তখন কিন্তু আমি প্রেগনেন্ট, বাট আমি জানি না যে আমি প্রেগনেন্ট। হরমোনাল ডিসঅর্ডারের কারণে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তার মধ্যে তার টর্চার, সে মারছে আমাকে, মেন্টাল প্রেশারে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। তা আমি বারবার বলতাম যে আমি ঢাকা যাব, আমি আম্মুর কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। মানে আমার মনে হয় না পৃথিবীতে কোনো মেয়ে আছে যে ওই সময়টাতে তার মাকে না চাবে। আমি বারবার বলতাম যে আমি আম্মুর কাছে যাব, সে আমাকে আসতে দিবে না, সে আমাকে আম্মুর কাছে আসতে দিবে না। আম্মু নাকি চায় না আমি তার সাথে সংসার করি, এই জন্য নাকি আম্মু সংসার ভাঙতে চাইতেছে, এই জন্য নাকি আম্মু আমাকে নিয়ে আসতে চাইতেছে। পরে এইগুলি নিয়ে আমরা খুব ফ্রাস্ট্রেটেড থাকতাম। এমন সময় মার্চের 10-12 তারিখের দিকে আমি জানতে পারলাম যে আমি আবার প্রেগনেন্ট। তো ওটা তো আরো শকিং, আম্মুকে জানাইলাম, প্রথম কথা তো আমার হাজবেন্ডকে যখন আমি বলছি যে টেস্ট করে যে আমি প্রেগনেন্ট, সাথে সাথে তার রিপ্লাইটা ছিল অ্যাবর্শন করে ফেলতে হবে, কবে করতে হবে, মানে সে তাড়াহুড়া পায় না তো তখনই আমার অ্যাবর্শন করায় ফেলে এরকম একটা অবস্থা। আমি জিদ করি যে না এটা হয়েছে, এটা থাকবে, ও আসবে, আপনারা কেউ তো দেখতেছেন না, ফিল করতেছেন না, আপনারা বুঝতেছেন না, কিন্তু সে তো আমার মধ্যে আছে, আমি তার অস্তিত্বটা পাচ্ছি, আমি ওকে মারতে পারবো না। সামহাও তাকে আমি কনভিন্স করি বাচ্চাটা রাখার জন্য। ইভেন আম্মু বলছিল, আম্মু কেন, ইচ এন্ড এভরিওয়ান সারাউন্ডিং সবাই বলছে যে অ্যাবর্ট করে ফেলার জন্য, কারণ একটা বাচ্চা আমার মাত্র 3 মাস তখন, আমি আবার প্রেগনেন্ট। যাই হোক, এরকম ঘটনাটা ঘটার পরে তো আমি ওই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ভুগতেছি, ঢাকায় আসতেই দিবে না। একদিন আমি একদম, সে বলতেছে যে বাচ্চা নিয়ে যেতে পারবো না, সে আমার বড় ছেলের নাম ইজান, ইজানকে ছাড়া সে থাকতে পারবে না, যার জন্য সে আমাকে ঢাকায় আসতে দিবে না। তাই আমি বললাম ঠিক আছে আপনি রাখেন আপনার ছেলেকে, আমি আমার আম্মুর কাছে যাবই। বাসা থেকে বের হওয়ার জন্য জোরাজোরি করছি, বলে যে পেটে যেটা আছে সেটাও দিয়ে আসতে হবে তাকে। আমার 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 রাগের কারণে আমি তাকে বলে যে আমার পক্ষে যদি ক্ষমতা থাকতো তাহলে আমার ইউটারাসটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে যেতাম আমি, কিন্তু আমি আপনি সময় হলে আপনার সেকেন্ড চাইল্ডও পেয়ে যাবেন, লেট মি গো। তো পরে আমি ধস্তাধস্তি করি বাস থেকে বেরোনোর জন্য, সে গেট দিয়ে বেরোতে দিবে না, সে আমাকে পিটায় এবং আমি অনেক হাউমাউ করে কাঁদছি। আমার পাশের ঘরে কিন্তু মানে পাশের ফ্ল্যাটে ননাসরা থাকে, এরা সারাদিন আসতে যাইতে থাকে আমার পাশে, কিন্তু যখন আমার হাজবেন্ড আমাকে পিটাচ্ছে তখন কারো কোনো খবর নেই। এবং আমার এখনো মনে পড়ে আমার বড় ছেলেটা তখন 3 মাসের, ও সাধারণত ঘুম থেকে উঠলে আমাকে না পাইলে কান্না করে, কিন্তু এদিকে এই লোকটা যে আমাকে পিটাচ্ছে, কিলাচ্ছে, ঘুষাচ্ছে, চুল ধরে দেয়ালে ঠুকতেছে আমাকে, ও ছোট একটা বাচ্চা, ও বিছানায় শুয়ে কান্নাকাটি বাদ দিয়ে সে তাকায় আছে, এইভাবে টুলটুল করে তাকায় আছে, ওর ওর চোখ দুইটা আমার এখনো মনে পড়ে। এবং আমার খুব অপরাধ বোধ হয় যে আমার এই বাচ্চাটা এত ছোটবেলায় একটা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, সে নিজের চোখের সামনে সে তার নিজের মা বাবাকে মারামারি করতে দেখছে। এই লোক সেদিন মানে কিভাবে যে পিটাইছে আমাকে, আমি সেই গায়ের ব্যথা, আমার কপালের সেই দাগ নিয়ে অনেকদিন পর্যন্ত ছিল, আমাকে একটা মানুষ জিজ্ঞেস পর্যন্ত করেনি যে হোয়াটস রং উইথ ইউ, যে তোমার এই অবস্থা কেন, তুমি এতটা অসুস্থ দেখাচ্ছে কেন, তোমাকে কেউ আমাকে জিজ্ঞেস করেনি। ওরা খুব ইজিলি আসতেছে, যেতেছে, ঘুরতেছে, এরকম। আমার মন তো তখন অনেক ভেঙে গেছে, তখন লিটারেলি আমার ভয় লাগতো, রাতের বেলা যখন আমি শুইতাম লোকটার পাশে তখন আমার কাছে ভয় লাগতো যে এই বুঝি মার দিবে, লোকটার হাত দেখলে আমার কাছে ভয় লাগতো এই বুঝি একটা থাপ্পড় লাগাই দিল। খুবই মানসিক সমস্যায় ভুগতেছিলাম আমি, আর এদিক দিয়ে পেটে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, দুইটা মেনটেন করতে খুব কষ্ট। আমি রান্না করতে পারতেছি না যে খাবো, ভালো একটু খাবো, খালি ভালো ভালো খাওয়ার কথা মনে হতো, যে মনে হতো যে আম্মুর কাছে যদি যাইতাম আম্মু আমাকে খাওয়াই দিত, আম্মু আমাকে মুখে তুলে খাওয়াই দিত। ইভেন সেই যে কষ্টটা না আমার আম্মু, এই যে আমি ঢাকায় আসছি, আমার দুইটা বাচ্চা এখন, আম্মু কালকে রাত্রে আমাকে মুখে তুলে খাওয়াই দিছে, আমি আবদার করে আম্মু আজকে খাওয়াই দাও, আমার খাইতে ইচ্ছে করতেছে না, মা খাওয়াই দিছে। আম্মুর জন্য তখন মনে হতেছিল যে না আমার যদি মানে সব দিয়েও ফেলতে হয়, আমি সব দিয়ে আমি একটু আম্মুর কাছে যাবো, একটু আম্মুর কাছে যাবো, এরকম মনে হতেছে। এইগুলো কোনো অবস্থাতে ইয়ে করাটা মানে নিচে হয় না যে সে আমাকে আসতে দেবে। পরে আমি এই ঝগড়াঝাটি করি, যে ঝগড়াঝাটি করেই সই আমি ঢাকায় আসবো, আমি আমার ছোট ভাইকে ডাকি যে তুমি চিটাংয়ে আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও। তারপরে আহমেদ গেল চিটাংয়ে মার্চের এপ্রিলের চোদ্দ তারিখে। এপ্রিলের চোদ্দ তারিখে যাওয়ার পরে আমরা ঢাকায় চলে আসলাম এপ্রিলের 15 তারিখে। ঢাকায় আসছি পরে ওই লোকের থ্রেট শুরু হয়ে গেছে যে তুই যদি ইয়ে করস, মানে তুই যদি হাজবেন্ড চাস তাহলে তুই চিটাংয়ে চলে আয়, তুই ঢাকায় থাকতে পারবি না, তুই চিটাংয়ে চলে যায় নাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তো তখন আমার কাছে মনে হয় যে লোক ডিভোর্সের কথা বলতে পারে সেই লোক ডিভোর্স দিতেও পারে। আমি তাকে অনেক অনুরোধ করে বললাম যে আপনি প্লিজ আমাকে একটু ঢাকায় থাকতে দেন, আমি আমার ছোট বাচ্চাটাকে সুস্থ অবস্থায় পৃথিবীতে আনতে চাই, আপনি প্লিজ আমাকে ঢাকায় থাকতে দেন, কারণ ওইখানে আমার টেক কেয়ার করার কেউ নাই, আমি আমার মার কাছে থাকলে আমার মা আমার টেক কেয়ার করবে, চিটাংয়ে কেউ আমার টেক কেয়ার করবে না। তো তারপরে তাকে এরকম রিকোয়েস্ট করবে, সে আমাকে সমানে ট্রেড দিতে থাকে, সে এসে আমার বড় ছেলেকে নিয়ে চলে যাবে, তারপরে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমি যদি চিটং না যাই, এরকম একটা মেন্টাল প্রেশার ভিতরে থাকি। এর মধ্যে আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করাই, আল্ট্রাসোনোগ্রাম করে জানতে পারি যে আমার প্রেগনেন্সি 3 মাস হয়ে গেছে, অথচ আমি ভাবছিলাম 1-1.5 মাস হবে, বাট অলরেডি ওটাও 3 মাস হয়ে গেছে। ঠিক আছে, প্রশ্নই আসে না 3 মাসের মধ্যে হইলেও নাকি অ্যাবর্শন করানো যায়, 3 মাস পরে অ্যাবর্শন। আর তার কিছুদিন আগে মাত্র আমার একটা সার্জারি হয়েছে, মানে সিজার করে প্রথম বাচ্চাটা হয়েছে 5 মাস আগে, তা আবার অ্যাবর্শনের জন্য আবার আরেকটা ধকল আমার শরীর নিতে পারবে না। তো বলে যে ঠিক আছে, কষ্ট কষ্ট করে হলেও এটা ইয়ে করে, আমি আমি ডিটারমিন ছিলাম যে আমি রাখবো। তো পরে এরকম করে 3 মাস ঢাকায় থাকলাম এই লোকের এই অত্যাচারের পরে। সে পরে ঢাকায় আসলো, ঢাকায় আসলো জুলাই মাসে, জুলাই মাসে এসে আমাকে জোর করে চিটং নিয়ে গেল। লজিক, ঢাকায় সে এই বাচ্চাটা ডেলিভারি হইলে সে কিছুই করতে পারবে না, তো সে আমাকে জোর করে চিটং নিয়ে গেল। চিটাং এ জুলাইয়ের লাস্টে নিয়ে গেল, অগস্ট মাস পুরো মাসটা থাকলাম অযত্ন অবহেলায়, এবং আমার বড় বাচ্চাটাকে যত্ন নিতে যেয়ে সবকিছু মিলায় সেপ্টেম্বরে অ্যাক্সিডেন্টালি আমার ছোট ছেলেটা হলো জায়ান, 7 মাসের প্রেগনেন্সিতে ও ডেলিভারি হয়ে গেল চিটং মেডিকেলে। ও ও হওয়ার জন্য লেবার পেইন যখন আমার উঠছে চিটং মেডিকেলে, যখন যে আমরা পৌঁছাইছি লেবার ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে এসে চেক করে দেখে আমাকে বলতেছে কি, একটা ডাক্তার মহিলা এসে আমাকে বলতেছে যে আপু আপনার বাচ্চাটা তো মারা গেছে, এটা একে জন্ম দেওয়া সম্ভব না, আপনি চেষ্টা করেন ডেড বডিটা কোনোভাবে বের করে দিতে পারেন কিনা, কারণ অলরেডি আপনার একটা সিজার হয়েছে এবং দেখতেছি যে ইনফেকশন হয়ে আছে, এর মধ্যে যদি একটা ডেড বডি বের করার জন্য আবার কাটাছেঁড়া করবো, আপনি সামহাও এটা বের করে দেওয়ার চেষ্টা করেন। আম্মু ছিল পাশে, আম্মু শুনে হাও মাও করে কাঁদতেছে, আমার পুরো পৃথিবীটা মনে হচ্ছে তখন অন্ধকার হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে এত যুদ্ধ করে সবাই বলতেছে অ্যাবর্ট করে ফেলো, সবার এগেইনস্টে যে আমি বাচ্চাটা রাখলাম, শেষমেশ আল্লাহ আমার সাথে এরকম করলো, এটা একটা বিচার হলো, তখন সবকিছু মিথ্যা মনে হইতেছিল। তারপরে খুব একটা প্রেশার আসছে, প্রেশার দেওয়ার পরে বাচ্চাটা বের হয়েছে, এবং বের হওয়ার সাথে সাথে সে চিৎকার করে কান্না করে উঠছে। মানে ওই মুহূর্তটা আমার ছেলেটা যে কান্না করে উঠলো, আম্মু তো দেখে চিৎকার করে উঠছে এই এই বাচ্চা বেরিয়েছে বাচ্চা বেরিয়েছে, কোনো ডাক্তার নাই এখানে, কারণ ওইটা ওয়ার্ড, ওরা তো সবাই লেবার রুমে ডাক্তাররা, একটা বুয়া মাসি থাকে যে ওয়ার্ডের মধ্যে, ওই বুয়া মাসি একটা বুড়া মহিলা উঠে আসছে, উঠে এসে আমার ছেলেটাকে উঠায় নাড়ি কেটে, আমার ওনা ছিল ওনা দিয়ে প্যাঁচে আম্মুর হাতে দিয়ে বসে দৌড় দেন আইসিইউতে নিয়ে যান। আমি একটু দেখলাম আমার ছেলেটাকে, ছোট্ট একটা এতটুকুন একটা বাচ্চা চিৎকার করে কাঁদতেছে, আম্মু নিয়ে দৌড় দিয়ে আইসিইউতে চলে গেল। তারপরে আমি তখন তো মনে হলো যে আল্লাহর অশেষ রহমত যে আমার বাচ্চাটা বেঁচে আছে। তারপরে ওখানে ছিলাম সারা রাত লেবার ওয়ার্ড, ওয়ার্ডে থেকে তারপরে জেনারেল গাইনি ওয়ার্ডে দিয়ে দিল। তারপরের দিন সকালবেলা আমি সুযোগ পাইলাম আমার বাচ্চাটাকে দেখতে যাওয়ার, ও এনআইসিইউতে ছিল। তারপরে গেলাম ওইখানে, যাওয়ার পরে দেখি আমার বেবিটা ছোট্ট, অনেক ছোট, 1 কেজি 300 গ্রাম মাত্র, এতটুকুন হাত, এতটুকুন পা, নাকটা শুধু একটু দেখা যায় এইটুকুই, আর শরীরে এতগুলি সুই লাগানো, স্যালাইন, মেডিসিন, নাকে নল লাগানো। মানে আমি কখনো কল্পনা করিনি, আমি কখনো এর আগে দেখিনি এরকম, আমি দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ছেলেটা, আর খুব গিল্টি ফিল হতেছিল যে আমার দোষে ছেলেটা আজকে এভাবে এরকম কষ্টে আছে। তারপরে ওকে দেখলাম, ওকে ছুঁতে পারিনি আমি, আমি ওকে ধরতে পারিনি, আমি ওকে কোলে নিতে পারিনি, ও এটার ভিতরে দেখি একটু শ্বাস নিচ্ছে, ওর ওর পুরো শরীরটার ভিতরে, অতটুকুন শরীরের ভিতরে ওইটুকুই জীবনের একটু ইয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ এতটুকুই লাইফ তার মধ্যে আছে, তার চেস্টে এখানে একটু উঠানামা উঠানামা করতেছে এইটুকুই, আর আশেপাশে তো সখানেক বাচ্চা, এরকম ছোট ছোট সব বাচ্চা, সব প্রিম্যাচিওর বাচ্চা, অসুস্থ বাচ্চাগুলি সব ওখানে। তারপরে আমাকে বললো যে, সবাই বললো যে তুমি বাসায় চলে যাও, আম্মু বললো আমার হাজবেন্ড বললো তুমি বাসায় চলে যাও, তুমি বাসা হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, কারণ আমার তো গাটা ধুইতে হবে পরিষ্কার হয়ে, তারপরে তুমি আসো। আমি বললাম যে ঠিক আছে। তা বাসা চলে গেলাম, বাসা যে গোসল টোসল করে ইয়ে করে তারপরে আসলাম ওইখানে ওই এনআইসিউতে। জায়ান তখন ওখানে ও বেঁচে আছে, প্রত্যেকটা মুহূর্ত একটা আতঙ্কের ভিতরে যাচ্ছে আমার, যে কোনো মুহূর্তে বাচ্চাটা মরে যেতে পারে, কোনো ভরসা নেই। ডাক্তাররা বলছে যে কোনো ভরসা নেই, বাচ্চা বাঁচবে কি বাঁচবে না, আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকেন। তো এই বাচ্চাকে যদি কেউ বাঁচাতে পারে এক আল্লাহ। তখন বাসায় রেখে যে বড় ছেলেটাকে, ও তখন 9 মাস, ও কান্নাকাটি করে ওকে রেখে যখন হসপিটালে চলে যায়, আবার হসপিটালে রেখে যে ছোটটাকে বাসায় একটু ফ্রেশ হইতে, তখনও চিন্তা হয় আমার ছেলেটা যদি এর মধ্যে মরে যায় আমি তোকে দেখতেও পারবো না। একটু ওই ইনকিউবেটরে রাখা, দাঁড়াই থাকতাম, মানে যতক্ষণ থাকতাম গ্লাসের এই পাশ থেকে দাঁড়ায় খালি দেখতাম ওকে দিয়ে যে বুকটা নড়তেছে কিনা, এক দৃষ্টিতে তাকায় থাকতাম, মনে হইতো যে এই বুঝি বন্ধ হয়ে যাবে, এই বুঝি বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তারপরে এরকম যাওয়ার পরে 7 দিন হবে হবে, 5 দিনের দিন আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখেন না ও এরকম একটা অবস্থা, আল্লাহর যদি হুকুম হয় তাহলে আপনি প্লিজ ইয়ে করেন, ওকে একটু আকিকাটা দিয়ে দিই, ওর একটা নাম রেখে আকিকা দিয়ে দিই, অনেক সময় এটা দিলে সাদকা হিসেবে নিই, আল্লাহ যদি কবুল করে আমার ছেলেটাকে যদি দেয় আমি যদি ওকে একটু কোলে নিতে পারি। সে কি করলো, সে যে তার মার সাথে একবার, বোনের সাথে একবার, আমার ভাসুরের সাথে একবার, সবার সাথে আলাপ করে সবাই অবজেকশন দেয় যে ইয়ে দেওয়াটা পসিবল না, এখন আকিকা দেওয়া সম্ভব না, ঠিক আছে বাচ্চার চুল লাগবে, নখ লাগবে, হ্যান লাগবে, তেন লাগবে, কাবিন আকিকা দেওয়া পসিবল না। এই কথা যখন বলে 7 দিন পার হয়ে যায়, আমার জামাই আকিকা দেয়নি, তখন আমার মেজাজ খারাপ হয়েছে। আমি তখন ওনার সাথে রাগারাগিটা ওইখানে স্টার্টিং করলাম যে আপনি মা, আমি তার মা, আমার কথার কোনো ভ্যালু নেই আপনার কাছে, আপনার মা বোন কি বললো সেটা নিয়ে আপনি ইয়ে করতেছেন, আচ্ছা আকিকা না দেন, একটা ছাগল জবাই দেন, ওর জানের সৎকার হিসেবে একটা, সে তাও করবে না। তারপরে এরকম এই ঝগড়াঝাটি চলতে চলতে জায়ানের যখন 9 দিনের, একদিন সকালবেলা খুব ঝগড়াঝাটি, এই ইস্যুটা নিয়ে ঝগড়াঝাটি লাগলো, বিভিন্ন সিন ক্রিয়েট হলো, সে আমাকে বাসা থেকে বের করে দিল বড় ছেলে সহ, বলতেছে তোর ছেলেকে নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। আমি খুব লাকি, আমার মা আর আমার ছোট ভাই তখন চিটাঙ্গে ছিল, আমি আমার বড় ছেলেটাকে আমার মাকে আর আমার ছোট ভাইকে দিয়ে ঢাকায় পাঠিয়ে দিছি, আমি জায়ানকে সহ। ওই আম্মু বললো যে কিভাবে থাকবো, আমি বললাম যে কেউ নাই আমার চিটাঙ্গে, অন্য কেউ নাই আমার শ্বশুর বাড়ি ছাড়া, আর আমি সব মেডিকেলেই থাকবো, তোমরা চলে যাও, টেনশন করো না, আমার ছেলে আছে না, আমি আমার ছেলেকে নিয়ে থাকবো, যদি বেঁচে থাকে তাহলে সাথে করে নিয়ে আসবো, আর যদি মরে যায় তাহলে লাশটাও আমি সাথে করে নিয়ে আসবো, আমি ওকে ঢাকাতে কবর দেবো, ওর চিটাঙ্গের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ ওর 9 দিনের সময় যদি আমাকে বাসা থেকে বের করে দিতে পারে ওই লোক তাহলে ওর কেমন বাবা। তারপরে আম্মুকে পাঠিয়ে দিলাম, জায়ান এরকম 17 দিন পর্যন্ত ইনকিউবেটরে রাখা ছিল, ওই 17 দিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড একটা আতঙ্ক যে এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমি ওকে প্রথম দুধ খাওয়াতে পারিনি, ওকে নল দিয়ে দুধ খাওয়ানো লাগতো, ওর নাকে একটা টিউব লাগানো ছিল, ওই টিউবের মধ্যে দিয়ে ওকে দুধ খাওয়ানো লাগতো। এটা যে একটা মায়ের জন্য কত বড় কষ্ট, এটা মারাই ফিল করতে পারবে যে আসলে এটা মার জন্য কত বড় কষ্ট। এবং আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পরে ওখানে সরকারি হাসপাতাল, ঠিক আছে সরকারি হাসপাতালে এমনিতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু মেডিসিনস অ্যান্ড আদার্স যে ইকুইপমেন্টসগুলি লাগে, লাইক মাইক্রোবুলেটর যেটা, যে স্যালাইনের ইয়েটি, এগুলি কিনে দিতে হয় আর কি। সে একটা টাকাও, মানে তাদের বাবা ওখানে আসেও নাই, আমি একা একা চিটাং মেডিকেলের করিডোরে থাকছি, চিটাং মেডিকেল থেকে যে খাবার দিছে সেই খাবার খাইছি, গোসল করতে এবং টয়লেট করতে যাইতাম পুলিশ ফাঁড়িতে, অনেক দূর পর্যন্ত, চিটাং মেডিকেলের মেইন গেট পর্যন্ত যাওয়া লাগতো, ওখানে যে 20 টাকা দিয়ে গোসল ইয়ে করতাম, করে তারপরে আসতাম। এসে এইভাবে আমার ছেলেটাকে নিয়ে আমি 17 দিন থাকার পরে,
কেউ আসে না এই 17 দিন,
একদিন শুধু আমার মেজো ননাস আসছিল, একদিন, শুধু একদিন, আর কেউ আসেনি, আমি একা ছিলাম ওই সময়টাতে।
ছেলের বাবা জানে যে আপনি এখানে আছেন?
অবভিয়াসলি,
সে একবার যাওয়ার প্রয়োজন মনে করেনি।
নো, আমি তার চেহারা দেখিনি, আমি তার চেহারা দেখিনি।
তারপর
তারপরে এখান থেকে আম্মু ঢাকা থেকে যার কাছ থেকে পারতেছে যেভাবে পারতেছে টাকা পয়সা জোগাড় করে আমাকে পাঠাচ্ছে, কারণ ডেইলি আমার 1,000-1,500 টাকা খরচ হইতো, কারণ ওই ওর ইনফেকশনের একটা ভয় ছিল যার কারণে আমাকে এই জিনিসগুলো চেঞ্জ করতে হইতো প্রতিদিন। তারপরে ছেলেকে নিয়ে আমি ঢাকায় চলে আসলাম, ওখান থেকে ওই ইনকিউবেটর থেকে ছেড়ে দিল, ওয়ার্ডে 2 দিন ছিল, ডাক্তার অবজার্ভ করে বলল হি ইজ কমপ্লিটলি ওকে, জাস্ট ওর ফিডিংটা টিউব দিয়ে চলবে যতদিন ওর সাকলিং ইয়েটা হ্যাবিটটা না ডেভেলপ করতেছে। ওকে ফাইন, আমি জিজ্ঞেস করলাম আমি কি ওকে ঢাকা নিয়ে যেতে পারি, হ্যাঁ আপনি পারেন। তো ওখানে যে এনআইসির হেড চিরঞ্জীব, ডাক্তার চিরঞ্জীব, উনি আবার আমার জামাইয়ের পরিচিত, তো বলল যে ঠিক আছে বাচ্চার বাবাকে খবর দেন আমি ডিসচার্জ দিয়ে দিচ্ছি। তা আমি তো বাচ্চার বাবাকে খবর দিব না, তা আমি করলাম কি ওই চিরঞ্জীব বাবু দেখে দেখে চলে গেছে যখন বাসায়, তখন আমি ওই DORB বলে ওইটাকে, DORB দিয়ে বনসই দিয়ে বাচ্চা নিয়ে চলে আসছি, কারণ ডাক্তার তো বলছে যে হি ইজ ওকে, তো বনসই দিয়ে আর যাই দিই সেটা তো ওকে। আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসছি, ঢাকায় আসার পরে আমি ওকে সবসময় রেগুলার চেক আপের উপর রাখতাম, প্রথম মাস খুব সুন্দর গিয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর খুব সুন্দর ভাবে, এবং ও খুব হেলথ গ্রো করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ডিসেম্বরের মাঝামাঝি যে আমি খেয়াল করলাম যে ওর চোখটা উল্টা যাচ্ছে আর মাথার এক পাশ ডান পাশটা ফুলে যাচ্ছে, সোয়েলিং হচ্ছে, আর খাওয়াইলেই বমি করে দেয়, এটা তো নর্মাল না, আর বাচ্চারা করে দই বমি, ও যে বমিটা করছে পিছলা পিছলা বমি হইতেছে, মানে ডাইজেস্টই হচ্ছে না ওর। সমস্যা কি, পর ডাক্তার কাছে নিয়ে গেলাম, আমার দাদা ভাই আব্বুর ছোট বাবা উনি শিশু বিশেষজ্ঞ, ওনাকে দেখালাম, দেখানোর সাথে সাথে উনি দেখে বললো যে ইয়ে তো ভালো না, লক্ষণ তো ভালো না, তুই একটা আল্ট্রাসোনোগ্রাম করো মাথার। ওই দিন রাত্রেবেলা আমি আল্ট্রাসোনোগ্রাম করলাম, লক্ষণ ভালো না মানে কি হলো, আল্ট্রাসোনোগ্রাম করে দেখি আমার ছেলেটা ব্রেইন টিউমার, মানে এত খারাপ লাগলো যে এত কষ্ট করে এত যুদ্ধ করে ছেলেটাকে আমি চিটাং মেডিকেল থেকে নিয়ে আসলাম, এখন আবার ব্রেইন টিউমার, দরকার ছিল কোনো? পরে ওই দিন রাত্রেবেলা এই খবরটা জানার পরে তো আবার পুরো সবকিছু মনে হলো যে অসম্ভব লাগতেছে, কি কি ট্রিটমেন্ট আছে এটার, কি ট্রিটমেন্ট আছে। দাদা ভাই বললো যে আরো কিছু টেস্ট করা, সিটি স্ক্যান করা, এমআরআই করা, তারপরে দেখ কি হয়। তারপর আমি সিটি স্ক্যান এমআরআই করলাম, জিনিসটা একটু ক্লিয়ার হলো, অপারেশন করতে হবে। ও যেদিন জানলাম ব্রেইন টিউমার সেদিন রাত্রেবেলা আবু জাফর সাহেবকে আমি একটা এসএমএস পাঠাইছি যে জায়ানের ব্রেইন টিউমার হয়েছে। ও না, তখনও জায়ানের নাম রাখিনি আমি, ছোটর ব্রেইন টিউমার হয়েছে
2 মাসের মাথায়, তাহলে
3 মাস,
এই 3 মাসে কোন রকম কোন যোগাযোগ নাই, টেলিফোনে কথা বা কোনো কিছু,
টেলিফোনে কোনো কথা হয়নি। আমি তাকে একটার পর একটা এসএমএস করে গেছি, একটার পর একটা এসএমএস করে দিয়েছি, প্রত্যেকটা এসএমএস এর রিপ্লাই ছিল নেগেটিভ, এবং সে বলতেছে যে এই ছেলেগুলি নাকি না যায়জ, সে বলতেছে যেহেতু আমার কাছে বিয়ের কোনো এভিডেন্স নাই, ইভেন স্টিল আই ডোন্ট হ্যাভ দ্য কাবিননামা, আমার কাছে কাবিননামাটা নাই, এবং আমার বিয়ের কোনো ছবিও নাই, যেহেতু তাড়াহুড়ো করে বিয়ে হয়েছে, আমার কাছে কিচ্ছু নাই, যেহেতু আমার কাছে কোনো এভিডেন্স নাই, সে সরাসরি বলতেছে যে দে আর বাস্টার্ড, ইউর কিডস আর বাস্টার্ড, অ্যান্ড আই এম ওয়েটিং টু ওয়াচ যে যখন ইন ফিউচারে তাদেরকে সমাজের লোকজন তাদেরকে সান অফ বিচ বলবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। সেই এইসব কথাবার্তা আমাকে এসএমএস করতো, আমি অনেক চেষ্টা করছি তাকে বোঝানোর জন্য। যেদিন থেকে গিভ আপ করছি, ওই জায়ানের টিউমার ধরা পড়লো, আমি তাকে এসএমএস করলাম যে জায়ানের ব্রেইন টিউমার হয়েছে দোয়া করেন, সে আমাকে রিপ্লাই দিল নান অফ মাই বিজনেস। ঠিক ওই মুহূর্তটা থেকে আমি মানে যা ইচ্ছা ছিল যে আমার যে ব্যাক করব, সংসার সামহাও করব, বাচ্চারা তাদের বাবাকে দেখবে, জাহান এতটাই আনফরচুনেট আমি জানি না, ও 6 মাস ওল্ড এখন, বাট ও স্টিল তার বাবাকে দেখে নেই, তার বাবার কোলে একবার ওঠে নেই। ওই লোকের ইগো এতটাই বেশি, সে মানে ছেলের জন্য সে একবারও আসলো না দেখার জন্য। আমি ওকে প্রথম 3 মাস অনেক রিকোয়েস্ট করছি ওনাকে যে প্লিজ একটা বার আসেন, আপনার কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু করা লাগবে না, আপনি আমার মুখও দেখেন, আমার মুখ আপনি দেখেন না, জাস্ট ছেলে দুইটাকে একটু দেখে যান, সে আসে নাই। এবং এর মধ্যে একবার খালি আমি তার কাছে টাকা চাইছি যে আপনি কিছু টাকা পাঠান, আমি কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারতেছি না, দুইটা বাচ্চার খরচ তো কম না, দুধ টুধ, এবং ওকে রেগুলার ডাক্তার দেখানো লাগতেছে, টেস্টের উপর রাখা লাগতেছে। আমি তাকে বললাম যে আপনি কিছু টাকা পাঠান, অনেক রিকোয়েস্ট করে আমার এক বন্ধুকে দিয়ে বলাইছি, রকিকে দিয়ে বলাইছি, রকিকে দিয়ে বলানোর পরে সে আমাকে 5,000 টাকা পাঠাইছে, 5,000 টাকা পাঠাইছে বিকাশে, পাঠাই সে আমাকে এসএমএস করছে জীবনে তো কত খারাপ জায়গায় টাকা দিলাম, তোর সাথে এতদিন থাকছি, তোকে এতদিন রাখছি, এতদিন ইউজ করছি, সেটার জন্য তো কিছু পেমেন্ট তো তোকে আমার করা উচিত। এই জন্য সে আমাকে 5,000 টাকা পাঠিয়েছে। আমার মনে হয় না কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ইচ্ছা হবে যে মানে কোনো মেয়ে চাবে যে সে ইউজড হয়েছে সেই টাকা দিয়ে সে তার সন্তানদের ভরণ পোষণ চালাবে। আমি পরে কানে ধরছি যে না বাবা, আমি এই লোকের কাছ থেকে আর টাকা চাবো না। তো জায়নের এই অসুখটা ধরার পরে প্রথম সার্জারিটার জন্য ভর্তি করাইলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, যেটা আগারগাঁওতে, ওখানে ভর্তি করাইলাম। কিন্তু ওখানেও আমি জিজ্ঞেস করলাম, তাও 50-70 হাজার টাকার মতো খরচ হবে, এই টাকা পাই কোথায়? এই সময় আল্লাহর অশেষ রহমতে একজন এঞ্জেলি বলা যায়, রফিকা আপু, ফেসবুকের একটা আপু আমার, ওই আপুটার একটা গ্রুপ আছে ফেরিল্যান্ড, ওই ফেরিল্যান্ডের আমি একজন মেম্বার ছিলাম। তা আমি ওই রফিকা আপুকে ঘটনাটা বলি যে আপু এরকম এরকম আমার ছেলেটার অসুখ হয়েছে, ও ট্রিটমেন্টের জন্য এত টাকা লাগবে, আমি তো এত টাকা জোগাড় করতে পারতেছি না, আমাকে তুমি একটু হেল্প করতে পারবা? ও বলে যে ঠিক আছে, তোমার মেডিকেল ডকুমেন্টসগুলি তুমি আমাকে স্ক্যান করে পাঠাও। ও পাঠাইলাম, পাঠানোর পরে ওপরে খুব সুন্দর করে একটা পোস্ট তৈরি করলো, ওই স্ক্যান রিপোর্টস জায়নের ছবি দিয়ে সে একটা পোস্ট তৈরি করে সে গ্রুপে পোস্ট দিছে, এবং ওই গ্রুপে যত আপু আছে সবাই আমাকে বিকাশ করে টাকা পাঠাইছে। উইদিন 2 days আমি 70,000 টাকা পাইছি। জাস্ট 2 দিনের ভিতরে ওরা সবাই মিলে আমাকে 70,000 টাকা উঠে দিছে, ওইটা দিয়ে আমি জায়নের ট্রিটমেন্ট করাইছি। এর মধ্যে আরো আমার ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলিকে সবার কিছু ছোট ছোট কন্ট্রিবিউশন ছিল এর মধ্যে আরো টাকা পয়সা। তারপরে জায়নের ফার্স্ট সার্জারিটা করাইলাম, আল্লাহর অশেষ রহমতে ভালো মতোই হয়েছে। সাধারণত ইনফেকশন হয়, অনেক কিছু হয়, সবকিছুই ইয়ে ছিল। বাট এই যে ভিপি শান্ট বলে এটাকে, ভিপি শান্টের অনেক কমপ্লিকেশন, এটা সারা জীবন ক্যারি করতে হবে ওকে, এবং এটা জীবনের যে কোনো স্টেজে যে এটা ইনফেকশন হয়ে রিয়েক্ট করতে পারে, যেহেতু চামড়া নিচ দিয়ে চামড়া ঘষা খেয়ে ক্ষয় হয়ে উপর দিয়ে পাইপ বের হয়ে যায়, তারপরে ব্রেইনে যেই পাইপের মাথাটা থাকে ওইটা ব্লক হয়ে যায় অনেক সময়, আবার পেটের ভিতরে যেই ইয়েটা সেটা ব্লক হয়ে যায় অনেক সময়, এবং সেটাই এখন জায়নের হয়েছে। ওর পেটের মধ্যে যে পাইপের যে মাথাটা ওইটা ব্লক হয়ে গেছে সামহাও, যার কারণে ওর মাথায় যে পানিটা জমতেছিল সেটা ড্রেন হচ্ছে না, এবং ড্রেন না হওয়ার কারণে ওই পানিটা জমতে জমতে একটা পানির থলে হয়ে গেছে, এবং ওইটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর মাথাটাও বড় হয়ে যাচ্ছে, এবং ওই পানির প্রেশারের কারণে ওর আই ভিশন চলে যাচ্ছে, ও চোখে দেখতে পারতেছে না, এবং ওর ইয়েটা যেটা ব্রেইনটা যেটা সেটা দেয়ালের দিকে পিষে যাচ্ছে, স্কালের সাথে পিষে যাচ্ছে, ব্রেইনটা যেরকম ডেভেলপ হওয়ার কথা ডেভেলপ হচ্ছে না, যার কারণে ওর প্যারালাইজড হয়ে যাওয়ার একটা চান্স আছে। তো যেহেতু শান্ত এখন কাজ করতেছে না, তো এটার জন্য আরো কিছু ভালো ট্রিটমেন্ট লাগবে, সেটা হলো যে এই সিস্ট যেটা তৈরি হয়েছে এটা রিমুভ করতে হবে, অথবা যে শানটা বসানো হয়েছে এটা জেনারেল হাইড্রোকেফালাস হলে যে শানটা করা লাগে সেই শানটা করানো হয়েছে। বাট জায়নে যেটা, এটা একটু কমপ্লিকেটেড হাইড্রোকেফালাস, এটার জন্য একটি স্পেশাল ভিপি শান প্লেসমেন্ট সেইটা তো করা হয়নি, এখন সেইটাই আমি
চিন্তা করেছেন বা কাউকে খুঁজে পেয়েছেন?
হ্যাঁ, আমি অনেক জায়গায় খোঁজ করার পরে আমার ফেসবুক ফ্রেন্ডস লিস্টে একটা ফ্রেন্ড ছিল কুনাল খান, কুনালেরও সেম প্রবলেম, ওরও হাইড্রোকেফালাস আছে এবং সেও ভিপি শান্ট ক্যারি করতেছে, সে এখন মানে অ্যাবাভ 25 years old, এবং ওর মাথায় ব্রেইনে 8টা সার্জারি হয়েছে, এবং সেই সার্জারিটা করছে সাইদ আহমেদ, ইউনাইটেড হসপিটালে ডক্টর সাইদ আহমেদ। তো সে আমাকে বললো যে তোর ছেলেকে যদি কেউ বাঁচাইতে পারে, উপরে আল্লাহ আর নিচে এই সাইদ আহমেদ, তুই ওনার কাছে নিয়ে যা। এবং আমি প্রাথমিকভাবে নিতে চাচ্ছিলাম না, কারণ ইউনাইটেড হসপিটাল ইজ টু মাচ এক্সপেন্সিভ ফর মি। তো পরে আমি নিয়ে গেলাম, তারপর যেহেতু এখন অবস্থা খারাপ,
হসপিটালগুলোর সাথে যেসব ডক্টর থাকেন, যেসব প্রমিনেন্ট ডক্টর, এরা তো ট্যাগ থাকেন, চাইলে এদেরকে আবার অন্য কোথাও দেখানোর সুযোগটা থাকে না, এই ক্ষেত্রে কি ব্যাপারটা তাই যে উনি ইউনাইটেড এর সাথে ট্যাগ ফুললি?
হ্যাঁ, এটাই সমস্যা,
ট্রিটমেন্ট হলে অবশ্যই ইউনাইটেড এর মাধ্যমে যেতে হবে, ব্যাপারটা এরকম।
এক্স্যাক্টলি,
যেখানে তুলনামূলকভাবে আসলে 20-30% আমি যতটুকু জানি যে ডায়াগনোসিস এর যে চার্জ সেটা ভ্যারি করে, রুম রেন্ট ভ্যারি করে, সব মিলিয়ে হয়তো অপারেশন বাবদ সার্জারি বাবদ হয়তো 1-1.5 লাখ টাকা, কিন্তু বাকি এডিশনাল কস্ট 3-3.5 লাখ টাকা যোগ হয়ে যায়, যেটা অন্য জায়গায় হলে সে অপশনটা থাকতো মিনিমাইজ করার, কিন্তু উনার আন্ডারে যদি আপনি সার্জারির জন্য যান তাহলে তো ইউনাইটেড ছাড়া বিকল্প আপনার হাতে থাকছে না।
আমার হাতে আর কোনো অপশন নাই।
আমি কথাগুলো বলছি অ্যাকচুয়ালি আপনার যে অবস্থা এবং আপনার সার্ভাইভ করবেন তো আপনি আপনার নিজের পরিস্থিতি অনুযায়ী সে অনুযায়ী বিকল্প চিন্তা করার অপশনও নাই যদি আপনি ওই সার্জনের কাছেই এই সার্জারির জন্য যান, তাই তো ব্যাপারটা। আচ্ছা তাহলে কি জানতে পারছেন ফাইনালি তার কাছে গিয়ে?
এখন আমি তো আরো অনেক ডাক্তার দেখাইছি, তো সাইদ আহমেদ আঙ্কেল, সাইদ আঙ্কেল বলতেছি, ওনার কাছে যখন নিয়ে গেলাম উনি যখন রিপোর্ট গুলি দেখলো, আমি এর মধ্যে ইন্টারনেটে প্রচুর পড়াশোনা করছি হাইড্রোকেফালাস এর উপরে, যেটা কি কিভাবে হয়, কি হইতে পারে, কি আসলে বিষয়। তো সাইদ আঙ্কেলের কাছে যাওয়ার পরে যখন উনি আমার সাথে কথা বলার পর বুঝতে পারছে যে আমি কিছুটা জানি, তো উনি আমার কাছে টোটালটা এক্সপ্লেইন করছে ব্যাপারটা। জায়নের ব্রেইনটা নিচে নেমে যাচ্ছে, ওই সিস্টের প্রেশারে ব্রেইনটা নিচে নেমে যাচ্ছে এবং ওই সিস্টটা বড়ই হচ্ছে, ওটা ব্লক যেহেতু সেহেতু এটা বড় হচ্ছে। তো এখন ওর যেটা করতে হবে, হয় এই সিস্টটা কেটে পুরাটা বের করে নিয়ে আসতে হবে, অথবা এই সিস্টটা থেকে যে সিএসএফ যেটা যে ফ্লুইডটা জমতেছে সেটাকে ড্রেন করে বাইরে ফেলা, ওটা যখন কলাপসড হয়ে যাবে ওই যে ভিপি শান্টটা অলরেডি লাগানো আছে ওইটাকে রাইট জায়গায় প্লেস করে দিবে। এই এই হচ্ছে ওর টোটাল ট্রিটমেন্ট প্রসিডিউরটা, বাট এটা ডিপেন্ড করতেছে এক এক স্টেপে এসে এক এক ধরনের মানে ফার্দার ট্রিটমেন্টটা ডিসাইড করা হবে, সেটা এখন থেকে আর্লি বলে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এখন আপাতত এটাই, জাস্ট উনি বলছে যে অ্যাজ আর্লি পসিবল নিয়ে আসেন, এখন যত দেরি করবো মানে এক একটা মুহূর্ত জায়নের জন্য ক্ষতিকর, আমি ডিলে করতেছি মানে ওকে আমি বিপদের দিকে ঠেলে দিচ্ছি।
এটা সবকিছু মিলিয়ে টোটাল চিকিৎসা বাবদ কত টাকা লাগতে পারে বলে উনি বলেছেন?
এখন আঙ্কেল বলছে যে একদম যদি হাইয়েস্ট ট্রিটমেন্টটা পর্যন্ত ওকে নিয়ে যাই সেক্ষেত্রে আমার 5 লাখ টাকা খরচ হবে
মিনিমাম, যেটা দিয়ে অ্যাটলিস্ট আমরা ওই অপারেশনটা করাতে পারব
মিনিমাম। উনি সার্টেইন করে কিছু বলেন, উনি বলছে আপনার 50,000 টাকাতেও হয়ে যেতে পারে, 2 লাখ টাকাতেও হয়ে যেতে পারে, 5 লাখ টাকাতেও হয়ে যেতে পারে।
কেন এই ভেরিয়েশনটা কেন?
এটা কারণ বাচ্চা তো ও ট্রিটমেন্ট কতটা নিতে নিতে পারবে,
আর যদি সে ফার্স্ট সার্জারি ভেতর দিয়ে পাপ করতে পারে তাহলে ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না, টাকার পরিমাণটাও তখন কমে আসবে।
এট
লিস্ট সব মিলিয়ে আপনি 3-3.5 লাখ টাকা একটা মানসিক প্রিপারেশন রাখতেছেন, ইট কুড বি 5 লাখ আর কি, এরকম প্রিপারেশন রাখছেন যে যদি আল্লাহ সহায় থাকেন তাহলে হয়তো যেটা বলছিলেন আপনি যে কম টাকার মধ্যে হয়তো সার্ভাইভ করতে পারবে, এবং যদি সেইরকম কিছু ফার্দার কোন ট্রিটমেন্টের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো এবং অবশ্যই আমার শ্রোতা বন্ধুদের কাছে আমি আসব। আজকের অতিথি বন্ধু মনা এবং তার সন্তান জায়ান, যার কথা হচ্ছিল, যার বয়স মাত্র 6 মাস, এবং এসব নিয়ে কথা বলবো। তার আগে আমি মনার সাথে এখন আপাতত আপনি আপনার হাজবেন্ডের সাথে প্রায় 6 মাস, কারণ জায়ানের 9 দিনের মাথায় আপনারা শেষ কথোপকথন হয়েছে যতটুকু শুনলাম, তারপর থেকে আপনি ছিলেন আর আপনার বেবি ছিল চিটাগাং মেডিকেল, ওই এনভায়রনমেন্ট, ওই পরিস্থিতি, দেন 17 দিনের মাথায় চলে আসা, তারপর থেকে তো একার যুদ্ধ একাই এই ঢাকা শহরে। এই দীর্ঘ 6 মাস আপনি আপনার স্বামীর সাথে সেপারেশনে আছেন, কিন্তু এইটা এখন আপনার ডিভোর্সড বা এই পর্যায়ে আপনারা এখনো যাননি বা এই ধরনের কোন ফর্মালিটি যে আসেনি বা হয়তো প্রয়োজনও পড়েনি আপনার স্বামীর পক্ষ থেকে, যেহেতু আপনার কাছে বিয়েরই কোন এভিডেন্স বা সে ধরনের কোন ডকুমেন্ট নাই। আমরা এসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি যেহেতু প্রাণা ভালোবাসার বাংলাদেশ এই স্টুডিওটি এবং আমাদের এই প্ল্যাটফর্মটি, যারা কথা বলেন এবং যাকে উদ্দেশ্য করে কথা বলেন সবারই সুযোগ থাকে পরিপূর্ণভাবে নিজেদেরকে উপস্থাপন করার, নিজেদের পক্ষাবলম্ব অবলম্বন করে কথা বলার। সেই কারণে আমরাও চেষ্টা করেছিলাম মোনার যিনি হাজবেন্ড তার সাথে কথা বলার এবং তার সাথে যে আমাদের কথোপকথন আমাদের স্টুডিওর পক্ষ থেকে সেই কথোপকথনের একটি ক্লিপ আমাদের কাছে আছে, সেটি আমরা শুনছি। শোনার পরেই আমরা ফিরে আসব আজকের অতিথিবন্ধু মনা এবং তার যে সন্তানের কথা বলছিল যে ব্রেন টিউমারের ভুগছে সেসব ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু মনার হাজবেন্ডের কথা আমরা একটু শুনে আসি।
সেপারেশন বলতে দেখেন, এজ এ গাই আমি যেহেতু একটা ছেলে নিয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, আমার মানে নিজের একটা পরিবার আছে এবং নিজের একটা পরিচয় আছে এবং নিজের একটা চিন্তা ভাবনা নিয়ে আমি মানে বড় হয়েছি, তাই না? যেমন মেয়েদের একটা চিন্তা ভাবনা থাকে যে তারা কি করবে, বড় হলে কি করবে, স্বামীর ঘরে যাবে, স্বামীর ঘরটাকে সাজাবে। তেমনি আমি একটা চিন্তা ভাবনা নিয়ে ইয়ে করছিলাম যে আমার ওয়াইফ যদি আমাকে ভালোবাসে, আমি যদি জাহান্নামেও থাকি, সে আমার সাথে ওখানে থেকে জিনিসটাকে ভালো করার চেষ্টা করবে। কিন্তু যদি কন্ডিশনাল হয়, দ্যার ইজ নাথিং টু ডু। কন্ডিশনটা হচ্ছে আমাকে আমার বাড়ি ছেড়ে ঢাকায় চলে যেতে হবে, আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব চিটং, এগুলো ছেড়ে আমাকে ঢাকায় চলে যেতে হবে। ওনার সাথে যদি সংসার করতে হয়, সে চিটং থাকবে না আমার সাথে, আমাকে চিটং ছাড়তে হবে, আমাকে আমার ফ্যামিলি ছাড়তে হবে, মেন কথা সেটা, আর কোনো সমস্যা না। শি ক্যান নট অ্যাডজাস্ট উইথ মাই ফ্যামিলি অর হোয়াভার। চিটং এ আমার ফ্যামিলির সাথে আসলে থাকে না, চিটং এ আমি আলাদাই থাকি, কিন্তু একই বিল্ডিং এ আমার পুরো ফ্যামিলি থাকে আর কি। আমরা এক বিল্ডিং এ বিভিন্ন ফ্ল্যাটে সবাই থাকি, তার পক্ষে এখানে সম্ভব না। আমার নিজের বাড়ি ছেড়ে আমাকে মানে ঢাকা চলে যেতে হবে, আমার চাকরি এখানে, আমি থাকি এখানে, আমার আয় রোজগার সবকিছু এখানে, এগুলো ছেড়ে আমাকে ঢাকায় চলে যেতে হবে, কারণ সে এখানে থাকতে পারবে না। তো আমার কথা হচ্ছে, ইফ সামওয়ান লাভস মি দেন শি অর হি শুড বি উইথ মি। সমাধান কি? সমাধানটা আমি তো এজ এ বললাম, শুরুতে বললাম যে এজ এ গাই আই ক্যান নট লিভ মাই হাউস অ্যান্ড আমি তো আমার সবকিছু ছেড়ে এখান থেকে চলে যেতে পারতেছি না। আমার নিজের মা থাকে আমার সাথে, এগুলো এদের সবাইকে ফেলে তো আমি চলে যেতে পারতেছি না। আমি তার ওই মেন্টালিটি নিয়ে জন্মগ্রহণ করিনি যে মানে কি বলবো, কারো ঘরে গিয়ে বসবো। এছাড়া আর কি সমস্যা থাকবে? এছাড়া ওই একটাই সমস্যা, কারণ আমি চিটং, আমি কিভাবে বলবো এগুলো, মানে এই কথাগুলো এভাবে বলাও সম্ভব না। তবে এটাই মেইন ব্যাপারটা, মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে, সে চিটং থাকবে না, আমি চিটং ছাড়তে পারবো না। আমি যখন সেটাও জানা, আমি যখন কোন ট্রিটমেন্টের ব্যাপারে আমি কোন যখন সাজেশন দিবি, ছেলেগুলো অ্যাকচুয়ালি সে এবং তার মাই বলছে মুনা পেটে ধরছে, এগুলো মোলার ছেলে মেয়ে, তোমার কোনো অধিকার নেই। আই কুন্ট সে এনিথিং, আই কান্ট সে এনিথিং, আমার কোন রাইট নেই। আমি তো তাকে বললাম যে ছেলের রেসপন্সিবিলিটি আমাকে দাও, আই আল টেক কেয়ার অফ এভরিথিং। না, সেটা তো তারা দিবে না, তারা বলতেছে সেটা কখনোই সম্ভব না, যদি মানে অধিকার নিতে হলে ওর ভাইয়ের মেসেজ আমার কাছে আছে, ইফ ইউর ওয়াইফ থিঙ্কস দ্যাট ইউর কিডস আর নট সেফ উইথ ইউ, দেন হোয়াট ল অর আদার পিপল ক্যান ডু। সো শি থিঙ্কস দ্যাট হার কিডস আর নট সেফ উইথ মি। সবার সাথে আমাদের কথা হয়েছে, সবাই বলতেছে তুই কি করবি, ওরা ওর ছেলেকে নিয়ে ওখানে গিয়ে পড়ে আছে, তুই কি করতে পারো? What can I do exactly? Tell me. If your wife is gone away, leaving your house, apnar wife apnake chhere chole geche, apnar bachcha ke niye bolteche bachchar upor kono odhikar nai, tahole apni ki korte paren? What should you do? 7 bochor porjonto opekkha kore etai korte pari ami. She onese jay khushi korbe, gotokalke goto porsho amake message padhailo je songshar naki jail. You want songshar naki jail? Konta tomake duita choice dilam. এই দুটো চয়েসের মধ্যে একটা, তাড়াতাড়ি জানাও, আমি টেকিং দ্য লিগাল স্টেপ। আমাকে মানবাধিকার ডিপার্টমেন্ট থেকে ফোন করলো যে আপনার সম্পর্কে নারী ও শিশু নির্যাতন আইনে কেস করা। আমি বলেছি যে আমার ওয়াইফ যদি বলে যে হ্যাঁ আমি দোষটা করছি, কেসটা যদি হয় তাহলে নিশ্চয়ই আমার কোনো দোষ আছে, আমি পুরো সাজা ভোগ করে আসবো, মানে সর্বোচ্চ যে সাজাটা দিবে সেটাই আমি জজের কাছে চাইবো। আমি আমার চাইবো না, রিলিজ চাইবো না, আপনারা যা করার করেন, যদি আমার দোষ থাকে তাহলে আমি জেলে যাবো, অসুবিধা নেই। না না না, ও অনিয়ারে এখন এগুলা করতেছে জাস্ট আমার ফ্যামিলিকে ডিফেন্ড করার জন্য, আর কিছুই না। ওই মহিলা জাস্ট শি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ অন মি, দ্যাটস ওয়াই শি ইজ ডুইং অল দিস। না, সে এগুলো ডিফেন্ড করার জন্য, আমাকে ডিফেন্ড করার জন্য ভিক্ষা করতেছে। আমার ছেলে, আমার, শুনেন, আমাকে ডিফেন্ড মানে আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য, আমার পরিবারকে ছোট করার জন্য। কারণ আমার পরিবারের এমন একটা পরিবারের মানে পরিবারের সাথে সে মিস আসছে যেটা তার কল্পনাও ছিল না। আর বলতেছেন আমার ছোট ছেলে, আমার যা প্রপার্টি আছে তা তো ওরই না, ছেলেটাকে আমাকে দিলে, এতদিনে ট্রিটমেন্ট হয়ে ঘরে ফিরে চলে আসতো। সরি, আমি শুনবো না এগুলো ভাই, আমি শুনবো না এগুলো, কারণ আমি এগুলো শুনলে আমি আমার মাথা ঠিক রাখতে পারবো না। এই মহিলা প্রতিটা কথাই মিথ্যা, মহিলা মানে সে কিভাবে যে নাটক সাজাইতে পারে সে ভালো মতোই জানে। এগুলো শুনলে আমি আরো ইমোশনালি ইয়া হয়ে যেতে পারি এবং আমি কোনো কিছুতে অ্যাক্ট করতে পারি, যার কারণে আমি এগুলো শুনবো না। সেকে তাকে বললেন কিরম চলে আসছে, তোমার তোমার টাকার দরকার, তোমার কিছু দরকার, তোমার হাজবেন্ডের তো বলতে টাকা আছে, হাজবেন্ডের বসায় যাও, হাজবেন্ডকে বলো, হাজবেন্ডকে ট্রিটমেন্ট করাইতে বলো, হাজবেন্ডের বাসায় যাও, হাজবেন্ডকে তুমি হাজবেন্ডের বাসা ছেড়ে এসে চিটং থাকবে না দেখে হাজবেন্ডের বাসা ছেড়ে চলে আসবে, তারপর মানুষের কাছে ভিক্ষা করবে, এটা কেমন কথা? সেটাই তো, সে যদি তার হাজবেন্ডের কাছে, সে যদি মনে করে যে তার হাজবেন্ড ইজ এভরিথিং, তাহলে তো তার কোনো সমস্যাই থাকে না। বাট সি ডাজন্ট, টুকিটাকি ভুল না, তার মেজর সে যে ভুলগুলো করছে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, কিন্তু আমাকে যদি বলে যে আমার আমার ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে, আমার পার্সোনাল আমার প্রফেশন ছেড়ে, আমার যেখানে আমার সবকিছু ওইটা ছেড়ে, মানে আমার ব্যবসা বাণিজ্য বলেন, আমরা অন্য কিছু বাদ দিলাম, আমার চাকরি বলেন, ব্যবসা বলেন, সবকিছু তো এখানে, আমার নিজের বাড়ি এখানে, আপনি যদি বলেন যে আপনি 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 কোথাও সেটেল, ঢাকায় সেটেল, আপনার ওয়াইফকে নিয়ে ঢাকায় থাকতেছেন, হঠাৎ করে আপনার ওয়াইফ বলল যে আমি ঢাকায় থাকবো না, আমি কক্সবাজার চলে যাবো, আপনি কি সবকিছু ছেড়ে কক্সবাজার চলে যেতে পারবেন? ক্যান ইউ? আমিও করতেছি, শি ওয়ান্ট এ স্লেভ, শি ওয়ান্ট এ স্লেভ, ওর একটা চাকর দরকার যে ওর কথা মতো উঠবে বসবে এবং ওর মতো করে, ওর মতো করে, ও বলতে তো সে ইনকাম করবে, আমার আমার জাস্ট কোন কিছু টেনশন, তার টাকার আমার আমার টাকার নাকি তার দরকার নাই, শি ক্যান গিভ দ্য বেস্ট হোয়াট শি ক্যান, আমার কাছে মেসেজ গুলো আছে, সে তার বাচ্চাদেরকে দুনিয়ার বেস্টটা দিতে পারবে, শুধু আমার টাকারও দরকার নেই, শুধু আমাকে ঢাকায় যাইতে হবে, ওইটাই হচ্ছে একমাত্র সত্য, যার কারণে এই ছেলেগুলোকে ব্ল্যাকমেল, ছেলেগুলোকে যে আমাকে ব্ল্যাকমেল করতেছে, সরি আমি আমি কাইন্ডলি বলারও দরকার না, আপনি ফোন দিচ্ছেন যে এটা আমার কাছে অ্যানোয়িং লাগতেছে, না আমাকে ফোন দিবেন না কাইন্ডলি প্লিজ, আর ফোন দিবেন না প্লিজ।
This track was downloaded from fusionbd.com.
আপনারা শুনছিলেন এতক্ষণ মোনার হাজবেন্ডের সাথে যে আমাদের যে কথোপকথন, সেই কথার অংশ বিশেষ, এবং আমরা আসলে চেষ্টা করি প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে দুই পক্ষের সাথে কমিউনিকেশন মেনটেন করতে, যাতে করে দুই পক্ষেরই কথা বলার সুযোগ তৈরি হয়। কিন্তু তার সদিচ্ছার অভাব একটি ক্ষেত্রে যে সে নিজে থেকে এই সুযোগটা নিতে চাননি, যাতে করে আমার সাথে আপনি উনি সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন, বা তাকে তিনি ক্রস চেক করার সুযোগ পেতে পারেন, বা আমাদেরকে ক্রস চেক করার সুযোগ দিতে পারেন। কারণ একটি প্রবলেম যখন সমস্ত কিছু সামনে চলে এসেছে, তখন কিন্তু আসলে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার দাবি রাখে বলেই আমাদের কাছে মনে হয়। কিন্তু তার কাছ থেকে আমরা হয়তো সেই সদিচ্ছা আশা করেছিলাম, বাট সেই সদিচ্ছাটা তিনি দেখাতে চাননি বা দেখাতে পারেননি। এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। এবং আমার কাছে মনে হয়েছে যে মনা যে পরিবারে ছিলেন এবং যেভাবে তাকে রাখা হয়েছিল, সেই জীবনে হয়তো তিনি আর নিজেও ব্যক্তিগতভাবে ফিরে যেতে চান না, যেটি মনার সাথে কথা বললে আমরা পরিষ্কার হতে পারব। কিন্তু সবকিছুকে ছাপিয়ে এখন যে জায়গাতে আমার দৃষ্টি পরিপূর্ণভাবে নিবন্ধিত, সেটি হচ্ছে মনার দুই সন্তান। প্রথম সন্তান যার বয়স এখন প্রায় দুই থেকে কত,
পনেরো মাস,
তার নাম হচ্ছে
ইজান,
ইজান, এবং জায়ান যার বয়স হচ্ছে মাত্র ছয় মাস।
এবং গুরু বলতে চাই সব বন্ধুদেরকে যে জায়ানের ফটোগ্রাফ কিন্তু আপলোড করা হয়েছে ফেসবুকে, সো বন্ধু আপনি ভিজিট করুন ফেসবুক www.facebook.com/ছবিটা
একটু দেখি, একটু মনিটরটা আমার দিকে, এটা কত মাসে তোলা
আমার ছোট ছেলেটা ওর বাবার মতো হয়েছে, গায়ের রংটা পাইছে অবশ্য ফর্সা হয়েছে, আমরা হাজবেন্ড ওয়াইফ কেউই ফর্সা না, ও কিভাবে যেন ফর্সা হয়ে গেছে, তবে চেহারার কাটিংটা ওর বাবার মতো, আর আমার বড় বাচ্চাটা হয়েছে আমার মতো।
আজব একটা বিষয় যে জায়ান তো কোনোভাবে এই জীবনটার জন্য রেসপন্সিবল না, স্রষ্টা হয়তো অনেক কিছু পরীক্ষা করার জন্যই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যান, আমার কাছে তাই মনে হয়, ব্যক্তিগতভাবে আমিও মাসখানেক আগে বিশাল এক পরীক্ষার ভেতর দিয়ে গেছি। এক মাস মেডিকেলে ছিলাম। ফাইনালি আমি এটাকে এইভাবেই নিয়েছি যে হয়তো স্রষ্টা এর মধ্যে আমার ভালো কিছু রেখেছেন, স্রষ্টা হয়তো এরকমই একটা পরীক্ষার ভেতর দিয়ে আমাকে নিয়ে গেছেন। কিন্তু এই বেবিটাকে যখন দেখছি আমি যে আসলে সবকিছুর পেছনে স্রষ্টার মঙ্গলময় কোনো দিক হয়তো নিহিত থাকে, সেখানেও হয়তো এমন কিছু আছে। কিন্তু আপনি মা এবং তার বাবা, ভদ্রলোকের নাম হচ্ছে আবু জাফর, তো জাফর সাহেব এবং আপনি, আপনাদের হাত ধরে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে জায়ান, সে কোনোভাবে রেসপন্সিবল না যে দিনের পর দিন এবং মাসের পর মাস দারুণ অবহেলার ভেতর দিয়ে তাকে বড় হতে হবে। এবং সবচাইতে দুঃখজনক যেটি বিষয় সেটি হচ্ছে যে আজ ছয় মাস হতে চলল, এই ছয় মাসে তার বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি, বাবার কোলে ওঠার সৌভাগ্য হয়নি, এবং নিতান্ত অবহেলায় অনাদরে সে বেড়ে উঠেছে দিনের প্রথম দিন থেকে। এইটার জন্য জায়ান কোনোভাবে রেসপন্সিবল না। এই ক্ষেত্রে এরকম ঘটনা যে এটি প্রথম তা কিন্তু না, এই ঘটনার সাক্ষী হয়ে যখন আপনি আমাদের সামনে উপবিষ্ট এই হটসিট, ঠিক সেই মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে গেছে অথবা ঘটে চলেছে। বৈবাহিক সম্পর্ককে আমরা এভাবে দেখবার চেষ্টা করি বা বলবার চেষ্টা করি যে স্রষ্টার যদি একেবারে রহমতের কোনো কিছু জার্রা পরিমাণ থেকে থাকে, সেটি হয়তো ভালোবাসার ভেতর দিয়ে, বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে এই পৃথিবীর মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করি আর কি। কিন্তু যদি এটার প্রেক্ষাপটটা এমন হয়, যদি এই বৈবাহিক সম্পর্কের বহিঃপ্রকাশটা এমন হয় যার হাত ধরে জায়ানদের মতো মানুষ যারা পৃথিবীতে আসছে এবং যাদের কনসিকুয়েন্স এই রকম অবস্থায় দাঁড়াচ্ছে, তাহলে তো আমি বলবো যে এই বৈবাহিক সম্পর্ক অভিশপ্ত। এই বৈবাহিক সম্পর্ক যতটুকু না রহম রহমত পুষ্ট তার চাইতে বেশি কলঙ্কিত। এই বৈবাহিক সম্পর্ক যতটুকু না আমাদের কাছে কাম্য তার চাইতে বেশি পরিতার্য। খুবই দুঃখজনক, শুনতে সত্যি খুব হয়তো কষ্টকর শোনাচ্ছে, কিন্তু আসলে এটা কাম্য না, এটি পরিতার্য, এটি পরিতার্য। এবং এটি আসলেই আমরা এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়বার আগে হাজারবার ভেবে দেখা উচিত, আদৌ এই রিলেশনশিপের জন্য যে ধরনের হিউম্যান কোয়ালিটিজ আমাদের থাকা উচিত, এই ধরনের সম্পর্ককে কন্টিনিউ করবার জন্য যে ধরনের মানসিক তাকত থাকা উচিত, যে ধরনের ইমানি জজবা থাকা উচিত, যে ধরনের সেন্স অফ রেসপন্সিবিলিটিস থাকা উচিত, আদৌ আমি মানুষ হিসাবে আমার মধ্যে এগুলো আছে কিনা। যদি না থাকে আমি ধ্বংস হই, কোনো তাতে বাধা নেই, কিন্তু আমার হাত ধরে যে পৃথিবীতে যে মানুষগুলোকে আমি নিয়ে আসবো, আমার হাত ধরে পৃথিবীর মুখ যারা দেখবে, তারা যদি আমার কারণে, আমার অসম্পূর্ণতার জন্য, আমার ভুলের জন্য, আমার রাগের জন্য, আমার খপখপের জন্য পৃথিবীর এই রকম রূপ তাদেরকে দেখতে হয়, আর আমার আমার কারণে যারা পৃথিবীর আলো দেখেছে তাদেরকে যদি এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, সেটি সত্যিকার অর্থে কেউ মানুক আর না মানুক, কেউ বলুক আর না বলুক, আবু জাফর সাহেব যতটুকু রেসপন্সিবল ততটুকু রেসপন্সিবিলিটি আপনি মনে আপনার উপরে বর্তায়। দুঃখজনক, বড়ই দুঃখজনক, যেটাকে আমরা রহমতপূর্ণ মনে করি, যে সম্পর্কের জন্য আমরা তাকিয়ে থাকি, যে সম্পর্কের জন্য আমরা সবসময় বলি যে আসলে এ ধরনের সম্পর্ক আমাদের কাছে কাম্য, শুধু ভালোবাসার অভাবে, শুধু ঘৃণা ওইখানে জায়গা করে নেয় বলে জায়ানের মতো মানুষরা পৃথিবীতে আসার পরেও তাদেরকে শুনতে হয় বজন্মে ছয় মাস পরেও যারা তো বাস্টার্ডসন, এবং এদেরকে আপনি বলছেন যে আমি তাকিয়ে আছি সেই দিনের জন্য যেদিন হয়তো এদেরকে গালি দেওয়া হবে যে সান অফ এ বিচ, এবং সেদিন আপনি কি করবেন বা তার তার বাবা হিসেবে সে কি করবে সে রিয়াকশনটা দেখবার জন্য, কত বড় ধৃষ্টতা, কত বড় নোংরামি, মানে এটা এক্সপ্লেনেশনের আর কোনো আসলে জায়গা নাই। কিছু টেক্সট আমি নিতে চাচ্ছি আমার বন্ধুরা কি বলছে সেটি শুনবার জন্য, তারপর ফিরে আসছি।
অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, যেমন আছেন এই মুহূর্তে আমাদের সাথে অনিক খান, লিখেছেন যে আসুন সবাই আমরা মুনাকে হেল্প করি। আছেন ইমরান হোসেন ইমন, লিখেছেন অনেক টাকা পয়সা হয়তো তোমাকে দিতে পারবো না, বাট এতটুকু
বলতে পারি তোমার জন্য অনেক দোয়া করতে পারবো, অনেক দোয়া রইল মন থেকে। অধরা মেহজাবিন আছেন, লিখেছেন যে খুবই কিউট একটা বাবু, ইনশাল্লাহ সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবং আছেন মোহাম্মদ আলম, উনি বেলজিয়াম থেকে আমাদেরকে শুনছেন। আছেন এই মুহূর্তে আশরাফুল আলম রাজ, লিখেছেন যে আল্লাহ রহমতে জায়েন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এটাই আশা করছেন। এবং সোহান খানও লিখেছেন একই কথা। আছেন আমাদের সাথে মেহেদি হোসেন সোহেল, আর বন্ধু যারা ফেসবুকে আছেন ভিজিট করছেন তারা তো আছেনই, কিন্তু যারা এখনো ভিজিট করেননি তাদেরকে বলছি যে জায়নের ফটোগ্রাফ ফেসবুকে আপলোড করা হয়েছে, সো আপনি ফেসবুকে ভিজিট করতে পারেন এই মুহূর্তে। আর সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আমাদের যে কমন SMS পোর্ট আছে সেটাতে অবশ্যই SMS করবেন, আর তার জন্য নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার HTU লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর অবশ্যই অনেক অনেক বন্ধু যুক্ত আছেন, যেমন আছেন এই মুহূর্তে অ্যাঞ্জেল করিম, যুক্ত আছেন সজীব আহমেদ, আছেন আমাদের সাথে তারেক, আছেন এই মুহূর্তে লাইলা ইসলাম, হিমু আছেন আমাদের সাথে এবং যুক্ত আছেন সাকিব হাসান।
আমি এক লাইনে একটি তথ্য আগে নিয়ে নিই, তারপর বাকি প্রসঙ্গগুলো নিয়ে মনে আপনার সাথে কথা বলবো। প্রথম যেটি বিষয় সেটি হচ্ছে যে আদু আবু জাফর অর্থাৎ জায়ান এবং ইজান, ইজান এবং জায়ানের বাবা, তার সাথে কি আপনি স্বামী হিসেবে তার সাথে কি আপনি সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, এটা নিয়ে কি অলরেডি আপনি সিদ্ধান্ত নিয়েছেন নাকি এখনো দোটানার মধ্যে আছেন? আর সিদ্ধান্ত যদি নিয়েই থাকেন সিদ্ধান্তটা কি?
এত কিছু ঘটে যাওয়ার পরে আমার মনে হয় না ওই ওই আবু জাফর সাহেবের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব, এত মানে এত লাঞ্ছনা গঞ্জনা এত অপমানের পরে তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে? আর এই তো আমি তার সাথে সংসার করতে চাই না।
এই সিদ্ধান্তটা কি এখন নিলেন না অলরেডি আপনি এটা ডিসাইডেড?
এটা আমি আগে ডিসিশন নিয়ে ফেলেছি
যে আপনি কখনোই এই সম্পর্কটা আর সামনের দিকে কন্টিনিউ করতে চাচ্ছেন না।
না,
এবং ছয় মাস আপনারা সেপারেশন আছেন সোফার যতটুকু শুনলাম আর কি। এখন ডিভোর্স এর হয়তো অফিসিয়ালি ওই প্রয়োজনটা পড়ছে না, কারণ যেহেতু এই ধরনের কোনো এভিডেন্স নাই আপনার কাছে।
গুরু অ্যাকচুয়ালি আমি যদি কেস করতাম, আমার যদি টাকা
পয়সা
বিয়ের সময় প্রাথমিক ভাবে মানে মুখে মুখে কথা কথা 50,000 টাকা, ঠিক আছে 50,000 টাকা এরকম একটা ইয়ে, বাট এটার কোন সার্টেইন
ডকুমেন্টেশন কাগজ কোথাও কিছুই নাই আপনার?
কিছু নাই, আমি কাজি যে আমার বিয়ে পড়াইছিল যে কাজি, হ্যাঁ আমি তার ফোন নাম্বার জোগাড় করে গত 6 মাস ধরে তার পিছন পিছন ঘুরতেছি যাতে সে আমাকে কাবিন নামাটা দেয়। কারণ আমি কাবিন নামাটা এই জন্য চাই না যে আমি কেস করব বা আমার অনেক টাকা লাগবে, আমি ওই লোকের নামে কেস করে তাকে জেলে পাঠাবো এরকম কিছু। আমি তাকে থ্রেট দিছি ঠিক কি, বাট ওই থ্রেটের পিছনে আমার একটা সুপ্ত বাসনা ছিল যে সে হয়তো ভয় পেয়ে হলেও সে বলবে যে না আমি সংসার করব। আর কাজী আমাকে এখনো ঘোরাচ্ছে
এখন যদি সে চায় এরকম কিছু, যে
অ্যাকচুয়ালি সে যদি চায় তাহলে তাকে অনেক কিছু ভিতর দিয়ে যাইতে হবে, কারণ সে অনেক মানুষকে গালিগালাজ করছে, আমার মা বাবা ভাই আমার বন্ধু বান্ধব আপু অনেক আপুদেরকে
করলে, তাহলে আপনি
সে যদি তাদের কাছে অ্যাপোলজাইজ করে তাদেরকে কনভিন্স করতে পারে
তাহলে আপনি আবার নতুন করে
তাহলে আমি হয়তো তার সাথে যেতে পারি।
এটাই হচ্ছে বড় প্রবলেম, ভালোবাসা আর বাস্তবতা যদি রেল লাইনের মতো চলতে থাকে মনা, তাহলে এই জায়ান আর একজনের নাম হচ্ছে
ইজান,
ইজান এরা সারা জীবন কষ্টে থাকে। এই যে আরেকবার আরেকটা প্রমাণ করলেন, এইটা নিজের দোষ তো চোখে পড়ে না, নিজের দোষ চোখে পড়ার মতো মহানুভবতা নিয়ে তো আপনি আমি জন্ম নিই না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কষ্টের বিষয়। কসম খোদার, প্রতিদিন সকালবেলায় উঠে যদি নিজের চেহারাটা একবার আয়নাতে দেখতে পেতাম ভেতর থেকে, তাহলে এই ধরনের প্রবলেমের মাত্রা একেবারেই কমে আসত। ইজান আর জায়ানদের পৃথিবীতে এইভাবে অবহেলার পাত্র হতে হতো না। স্টিল ইউ আর কনফিউজড, আর কত পানি গড়ালে ইজান আর জায়ানদের নাতি জাহাত আরো কত বেশি মারাত্মক হলে আপনার কনফিউশন থেকে আপনি মুক্তি পাবেন। এই যে ভালোবাসা আর বাস্তবতার রেল লাইন ছেড়েছেন আপনি আপনার মনের মতো করে, প্রথম ভুলটা করলেন, 2 দিন সময় পেলেন না নিজেকে ধরে রাখার, ভেসে গেলেন,
দশ দিনের পরিচিত একজন মানুষের সাথে।
আমারই ভুল।
তখন এই মা, এই বাবা, এই যে ভাই, এই যে আত্মীয় স্বজন, যাদেরকে গালিগালাজ করবার জন্য প্রচন্ড ক্ষোভ হচ্ছে এই জাফর সাহেবের কাছ জন্য, যাদেরকে বলছেন যে তাদেরকে তাদের কাছে অ্যাপোলজি করতে হবে, তাদের তারপরে সে আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার মতো মানুষ হতে পারবে, দেন আমি স্বামী হিসেবে তাকে মেনে নিব। এই মানুষগুলোর মূল্যায়ন তখন কোথায় ছিল? দুই দিন সহ্য করতে পারেননি, চলে গেছেন দশ দিনের পরিচিত একটা মানুষের সাথে। শোনেন, আপনাকে কিন্তু এই যে এত দুঃখের ভেতর দিয়ে যাচ্ছেন সেই জায়গাতে আপনাকে নতুন করে স্যান্ডউইচ বানানোর উদ্দেশ্য আমার নাই, বড় দুঃখ হচ্ছে আপনাকে উদ্দেশ্য করে, আমি যে কারণে কথাগুলো বলছি, আপনাকে উদ্দেশ্য করে যারা এই কাজগুলো করে, যারা এই কাজগুলো ঘটায়। যদি এটা আমার মধ্যে এ ধরনের কোনো মানুষ থেকে থাকে, স্রষ্টা যেন সেটির মুখ থেকে আমাকে মুক্তি দান করেন, কারণ আপনারা খেয়ালের বশে ভালোবাসার আর বাস্তবতার এরকম প্যারালাল লাইন চালান যাতে করে মাঝখান থেকে এই জায়নের মতো বাচ্চারা কষ্ট পায়, তারা এইভাবে অবহেলার শিকার হয়, তাদের নাতিজা এই পর্যায়ে এসে দাঁড়ায়, বড় দুঃখজনক। আজ বলতেছেন আমার মায়ের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, বাবার কাছে ক্ষমা চাইতে হবে, তারা গালিগালাজ করছে সে মূল্যায়ন সেই তাকে দিতে হবে পেনাল্টি। সেদিন তাদের মূল্যায়ন ছিল না, দশ দিনের পরিচিত একটা মানুষের জন্য সেই ভাইয়ের কথা ভুলে গেছিল, স্পঞ্জ পরে স্কুলে যাওয়ার জন্য বা স্যারের কোচিং এ যাওয়ার জন্য যার জন্য আপনার বুক ফেটে যায়, সেই মায়ের কথা ভুলে গেছিলেন, যে মা নাকি আপনার প্রচন্ড বন্ধুর চাইতেও আপন, যে মা সেলাই করার আর জায়গা থাকে না যে মেক্সিতে, যে মা টেপ দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেন, বারবার আয়নার সামনে গিয়ে আঁচলটাকে দিয়ে সতর ঢাকার চেষ্টা করেন যাতে কোনোভাবে আলগা না হয়ে পড়ে তার সেই লুকানো জিনিসগুলো, এবং সেই মা, যে মা, সেই মা যে মায়ের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স এমন এমন জায়গাকে বিলংস করে যাকে লুকিয়ে থাকার মতো পারে না, যে সে ইঁদুরের গর্তে যাবো যেভাবে ইঁদুর লুকিয়ে থাকে সেভাবে নিজেকে লুকিয়ে রাখেন, তার মূল্যায়ন সেদিন বোঝেননি আপনি?
জানেন গুরু, আম্মুর সাথে এত বড় অন্যায় করার পরও এখন আমার ছেলে দুইটা যে বেঁচে আছে না, আমার আম্মুর জন্যই।
সে তো মায়ের কাজ করে যাচ্ছে, করেছে, অদূর ভবিষ্যতে করবে।
এই যে আমি এখানে বসে আছি, এখন আমার ছেলে দুইটাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু,
ওই এক্সপ্লেনেশন প্রয়োজন নাই মনা, এটা আমরা বুঝেনি। এখানেই তো বড় বেশি সক্রিয়তা, এখানেই তো বড় বেশি স্ট্রেংথ এই বাঙালির, এই বাংলাদেশিদের, সব দেশেরই মা এরকম, বাট এই বাংলাদেশের মাটিতে যে কি আছে, আলোতেই বা কি আছে, বাতাসেই বা কি আছে, যে মা সত্যিকার অর্থে সমস্ত সমস্ত রকমের কল্পনাকেও হার মানায়, তারা এত বেশি ভালোবাসতে জানে, সে ব্যাখ্যার প্রয়োজন নাই, সে ব্যাখ্যার আসলে কোনো নহবতি নাই, কিন্তু আমার দুঃখটা এখানে জানেন, আমার কষ্টটা এখানে, স্টিল ইউ আর কনফিউজড। তার কত পানি গড়ালে, কত পেনাল্টি দিলে, কত সমস্যা হলে আপনি সমাধানের রাস্তায় পৌঁছাতে পারবেন, তাতে করে অ্যাটলিস্ট আর কিছু না হোক, আপনার এই দুই সন্তান, একটা 15 মাস বয়স, একটা 6 মাস বয়স, তাদের ভবিষ্যৎ নাতিজা থেকে তারা মুক্তি পাবে। আমি দুঃখ প্রকাশ করছি, কষ্ট হচ্ছে, বাট আমি এক্সাইটেড হওয়ার ইচ্ছা ছিল না, বলেছিলাম আমি যে আমি চেষ্টা করবো যে আমার গেস্টের সাথে যেন ভবিষ্যৎ আমি এক্সাইটেড না হই, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না যে আপনি এখনো কনফিউজড, বড় দুঃখ হচ্ছে জেনে, এখনই বললেন যে আই এম ডিসাইডেড জাফর সাহেবের সাথে কোন সম্পর্কে আর আমি কখনো জড়িয়ে পড়ব না। যে মানুষ অমানুষের মতো 6 মাস তার সন্তানকে দেখতে আসে না, যে মানুষ স্পন্টেনিয়াসলি মেসেজ করে আমার এই সন্তানগুলো নাকি বাস্টার সন্তান, যে মানুষ 17 দিন পর ধরে আপনি যুদ্ধ করছিলেন চিটাগাং মেডিকেল কলেজ মেডিকেলের সেই ICU যেখানে আপনি আপনার 1 বছরের আপনার ওই শিশু, একদিনের শিশু যার 1 কেজি মতো ওয়েট, যার কিছুই দেখা যায় না, শুধু বুকের উঠানামাটা এক নিমিষ আপনি একভাবে তাকিয়ে দেখতে থাকেন জানালা দিয়ে, যে মানুষটাকে বাঁচাবার জন্য আপনার মাকে বলেছিলেন যে তোমরা আমার বড় ছেলেকে নিয়ে চলে যাও, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার নাতিকে নামিয়ে আসবো, যদি মারাও যায় তোমার নাতি তাও তাকে নিয়ে আসবো, তাকে দাফন করবো ঢাকাতে, আমার একার যুদ্ধ, যেভাবে হোক আমার সন্তানটাকে আমি বাঁচাবো। কেউ একটা বারের জন্য প্রয়োজন মনে করেনি তখন দেখার, কেউ একটা বারের জন্য প্রয়োজন মনে করেনি আপনার ওইখানে আসা, জাফর সাহেব প্রয়োজন মনে করেনি, বাবা হওয়ার মিনিমাম কোন সার্টিফিকেশন এইসব মানুষের থাকা উচিত না, যারা ব্যক্তিগত কোন দ্বন্দ্বের কারণে, স্বামী স্ত্রীর গ্যাঞ্জামের কারণে, নিজেদের মধ্যে ব্যক্তিগত কোন প্রবলেমের জন্য নিজের ঔরসজাত কোন সন্তানকে সামান্যতম দেখবার, সামান্যতম টান অনুভব করার প্রয়োজন মনে করে না, এইটাকে প্রমাণ করার জন্য আমার মনে হয় না যে বাংলাদেশ কেন বিশ্বের কোন আদালতে যাওয়ার প্রয়োজন আছে। স্রষ্টা যদি সত্যি এক্সিস্ট করেন,
অবশ্যই বিশ্বাস করি দৃঢ়ভাবে তিনি আছেন, অবশ্যই তিনি উপর থেকে দেখছেন, এই এই বিচার, এই বিচার অবশ্যই হওয়া উচিত তার পক্ষ থেকে।
গুরু, এই এই ছেলেদের কথা চিন্তা করলেই ওই লোকটাকে মনে হয় যে
পক্ষান্তরে সে উত্তর দিল দিস ইস নান অফ মাই বিজনেস, এবং সেদিন থেকে আপনি সিদ্ধান্ত নিলেন যে তার সাথে কোন রকমের কন্টিনিউয়েশন হতে পারে না, হওয়া উচিত না। আজ ডিসিশন নিলেন যে এত কিছু ঘটে গেছে, যখন বহুত দূর পানি গড়েছে, বহুত পানি ঘোলা হয়েছে, আমি এর সাথে সম্পর্কটা কোনোভাবেই কন্টিনিউ করতে চাই না। আবার আমি যখন ঘুরায় ফিরায় বলবার চেষ্টা করলাম যে আসলে আপনি ডিসাইডেড কিনা, সিদ্ধান্তের মধ্যে কতটুকু দৃঢ়তা আপনার আছে, সেই আপনি আবার বললেন যে যদি কোনোভাবে সে আবার ক্ষমা টমা চেয়ে সবকিছু ম্যানেজ করে, ঠিক আছে, আবার তার সাথে সম্পর্ক কন্টিনিউ করা যায়। তার মানে এখন পর্যন্ত কনফিউজ, আর কত বলি দিতে, আর কত সময় পার হলে, আর কত দুর্ঘটনা ঘটলে, জায়ানদের অবস্থা কত খারাপ হলে আপনি সিদ্ধান্ত স্থির করতে পারবেন?
গুরু, অ্যাকচুয়ালি আমি কনফিউজ না, আমার ভয় লাগে। আমি আমি যখন চিন্তা করি বাবা ছাড়া আমার ছেলে দুটো যখন ভবিষ্যৎ,
তাহলে সিদ্ধান্ত নিলেন কিভাবে যে তাকে আপনি বাদ দিয়ে সংসার কন্টিনিউ করবেন? এই সিদ্ধান্তে আসলেন কেন তাহলে?
ওদের কথা চিন্তা করলে মনে হয় যে ওই,
তাহলে এই সিদ্ধান্তে আসলেন কেন যে তাকে বাদ দিয়ে আপনি সম্পর্ক কন্টিনিউ করবেন? স্টিল দা সিচুয়েশন ইজ ওপেন, স্টিল জাফর সাহেবের সাথে আপনি সেই কষ্টের জীবন যদি নেগোসিয়েট করতে পারেন, তাহলে আপনি চাইলেই চিটাগাংয়ে আবার সম্পর্কটা, আবার হয়তো তার সাথে জীবনটা আপনি কন্টিনিউ করতে পারবেন, সেটা আপনি নিজেও জানেন। কিন্তু যেটা করতে হবে আপনাকে, সেই সেই পাহাড় সম দিন, সেই কষ্টের মাখা মুহূর্তগুলোকে আপনাকে বরণ করতে হবে। এই তো যেটা আপনি আপনার মতো করে স্বপ্ন দেখা শুরু করেছিলেন, সেই আল, আমি জায়গাটার নাম ভুলে গেলাম, লিবিয়ার যে জায়গাটা, সেখান থেকে যে মনার জন্ম হয়েছিল, যে মনার পথ চলা শুরু হয়েছিল, যে মনা অনেক স্বাধীন চেতা, যে মনা নিজের মতো করে পৃথিবীটাকে দেখবে, তার স্বপ্ন দেখে, যে মনা অনেক কষ্ট করে গ্রাজুয়েশন কমপ্লিটের একদম দ্বার প্রান্তে এসেছে, সেই মনার জীবন থেকে একদম ছিটকে পড়বেন সেটা আপনি জানেন, সেটি আপনি কম্প্রোমাইজ করতে পারছেন না যদি জাফরের ওই লাইফে ফিরে যান, ঠিক না বেঠিক?
ঠিক,
এইটাই আপনি স্যাক্রিফাইস করতে পারছেন না। ঘটনাটা, দ্বন্দ্বটা কিন্তু এইখানে, কিন্তু আপনি জানেন যে ওখানে থাকলে আপনার শ্বাস চলবে, আপনি বেঁচে থাকবেন, জায়ান এবং তার বড় ভাই তারাও বেঁচে উঠবে, তারাও চলতে থাকবে, কিন্তু যেভাবে মানুষ করতে চান হয়তো সেভাবে মানুষ হবে না, কিন্তু তারাও তার বাবা বাবার ছত্রছায়ায় তাদের জীবনগুলো চলবে, কাটবে। এবং সবচেয়ে বড় যে লুজার হবেন সেটা হচ্ছে না আপনি, আপনার সন্তান এবং আপনাকে সহজ ড্রিম, আপনার যে ড্রিমটার নাড়ি পোতা আছে বা যে ড্রিমটার চারা পোতা আছে সেই সুদূর লিবিয়াতে, সেই মানুষটাকে একদম সারা জীবনের জন্য আপনি হারিয়ে ফেলবেন। এই ড্রিমটাকে আপনি কম্প্রোমাইজ করতে পারছেন না, বিধায় আপনি আপনার স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছেন না, এটাই তো মেন কথা। এটাই ঠিক কথা কি না? ধরতে পেরেছি বা আপনার মনের কাছে পৌঁছাতে পেরেছি
একদম,
তাহলে আপনার এই ভালোবাসার বাংলাদেশে আসার সার্থ। এইটাকে নিয়ে হাজারবার করে ভাবেন ঘরের মধ্যে, কাউকে লাগবে না, বাকি আলাপ পরে করছি, দিনের পর দিন রুদ্ধ দরে সবসময় ভাবেন যে নিজের আদৌ আপনি, আপনি যদি সিদ্ধান্তে আসতে পারেন, কারো দরকার নাই, মায়ের সাথে পরামর্শ, বাবার সাথে কিচ্ছু দরকার নাই, মেন যাই, এভাবে কি কেউ কখনো আইডেন্টিফাই করেছে আপনাকে, এভাবে বলেছে কেউ?
এই ব্যাপারটা নিয়ে আমি কারোর সাথে কখনো এত আলাপ করিনি।
আর এভাবে কেউ বলেও নি হয়তো, যেহেতু সুযোগ পাইনি তো বলবে কোথেকে? এইটা নিয়ে ভাবতে থাকেন, আপনার সন্তান এবং আপনার ভেতরে, ওই যে একদম বারবার ঘুরে ঘুরে বলতেছে ওই জায়গাটার নাম আমাকে মনে করিয়ে দেন, আল কি যেন,
আলবেদা,
আলবেদা, আলবেদাতে, আলবেদাতে যে 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 নাড়ি পোতা আছে, আলবেদাতে যে স্বপ্নের গাছ পোতা আছে, সবকিছু অঙ্কুরিত হচ্ছে ওখান থেকে। আপনি দুনিয়ার সবকিছু ভুলে যেতে পারবেন, আপনি ভুলে যেতে পারবেন গ্রামে কাটানো সেই জীবনটা, সাইকেলে করে আসতে যে একটা ছেলে তার সাথে কথা বলা সেটাও, পুকুরে লাফালাফি সেটাও, কাদা মাখা সেটাও, আপনার ঢাকার যে কষ্টকর জীবন সেটা, কিন্তু আপনার সবচেয়ে প্রাউড করার মতো জায়গা, আপনাকে মোনা হিসেবে চিনিয়ে দেওয়ার জায়গা, আপনার ইগোটাকে এস্টাবলিশ করার জায়গা হচ্ছে আলবেদা, যেখানে আপনার চারা গাছটা পোতা আছে, সেই জায়গাটাতে কম্প্রোমাইজ করার সম্ভাবনা খুবই কম মনা, সেই জায়গাতে হিট করলে আপনি একদম ঘুরে দাঁড়ান। এবং আপনি যখন একেবারে অথর্ব হয়ে যান, আপনাকে যখন কেউ মানুষ একদম ছোট করে ফেলে, ধ্বংস করে ফেলে, তখন আপনার কাছে মনে হয় যে না, আমি সেই মানুষ যার চারা পোতা আছে ওখানে, ওইটা ভেবে আবার ঘুরে দাঁড়ান। ঠিক বলছি নাকি বেঠিক বলছি? ঠিক বলছি। এবং ওই জায়গাটাকে কম্প্রোমাইজ করতে চান না বিধায়, আজ জাফরের সংসারে ফিরে যাওয়া আপনার পক্ষে সম্ভবপর হচ্ছে না। ঠিক বলছি নাকি ভুল বলছি?
ঠিক।
এখন নিজে ঘরের মধ্যে ঢুকে গিয়ে ওইটা নিয়ে অ্যানালাইসিস করেন, ভেতরে ভেতরে কল্পনা করেন যে আপনি আপনার সন্তানদের জন্য আসলেই জাফরের এক্সিস্টেন্স কতখানি ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট হয়, যদি সিদ্ধান্ত নিয়ে নেন যে আসলে ইম্পর্টেন্ট, তাহলে স্বপ্নগুলোর সাথে কম্প্রোমাইজ করেন, স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করেন, লিবিয়ার আলবেদাতে পুঁতে থাকা সেই গাছটাকে উপড়ে ফেলে দেন। মানুষ মানুষের মনের মতো করে সবাই সবার জীবন পালন করতে পারে না, ভাগ্যে হয় না। আপনি হয়তো অনেক তুলনামূলকভাবে খারাপ থাকবেন, আপনার স্বপ্নের মতো করে সন্তানদেরকে হয়তো মানুষ করতে পারবেন না, কিন্তু এটা আপনি নিজেও জানেন যে আপনি তার সংসার করতে পারবেন, কম্প্রোমাইজ করে যদি চলেন, এবং আপনার দুই সন্তানও বেঁচে থাকবে তার তার ছত্রছায়ায়, তার বাবার সান্নিধ্যে। হয়তো আপনার মনের মতো হবে না ব্যাপারগুলো, এই সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু আপনাকে। চলে আসে এবার জায়ানের ব্যাপার নিয়ে।
গুরু, আপনাকে একটা প্রশ্ন করি।
বলেন।
আপনাকে তো সব বললাম, সবকিছুর পরে আপনি আমাকে একটু অ্যাডভাইস করেন, আপনার কি মনে হয় যে এরকম বাবার প্রয়োজনীয়তা আমার ছেলেদের আছে? যে বাবা তার ইগোর জন্য, তার রাগের জন্য সেই ছয় মাস পর্যন্ত এই আমার এই মাসুম বাচ্চাটাকে এভাবে তার স্পর্শ ছাড়া সে রাখছে। আমি আমার ছেলেটা তিন মাস পর্যন্ত নাম রাখি নাই, যে তার বড় ছেলের নাম বাবা রাখছে, ছোট ছেলেটার নামও তার বাবা রাখবে। যখন এই লোকটা SMS করলো যে নান অফ মাই বিজনেস, তারপরে আমি ওর নামটা রাখছি জায়ান আলী। আমার বড় ছেলের নাম তার বাবা রাখছে ইজানুল্লাহ। আমি তিন মাস পর্যন্ত ওই লোকটার জন্য অপেক্ষা করছি। এত কিছুর পরে কি মনে হয় যে আমার ছেলেদের জীবনে এরকম বাবার দরকার আছে?
বলতাম যদি আপনি নিজে কনফিডেন্ট হতেন, বলতাম আপনার পায়ের তলে মাটি যদি শক্ত হত, বলতাম যে চারা গাছ বোনা হয়েছিল এখন থেকে বেশ কয়েক বছর আছে আলবেদাতে, সেই অনুযায়ী যদি সত্যি আপনি বটবৃক্ষে পরিণত হতাম। আনফর্চুনেট আমি, অসহায় আমি, বড় বেশি কষ্ট হচ্ছে যে আসলে ওইটা বলা সম্ভবপর হচ্ছে না, আমাকে পরিস্থিতির সাথে নেগোসিয়েট করেই চলতে হচ্ছে, শুধুমাত্র ইজান আর জায়ান আমার এই দুই চোখের মনের জন্য। কারণ এরা কোনোভাবেই রেসপন্সিবল না আপনাদের ইগো নিয়ে টানাটানি, আপনাদের স্বপ্ন নিয়ে লুকোচুরির জন্য বলির পাঠা হবে ইজান আর জায়ান। বহু পথ গড়িয়েছে, পানি বহু দূর গড়িয়েছে, স্বপ্ন আর ইগো নিয়ে লুকোচুরির কারণে বহুত মূল্য দিতে হয়েছে ওই নাবালক বাচ্চাগুলোকে, যারা আপনার জঠরে, যাদের জন্ম আর কষ্ট দিয়েন না, আল্লাহর দোহায় লাগে আর কষ্ট দিয়েন না। সেই কারণে ওই লোকের সম্বন্ধে আমি বর্ণনা করার কোনো প্রয়োজনীয়তায় রাখি না, ওর সম্বন্ধে কথা বলার মতো ভাষা আমার কাছে, প্রয়োজনীয় ভাষা আমার কাছে নাই। যারা ক্ষোভের কারণে, ইগোর কারণে, রাগের কারণে, ব্যক্তিগত সম্পর্কে রাগের কারণে নিজেদের সন্তানকে এইভাবে সম্বোধন করতে পারে, তাদেরকে সংজ্ঞায়িত করা, তাদের সম্বন্ধে কথা বলার মতো রুচি আমার নাই। কিন্তু আপনাকে শুধু আমি একটা অনুরোধই করতে চাই, একটা কথাই বারবার বলতে চাই, যে নিজেদের ইগো, নিজেদের স্বপ্ন নিয়ে লুকোচুরি খেলতে গিয়ে এমন কিছু করা যাবে না যাতে করে এদেরকে আরো বড় বেশি রকমের মানে মূল্য দিতে হয়। আমি ইজান এবং জায়ানের কথা বলছি। জায়ানের জন্য আমরা পাশে দাঁড়াতে চাই, সময় একদম শেষ, সর্বশেষ দশটা মিনিট আছে। আমি আসলে জায়ানের বিষয়েই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু প্রবলেমটা যেহেতু অনেক গভীরে, তাই ওই বিষয় নিয়ে কথা বলাটা আমার জন্য একেবারে ফরজ হয়ে পড়েছিল। যেহেতু সেপারেশনে আছেন মোনা, এখনো যেহেতু ডিভোর্স হয়নি, আমি কনফিউজ না থেকে, আমি সম্ভব হলে আজকে ফোনে নিতাম তাকে, যেহেতু তাকে ফোনে পাওয়া গেল না, কনফিউজ না থেকে আপনাকে অনুরোধ করব যে প্লিজ আমার সেই ইজান এবং জায়ান, আমার দুই ভাতিজা, আপনার আসলে বোনের মতোই লাগতেছে, আমি বরং ভাগিনাই বলি, ও বেটার ভাই হতে ইচ্ছা হচ্ছে না, রুচিতে বাঁধতেছে, আমার এই দুই ভাগিনার জন্য প্লিজ আপনি নিজে একদম ঘর বন্ধ করে একদিন হোক, দুদিন হোক, এক মাস হোক, সিদ্ধান্তটা স্থির করেন। আপনি সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন যে আপনি আসলেই কি চান, কি চাওয়া উচিত, দুইটাই আসলে প্রাধান্য দেওয়ার ব্যাপার, যেখানে আপনার ইগো চলে আসবে, যেখানে আপনার স্বপ্ন চলে আসবে, কিন্তু সমস্ত কিছুকে কনসিডারেশনে নিয়ে এসে কি করলে
আপনি সার্ভাইভ করতে পারবেন ইজান এবং জায়ানের জন্য ভালো হবে, সেইটাকে চিন্তা করে আপনি একটা সিদ্ধান্ত নেন। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সিদ্ধান্ত যদি হয়েই যায় যে আপনি ওর সাথে সংসার করবেন, তাহলে আপনাকে আপনার স্বপ্ন, আপনি যেভাবে বাঁচতে চান, যেভাবে চলতে চান, সেটাকে কম্প্রোমাইজ করে ওই রকম ননাস এবং শাশুড়িদের যে বিভিন্ন রকমের কথা, সেই সেই খোটা সহ্য করে আপনাকে একদম সেই ওই বাড়ির চৌহদ্দির মধ্যে আপনার জীবনটাকে বন্দী করে দিতে হবে, যেটা আপনি নিজেও জানেন, যেটা আপনি মানসিকভাবে নিতে চাচ্ছেন না, এবং ওইভাবে আপনাকে মেনে নিতে হবে। যাতে করে বিনিময়ে কি পাবেন, আপনি হয়তো বাড়ির ব্যালকনিটা পাবেন না, যেখানে দাঁড়ালে দক্ষিণা বাতাস এসে আপনার মনটাকে এলোমেলো করে দিতে পারে, সেই ভালো লাগাটা হয়তো পাবেন না, নিঃশ্বাসটা নিবেন। এবং যেখানে আপনি জানেন যে আপনার ছেলে, দুই ছেলে অন্তত তার বাবার সান্নিধ্য পাবে, তারা বেড়ে উঠবে, কত ভালোভাবে বেড়ে উঠবে সেটার সন্দেহ কিছুটা থেকেই যায়, আপনার স্বপ্নের মতো করে হয়তো বেড়ে উঠবে না, কিন্তু তারা বেড়ে উঠবে, এটি একটি বিষয়। আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে না, আমি আমার মতো করে বাঁচতে চাই, নতুন করে সেভাবে ঘুরে দাঁড়াতে চাই, কিন্তু আপনার সিদ্ধান্তের কারণে অবশ্যই ইজান এবং জায়ান তার জীবনের উপরে যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে, সেই রকম আপনার নিজের পায়ের নিচের মাটি শক্ত আছে কিনা, সেই জায়গাতে আপনি কতটুকু কনফিডেন্ট, নাকি শুধুমাত্র খেয়ালের বসে আপনার স্বপ্নকে বাঁচাতে গিয়ে এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যার নাতিজাটা হলো আমার ভাগিনা ইজান এবং জায়ান, সেটি কিন্তু বড় বেশি অন্যায় হয়ে যাবে। ওই অন্যায় থেকে নিজে কখনো মুক্তি পাবেন না। ভবিষ্যৎ এখন থেকে 10 বা 20 বছর পর আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখলে বমি হবে, নিজেকে দেখলে গর্ব হওয়ার আর কোনো জায়গা থাকবে না। যেমন গর্ব করেন কিন্তু আপনার মা নিজেকে দেখে যে আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি আমার সন্তানদেরকে সার্ভাইভ করানোর জন্য, সেই গর্বটা আপনার মধ্যে হবে না, সেটা হবে অনেক বেশি কষ্টের। সে ব্যাপারে সতর্ক থাকবেন, দিয়ে সিদ্ধান্ত নেবেন। এটি আপনার বিষয়ে আমার একদম পরিষ্কার কথা বলা থাকলো। আমার মনে হয় আজকের এই আলোচনার পর, বন্ধুদের আপনার সাথে কথা শেয়ার করার পর, আপনার সিদ্ধান্ত নিতে মনে হয় সহজ হবে, এবং অ্যাটলিস্ট এই মেসেজটা আপনি ক্লিয়ার যে সিদ্ধান্ত নেওয়াটা কত বেশি জরুরি ইজান এবং জায়ানের জন্য। বলেন, এ প্রেক্ষিতে আপনি কিছু বলেন।
অবশ্যই আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম গুরু, এবং অনেকে আমার কথাবার্তা শুনলো, এবং আমি জানি আমার পরিচিতদের মধ্যেও অনেকে শুনছে আমার কথাগুলি, যাদের সাথে আমি সামনাসামনি দেখা হয়তো, কিন্তু কখনো এই টপিকে কথা বলতে পারি না, লজ্জায়। তো আমি আমি আশা করি যে আমি আমার ফ্রেন্ডদের কাছে বলবো যে তোমরা আমাকে একটু বলো, সবকিছু তো শুনলা, এখন তোমরা আমাকে একটু বলো যে আমরা
এই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, নিজেই নিবেন, এবং আপনার কাছে সিদ্ধান্তের সমস্ত গতি প্রকৃতি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার। শুধু এক জায়গাতে বিষয় এক জায়গাতে বসে একদম স্থিরভাবে সেই সিদ্ধান্তটা মানে নিজেকে সেন্ট্রালাইজড করাটা শুধু প্রয়োজন, বাট সমস্ত ঘটনার গতি প্রকৃতি কিন্তু একদম পরিষ্কার। একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সমস্ত কিছু তথ্য এবং উপাত্ত থাকে সবকিছু কিন্তু আপনার কাছে আছে, শুধু নিজেকে স্থির করে সিদ্ধান্তকে সেন্ট্রালাইজড করা দরকার। সেই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে, যাতে করে কোনো ঘটনার জন্য নিজেকে যেন রেসপন্সিবল না মনে হয় যে সিদ্ধান্ত ওনারশিপটা তো আমার ছিল না। এইটাই আমি বলার চেষ্টা করছি। আমার কাছে এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট যে সিদ্ধান্ত নেওয়ার মতো তথ্য উপাত্ত পরিষ্কার ভাবে আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনার কাছে কিন্তু উপস্থাপিত হয়েছে।
হ্যাঁ গুরু, আমি ভয় পাচ্ছিলাম, আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, কিন্তু সিদ্ধান্তটা ফাইনালাইজ করতে আমি ভয় পাচ্ছিলাম, যে সামাজিক প্রেক্ষাপটটা যখন চিন্তা করতেছিলাম তখনই আমার কাছে ভয় লাগতেছিল যে অ্যাকচুয়ালি বাবা ছাড়া লাইফ লিড করাটা আমার বাচ্চাদের জন্য, আমি সিঙ্গেল প্যারেন্ট হয়ে ওদেরকে কতটা ভালো।
এই সিদ্ধান্তটা আপনি নিবেন, এই সিদ্ধান্তটা আপনি নিবেন প্লিজ। এখন মোটামুটি তো তথ্যপাত্র একদম ক্লিয়ার।
অবশ্যই আমি আজকে অনেকটাই পরিষ্কার আপনার সাথে কথাবার্তা বলার পরে যে আমার আসলে কি করতে হবে এবং আমার বাচ্চাদের জন্য কোনটা বেস্ট।
আর না করলে, সময় ক্ষেপণ করলে, কনফিউজ থাকলে এটার কনসিকোয়েন্স কত বেশি ভয়াবহ হতে পারে, ইম্প্যাক্টটা সরাসরি কার উপর পড়বে?
বাচ্চাদের।
যার নাম একটা রিজান আর একটা নাম
জায়ান।
তাদের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিদ্ধান্তে আসা উচিত, এবং সিদ্ধান্তটা একদম কনক্রিট সিদ্ধান্ত, যেখানে আপনার ব্যক্তিত্ব দৃঢ়তা থাকবে, আপনি একদম ফাইনাল একটা সিদ্ধান্তে আসবেন। আমরা মুখে আছি আপনাদের কাছে আসবার জন্য, এবং সেটি হচ্ছে জায়ানকে কিভাবে বাঁচিয়ে তোলা যায়। জায়ানের ছবিটা একটু আমার দিকে একটু ঘুরাই দেনা। সবাই তো নিজেদের ইগো নিয়ে নিজের পুরোটাই ঘোরা, আমি দেখি ওর মাও দেখুক, মা বলতে যাকে বোন বলে ডাকলাম আর কি। আজকের হট সিটে যিনি বসেছেন মোনা, এবং আমি এখন আমার ছোট ভাগিনার ছবি আমার সামনে ভেসে উঠেছে। হাতের পাঞ্জার মধ্যে হচ্ছে মামার সাথে মিল আছে, মানে হাতের পাঞ্জাগুলো কিছু মানুষের থাকে না, মানে শক্ত সমর্থ মনে হয় দেখলেই, একদম মানে সলিড আর কি। তো জাফর সাহেবের সাথে চেহারার মিল, তাই তো? এই হচ্ছে আমাদের ভাগিনা, যার চেহারা আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটা অলরেডি ক্লিক করেছেন, সেখানে হয়তো দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কিন্তু আমি এখন আসলে পরিপূর্ণভাবে আমার দৃষ্টি নিবন্ধিত জায়ানের জন্য। জায়ান হয়তো খুবই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমানো ছবি এটা?
না, ওই ফ্ল্যাশ।
আচ্ছা, ফ্ল্যাশের কারণে চোখ বন্ধ হয়ে গেছে। ফ্ল্যাশটা যখনই কেটে যাবে সাথে সাথে হয়তো চোখটা খুলবে। চোখটা খোলা থাকুক, বাট তার জীবনের উপরে বিভিন্ন রকমের ফ্ল্যাশ আসুক, কিন্তু ফ্ল্যাশ চলে গেলে যেন চোখটা খুলে।
ওর আই ভিশনটা অনেক পোর হয়ে গেছে। ও চোখের ছয় মাসের বাচ্চার যতটুকু দেখার কথা ও অতটা দেখে না। ও শুধু ও আকৃতি বোঝে না, ও শুধু আলোটুকু দেখতে পায়, কিন্তু ওর চোখে পরিষ্কার কোনো আকৃতি যে একটা মানুষ টানুষ কিছু দেখতে পারে না।
সবকিছু আছে আসলে, সবই ধরেন আপনার সাথে আছে, হয়তো একটা সময়ের পরে সবকিছু সেটল ডাউন হয়ে যাবে। কিন্তু যে জায়ানকে আপনি একদম ডে ওয়ান থেকে বাঁচিয়ে রাখার জন্য পাগলের মতো চেষ্টা করছেন, দোয়া করছেন, বড় বেশি টাচি ছিল এই ব্যাপারটি যে জায়ান যখন ওর ওর একদিন বয়স থেকে ওর বুকের উপরে, আপনি বলছিলেন যে এতই ছোট বাচ্চা, এক কেজি ওজন না কত,
এক কেজি তিনশো গ্রাম,
তখন আপনি ওর বুকের উঠানামাটা খেয়াল করছিলেন যে হে আল্লাহ ওর বুকের উঠানামা যেন বন্ধ না হয়। এবং এই প্রচেষ্টা আর এই এই টেনশনটা কিন্তু এখন পর্যন্ত আপনার মধ্যে বিরাজমান। আমি অনেক কথা বলেছি ঠিকই, বাট আপনাকে সম্মান জানাই যে মায়ের সত্যিকারের শাশ্বত রূপ আপনি, এবং আপনার মতো মানুষরা আছে বলে বা আপনার মতো মায়েরা আছে বলে বাঙালি বা বাংলাদেশিদের যে যে কয়টা জিনিস নিয়ে গর্ব করতে পারে, সেই গর্বের জায়গাটা আবার আপনারাই কিন্তু ধরে রেখেছেন। কতখানি মানসিক জোর থাকলে, কতখানি ভালোবাসার মতো পাগল প্রায় একটা মন থাকলে এভাবে সবকিছুকে ফেলে দিয়ে তার সন্তানের জন্য দিনের পর দিন ওইভাবে থাকা যায়, ওইভাবে হসপিটালের এনভায়রনমেন্ট, আমরা জানি যে জেনারেল হসপিটালগুলোতে কি ধরনের এনভায়রনমেন্ট থাকে, সেগুলোকে সবকিছুকে মানিয়ে নিয়ে এভাবে চলা যায় এবং সবকিছুই করা সম্ভব তার সন্তানের জন্য, সেটার জন্য আপনাকে অনেক অনেক সম্মান, অনেক ভালোবাসা, আপনার জন্য অনেক দোয়া। সেসব বিষয়গুলোতে আসলে আপনি যেভাবে এখন পর্যন্ত জায়ান এবং ইজানকে নিয়ে এতদূর পথ এসেছেন, সেটি আপনার মতো মমতাময়ী মায়ের পক্ষেই সম্ভব।
গুরু, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আমার ইগো, আমার প্রেস্টিজ, আমি কোনো কিছুর কথা চিন্তা করিনি। আমি আমি হ্যাঁ, ও ট্রিটমেন্টের জন্য আমি মানুষের কাছে টাকা চাইছি, এবং ওই আবু জাফর সাহেব আমাকে বরাবর সবসময় আমাকে ডিজিটাল ভিক্ষুক বলে ব্লেম করে গেছে।
এর সম্বন্ধে আমি আসলে প্রসঙ্গটা আনতে চাচ্ছি না, এর কথা বলেন না, কারণ আমি প্রপন করেছি, ইনফ্যাক্ট মৃত্যুর কাছাকাছি গেলে মানুষের কিছু ইয়ে হয়তো পরিবর্তন হয়তো পান করেছে, যে এই স্টুডিও থেকে উলট পালট কথা বলবো না, কখন কি বার হয়ে যাবে আমার ভাই কেসের আসা, আমি মানে ইয়ে হইতে হবে আর কি। যাই হোক, ওর প্রসঙ্গটা ওই আমি আনতে চাচ্ছি না, তখন কি না কি বারায় আসে আমার মুখ থেকে। তো হোয়াট এভার, আমি আমি অলরেডি অনেকে টাকা পাঠানো শুরু করে দিয়েছে, একটু মেসেজগুলো একটু এন্টারটেইন করো, বাট আমি আসলে পিকচারটা আমার চোখের সামনে রাখতে চাচ্ছিলাম। আমি এই ফাঁকে একটু জানিয়ে দিই আমাদের যে মার্চেন্ট অ্যাকাউন্ট বিকাশের যে নাম্বারটি আমরা দিতে যাচ্ছি সেটি হচ্ছে অবশ্যই জায়ানের জন্য, এবং মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার 01841904928। এবং এই এই রিদেমটা জানে সেটা মনে পড়তেছে, আমি যখন আহনাফের জন্য টাকার জন্য বলেছিলাম, আলহামদুলিল্লাহ আহনাফের ইভেন্ট সাকসেসফুলি ক্লোজ হয়েছে। আহনাফ গত মঙ্গলবার এসে মনে হয় সেটার আপডেট দিয়েছে যে ও 1 কোটি টাকার সমপরিমাণ টাকা কালেকশন কমপ্লিট হয়েছে, যেটা আমরা আমাদের কাছে ড্রিম মনে হয়েছিল প্রথম দিকে। আজকে যখন এই নাম্বারটা বলছি তখন হঠাৎ ওই রিদমটা আমার মাথায় আসলো, 01841904928। সেটি হচ্ছে এমন এক বাচ্চার জন্য যার বয়স মাত্র 6 মাস, সেটি হচ্ছে এমন এক বাচ্চার জন্য যে জীবনের প্রথম দিন থেকে কষ্টের ভেতর দিয়ে আজকের এই তারিখ পর্যন্ত এসেছে, এমন এক বাচ্চা যে বাচ্চাটা কোনোভাবেই রেসপন্সিবল না যে তার বাবার এ ধরনের কথা তাকে শুনতে হোক, তার বাবার এ ধরনের দৃষ্টিভঙ্গি তাকে দেখতে হোক, তার বাবা ভালোবেসে তার কপালে কখনোই চুমু দেয়নি, তার বাবা কখনো গত 6 মাসে তাকে আদর করেনি, তার বাবা কখনোই জায়ান বলে তাকে ডাকেনি, তার বাবা কখনোই তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেনি, এটা কতখানি যে মারাত্মক কষ্টের। আমি আয়মানের প্রসঙ্গ বারবার বলি, আমার নিজের সন্তানের কথাটা প্রসঙ্গিক আরমে চলে আসে, এগুলো যখন বলি তখন নিজের সন্তানের কথাটা মানুষ পটে ভেসে ওঠে। আমি আয়মানের সাথে গত রাত কাল রাত্রি এরকম একটা কাহিনী হচ্ছিল, বাইরে কুকুরের আওয়াজ, আমি বলছি যে মানে নর্মালি ফান করতে করতে কুকুর থেকে কুত্তা, কুত্তা বলাতে সে আবার বলছে খুত্তা, তারপরে বলছে খুত্তা দিয়ে আমি আবার আওয়াজ দিচ্ছি, তখন ও বলতেছে খুত্তা, আমি আবার কয়েকবার করলাম এই কাজটা, করার পরে সকালবেলাতে আমি দেখতেছি দেখি তো আমার ছেলের আইকিউ কেমন, আমি বলতেছি খুত্তা, ও একসাথে সাথে সাথে আওয়াজ দিচ্ছে, তো ফানটা কেমন আমি জানি না, আর এই পরিবেশে কেমনই শোনালো তা আমি জানি না, কিন্তু আমি রিলেট করার চেষ্টা করছি জাবর সাহেবের এই ঘটনাটা জায়ানের সাথে করার সময় যদি এখনো আসেনি, বাট এ ধরনের খুনসুটি করার নসিব হয়নি, ভাগ্য হয়নি, কত বড় অভাগা, কত বড় অভিশপ্ত বাবার জীবন কাটাচ্ছে এই জাফর সাহেব, আর কত বড় অভাগা আমার এই ভাগিনা, আমি যার কথা বলতেছি জায়ান, যে জায়ানের কপালে এই ভালোবাসাগুলো বাবার সাথে এই খুনসুটিগুলো বাবার এই আদরগুলো পাওয়ার সৌভাগ্য হচ্ছে না, যদিও সে কোনোভাবেই রেসপন্সিবল না এই জীবনটার জন্য। শেষবারের জন্য জায়ানকে উদ্দেশ্য করে, জায়ানকে বাঁচানোর জন্য পুরো লিসেনার্স কমিউনিটি আপনার সাথে প্রস্তুত আছে আপনার পাশে দাঁড়াবার জন্য, যদি কিছু বলার থাকে একদম শেষ মুহূর্তে, আমি আসলে আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে এই মানুষরা সেই মানুষ যে মানুষরা আমাদের লিসেনার্স এই কমিউনিটির মধ্যে আছে, প্রাণা ভালোবাসার বাংলাদেশের সাথে আছে, দেশে এবং দেশের বাইরে, তারা কিন্তু যতটা মহব্বত দিয়ে আপনি কথা বলছেন, যতটা ভালোবাসা নিয়ে আপনার কথাগুলো পৌঁছে যাচ্ছে ইথারে, ততটুকু মহব্বত নিয়ে কিন্তু তারাও অনুরণিত হচ্ছে তাদের ভেতর থেকে। এই হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেখানে জায়ানের বাঁচা এবং মরার অনেক কিছু নির্ভর করছে, আপনি আপনার মতো করে আপনার জায়ানকে তাদের কাছ থেকে চেয়ে নেন।
প্রিয় বন্ধুরা, জায়ানকে নিয়ে আমি এখন পর্যন্ত অনেক কষ্ট করছি, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে একটু সাপোর্ট দেন যেন আমার ছেলেটা আমার কোলে থাকে, সুস্থ হয়ে থাকে, ভালো থাকে। আমি খুবই হেল্পলেস অবস্থায় আছি, আমি কল্পনাও করি নেই জীবনে এরকম কোনো পরিস্থিতিতে পড়বো, তাও নিজের সন্তানকে নিয়ে। চিকিৎসার জন্য অনেকগুলি টাকা দরকার, যেটা আমার পক্ষে একা বিয়ার করা সম্ভব না, এবং জানিনি তো যে ওদের বাবা ও পাশে নাই, তো আপনাদের কাছে অনুরোধ আমার, প্লিজ আমার ছেলেটার জন্য একটু হেল্প করেন, আমার ছেলেটা যেন আমার কোলে সুস্থ হয়ে বেঁচে থাকে, আমি যেন ওর সাথে বাকিটা জীবন হেসে খেলে কাটাতে পারি, আরো কিছু বেশি সময় ওর সাথে কাটাতে পারি।
এই ছিল জায়ানের মায়ের আবদার, আবেদন, নিবেদন, যাই বলেন না কেন সবই আপনাদের কাছে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে। একদিকে কথা আর অন্যদিকে চোখের পানি, যে চোখের পানির মধ্যে প্রচন্ড পরিমাণে ভালোবাসা এবং আবেগ মিশে থাকে মায়ের, এবং তার চাইতে বিশেষ বেশি মিশে থাকে সেটি হচ্ছে শক্তি, আর সেই শক্তির এখন একমাত্র উপসর্গ, অনুসর্গ আর প্রভাবক যাই বলি না কেন সেটা হচ্ছেন আপনারা। এবং সত্যি আপনারা যদি যেভাবে পূর্ববর্তী দিনগুলোতে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমাদের পাশে এসেছেন, সেভাবেই যদি সাড়া দেন সার্থক। আমরা কিছু ফোন কল নিব আর দু একটি টেক্সট পড়ব, এবং অবশ্যই এই রিলেটেড যে কি আমাদের পাশে সাড়া দিচ্ছেন আর কিভাবে সাড়া দিতে চাচ্ছেন, পরিমাণ খুবই কম হোক কিন্তু ডু কন্ট্রিবিউট। হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি খাইরুল ইসলাম, আনসার সদস্য, আপনার খুবই ভক্ত, আমি আপনার কণ্ঠ ভয়ে অস্থির থাকতে পারলাম না, আমি খুব অসুস্থ, তারপরেও আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা আছে। গুরু আপনি কেমন আছেন?
জি আমি ভালো আছি, বাট আমি প্রথমে আপনার সুস্থতা কামনা করি, আমার সাথে যারা এখন যুক্ত আছে এই মধ্যরাতে সব ভাইকে সাথে নিয়ে দোয়া করি, খেরুল ভাই তাড়াতাড়ি আপনি সুস্থ হন।
যাই হোক, আপনার বাড়িতে অসুস্থ ছিল, ওনারা কি সুস্থ?
আমি অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, এবং আপনি দোয়া করেন, এখন আছি আমার অসুস্থ ভাগিনাকে নিয়ে, যাকে নিয়ে অনুষ্ঠান করছি এখানে, যিনি উপস্থিত আজকে, তার সন্তান জায়ানকে নিয়ে। আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে তার জন্য আমরা যে পরিমাণ টাকার প্রয়োজন সেটি আমরা ব্যবস্থা করতে পারি এবং তার সে ব্রেন টিউমার রোগে ভুগছে সেটার জন্য আমরা যেন ট্রিটমেন্ট করতে পারি টাকার পরিমাণটা খুব কম হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই মানুষটির অনেক বেশি অসহায় হয়ে হয়তো আপনাদের শরণাপন্ন হয়েছে, যার পক্ষ হয়ে আমি বলছি। অনেকেই হয়তো এই কথাটাকে অন্যভাবে ট্রিট করতে পছন্দ করে, কেউ হয়তো বলতেও পছন্দ করে যে গুরু হয়তো হাতের ঝুলি নিয়ে নেমে পড়েছে রাস্তায়। 100 বার এরকম কাজ 1000 বার করতে আমি রাজি আছি, যাতে করে মানুষের কোনো কল্যাণে আসতে পারি, মানুষের কোনো প্রয়োজনে আসতে পারি। জীবনকে আবার কাছ থেকে দেখেছি মাসখানেক আগে, সত্যিই তো দম যদি ফুরিয়ে যায় এগুলোই হয়তো আমার একমাত্র জারিয়া হয়ে থাকবে স্রষ্টার কাছাকাছি যাওয়ার। তাই আমি 1000 বারই কাজ করতে রাজি আছি, যদি কেউ আমার সমালোচনার জন্য করতে পারেন সে সমালোচনা আমি মাথা পেতে নিতে রাজি আছি, সবকিছুর বিনিময়ে। আমাদের আজকের এই বেবি 6 মাসের বাচ্চা জায়ান বেঁচে যাক। আমি আজকে আছি আমার অতিথি বন্ধু মোনাকে নিয়ে, দেখি একটা ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
গুরু ভালো আছেন?
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি গুরু বলতেছি নানগঞ্জ থেকে।
নানগঞ্জ থেকে কে বলছেন?
আমি মাহবুব।
মাহবুব নানগঞ্জ থেকে। মাহবুব, আমরা কথা বলছিলাম জায়ানকে নিয়ে, যে ওকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি আপনার পক্ষ থেকে যদি কোনো কিছু কন্ট্রিবিউট করতে চান প্লিজ করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01841904928।
জি জি গুরু, আপনি আপনার কথা অনেক ভক্ত, আগে আপনি অন্যটা চ্যানেলে ইয়া করতেন, কিন্তু আপনার সাথে আমি কথা বলার জন্য অনেক
জানিয়েছিলাম।
জি জি গুরু, আপনার আমি দেখার জন্য অনেক পাগল, অনেক পাগল আমাদের ফ্যামিলি।
আমার দেখার কিছু নাই রে ভাই, আমার দেখলে পছন্দ হবে না, বাট আমার কথা যদি এতটুকু ছুঁয়ে যায় সেটি 10 টাকা হতে পারে, উই ডোন্ট কেয়ার, সেটি 50 হতে পারে, 100 টাকা হতে পারে, যদি সম্ভব হয় এইটাতে কন্ট্রিবিউট করেন, যাতে করে জায়ান ছেলেটি বেঁচে যায়। জি জি, জায়ান যেন বেঁচে যায়। যার অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01841904928। আজকে যিনি উপস্থিত হয়েছেন মোনা, মোনার ছোট সন্তান যার বয়স মাত্র 6 মাস, আপনারা চেষ্টা করুন তাকে কোনোভাবে কিভাবে বাঁচিয়ে তোলা যায়। আমি আপনার কাছে যতবার গেছি আপনাদের কাছে পৌঁছেছি, কোনোবারই আপনারা আমাকে হতাশ করেননি, ফিরিয়ে দেননি, কোনোবারই বলেননি। জি বলেন।
আমি গুরু, আপনি আগামী দিন আছেন না, আমি আগামী দিন আমাদের প্রায় আমাদের 50-60 জন বন্ধু বান্ধব আছে, আমি অ্যাকাউন্টের ভিতরে টাকা পাঠাই দিব।
ঠিক আছে?
আর সবচেয়ে গুরু, সবচেয়ে ভালো হয় কি, তাদের ফ্যামিলিটা দুজনের সাথে একসাথে মিল হলে সবচেয়ে ভালো হবে, তাদের জীবনটা ভালো হবে, তাদের ছেলে সন্তান জাহান, তাদের জীবনটা ভালো
হবে। এই যে সব বন্ধুরা অনুরোধ করতেছে, জি আপনার সাথে যে বোনাও কথা বলবে, মোনা কি করবেন?
হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম।
হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম বিনা, আছেন ভালো না?
হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া।
ভাইয়া আমরা তো একটা অনুষ্ঠান, তো আমি কোন আসছি বাসায়, ঠিক আছে, আমি খালি অনুষ্ঠানটা পুরোটা শুনতে পারি নাই, কিন্তু 12:30 থেকে আমি শুনছিলাম, ঠিক আছে। আপনারা আছেন না, সবচেয়ে বেশি ভালো হয়, কি আপনারা দুজনে একসাথে থাকলে সবচেয়ে ভালো।
দেখেন দেখেন, নতুন করে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, সেটা নিয়ে কথা বলেছে সে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন। আমরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, বাট অনেক ফোন কল নেওয়া উচিত ছিল আসলে, একটা টেক্সট নিয়ে নি।
অনেকেই টেক্সট পাঠিয়েছেন, যেমন আছেন নূর মোহাম্মদ কিরণ, লিখেছেন আই ক্যান হেল্প মুনা আপু, ওকে, এবং লিখেছেন রেজওয়ান রকিব যে রিয়েলি অনেক কিছু শিখলাম আজকের গল্পটা থেকে, হুট করে কোনো ডিসিশন নিলে লাইফটা সঠিক পথে নাও যেতে পারে। ওকে রেজওয়ান রকিব আমাদের সাথে যুক্ত আছেন, এবং আছেন এস কে মাসুম, লিখেছেন যে গুরু আমি মুনা আপুকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন।
অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেন মোনা, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিচ্ছে, মার্চেন্ট অ্যাকাউন্ট, আপনারা চাইলে যত খুশি তত অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এবং
নাম্বারটা হচ্ছে 01841904928।
ওকে, আমি আরেকবার বলছি, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে, এটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, নাম্বারটি হচ্ছে 01841904928, এবং যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অপশনের মাধ্যমে আপনি এই টাকা পাঠাতে পারবেন, এবং টাকা পাঠাতে আপনার বাড়তি কোনো খরচ বা এক্সট্রা কোনো চার্জ লাগবে না।
এই কথাটি অনেক বেশি ইম্পর্টেন্ট যে রিটেলার্স এর মাধ্যমে পেমেন্ট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট থেকে টাকাটা পাঠাতে হবে,
পেমেন্ট অপশন
আইদার টাকাটা কিন্তু বাউন্স করবে। এইটা যারা রিটেলার্স থাকে, যারা টাকা পাঠায় তাদেরকে বলে দিলেই হবে, অনেকে অবশ্য জানে না অ্যাকচুয়ালি যে পেমেন্ট অপশনে গিয়ে টাকাটা পাঠাতে হয়।
এক্স্যাক্টলি, আমি আরো একবার বলে দিচ্ছি বন্ধু, নাম্বারটি 01841904928, এবং এটি হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, এবং যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অপশনের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন, এবং এই টাকা পাঠাতে আপনার এক্সট্রা কোনো চার্জ বা বাড়তি কোনো খরচ লাগবে না।
এবং এখন থেকে অনওয়ার্ডস, এর আগে আমরা যেমন এই অ্যাকাউন্টে আরেকজনের জন্য আমরা টাকা কালেকশন করেছিলাম এবং যথারীতি কয়েকটি চেকের মাধ্যমে তার কাছে আমরা টাকা পৌঁছে দিয়েছি, এখন থেকে অনওয়ার্ডস এই টাকাটি যাবে অবশ্যই জায়নের জন্য, যার মা এখানে উপস্থিত, মোনা, এবং তার প্রথম দিন থেকে যুদ্ধ এই মানুষটিকে বাঁচিয়ে তোলার জন্য স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি, স্রষ্টার কাছে চেয়ে নিই জায়ন যেন আমাদের সুস্থ থাকে, এবং সেই সাথে তার ট্রিটমেন্টের জন্য যে প্রয়োজনীয় খরচ সেটির জন্য আমরা চেষ্টায় আছি আর আপনারা আছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ আমাদের প্রয়োজনীয় অর্থ আমাদের যোগান দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে, এবং যার তার জন্য যা করতে হবে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01841904928। আমরা কিছু টেক্সট নিব এবং একটি বা সর্বশেষ একটি বা দুইটি ফোন কল নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব। আমার বিশ্বাস আপনারা পূর্বের দিনগুলোর মতোই আপনাদের এই কন্ট্রিবিউশন কন্টিনিউ করবেন, যাতে করে জায়নকে আমরা বাঁচিয়ে তুলতে পারি।
ওকে, আছেন বাদশা আমাদের সাথে। বাদশা খান লিখেছেন যে, গুরু জায়ানের জন্য আমি 5000 টাকা বিকাশ করব, প্লিজ অ্যাকসেপ্ট মি। বন্ধু, আপনার জন্য আমি নাম্বারটি আরো একবার বলে দিচ্ছি, আপনি ইজিলি বিকাশ করতে পারবেন, নাম্বারটি হচ্ছে 01841904928, এবং যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকেই আপনি পেমেন্ট অপশনের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর আপনি যদি নিজে নাও পারেন, আপনার পার্শ্ববর্তী দোকান থেকে এজেন্টের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন খুব সহজেই।
বাদশা খানকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে দারুণ ভাবে আমাদের পাশে দাঁড়াবার জন্য, এবং 5000 টাকা দিয়ে উনি কন্ট্রিবিউট করতে চেয়েছেন। মোনা, আপনার পক্ষ থেকে
ধন্যবাদ ভাইয়া, আপনার কন্ট্রিবিউশনের জন্য, আমার ছেলেটার জন্য দোয়া করবেন।
জি, আমরা লাস্ট ফোন কল নিতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমার নাম মোহাম্মদ ইউনুস, আমি মাদারপুর থেকে বলছি, এবং ইন্টারমিডিয়েট পড়তেছি, এবার পরীক্ষা দেব।
আলহামদুলিল্লাহ। ইউনুস ভাই, এখন আমরা কথা বলছিলাম জায়ানকে নিয়ে, আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
হ্যাঁ গুরু, মনাফার সম্পর্কে অনেক কিছু শুনছি, তার কথা শুনে আসলে আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি মানে কিছু তাকে সাহায্য করতে পারতাম।
জি,
কারণ আমি তো এই মুহূর্তে তাকে সাহায্য করতে পারতেছি না।
কোনো সমস্যা না, আপনি নিজে স্টুডেন্ট, আপনি দোয়া করেন, এটি অনেক বড় ব্যাপার। এই যে সমব্যথী হয়েছেন, তার পাশে থাকতে চাচ্ছেন, সেটি অনেক বড় একটি ব্যাপার। কিন্তু যাদের সামর্থ্য আছে, যারা বরাবরই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের যে কোনো ক্যাম্পেইনে, আমাদের যে কোনো ভালো কাজের সাথে, তারা যদি আপনার তাদের নিজেদের জায়গা থেকে একটু এগিয়ে আসে, পাশে আসে, এসে দাঁড়ায়, এবং মনার এই সন্তান জায়ান, যার বয়স মাত্র 6 মাস, ব্রেন টিউমারে ভুগছে, তাকে যদি সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে আমাদের জায়ান হয়তো বেঁচে যায়, আমাদের মনার এই যে ভরসার জায়গাটা সেটি হয়তো সার্থকভাবে রূপায়িত হয়। অনুষ্ঠান শেষ করছি সেই আশা রেখে, যে আশা থেকে কখনোই আপনারা আমাদেরকে বিফল অনুরোধ করেননি, যে অবশ্যই এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এই মার্চেন্ট অ্যাকাউন্টে অবশ্যই আপনারা এই পরিমাণ টাকা দিবেন, যেটা পরিমাণ টাকার জন্য আমরা অপেক্ষায় আছি, যে পরিমাণ টাকা দিয়ে আমরা সার্ভাইভ করাতে পারবো জায়ানকে, যার বয়স মাত্র 6 মাস। অ্যাকাউন্ট নাম্বার 01841904928। অনুষ্ঠান শেষ করছি সেই ভালোবাসার কথা বলেই, যে ভালোবাসা কথা আপনার এবং আমার মধ্যে দারুণ এক ব্রিজ তৈরি করে। বিদায় নিচ্ছি আজকের অতিথি বন্ধু মনার কাছ থেকে, এবং সেই আশাবাদ ব্যক্ত করেই বিদায় চাচ্ছি সকলের কাছে, যে জায়ান অবশ্যই সার্ভাইভ করবে, জায়ান অবশ্যই আমাদের মাঝে বেঁচে থাকবেন স্রষ্টার অশেষ কৃপায় এবং অবশ্যই আপনাদের সহযোগিতায়।
এবং সেই চিরচেনা শব্দ যা আমার কাছে মন্ত্রের মতো এখন মনে হয়, কারণ এটা বললেই মনে হয় যে আপনাদের কাছে আমি চলে এসেছি, একদম কাছাকাছি ভাবেই আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি এবং আপনার হৃদয়ের কথা আমার মধ্যেই সত্যিকার ভাবে অনুরণিত হচ্ছে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
এক্স্যাক্টলি বন্ধু, গুরু এতেশাম বিদায় নিয়ে চলে গেলেন এবং চলে যাচ্ছেন আমাদের অতিথি বন্ধুও। আর যারা আমাদের সাথে এতক্ষণ কানেক্টেড ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধু, আমি আরো একবার আমাদের বিকাশ একাউন্ট নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01841904928। এবং যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অপশনের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। এবং আরো একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি ভুল করে কেউ ফ্লেক্সি লোড করে দিবেন না, এটা বিকাশের মাধ্যমে আপনাকে টাকাটা পাঠাতে হবে। আর অনেক কিছু বলার আছে, সো সবগুলোই কমপ্লিট করব, তারপর আমি এখান থেকে বের হব। এবং আজকে তো ফ্রাইডে, সবারই অনেক অনেক রকমের প্ল্যান আছে, নিশ্চয়ই সেই প্ল্যান অনুযায়ী আপনি কাজটি করবেন। আপনার প্রিয় মানুষটিকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাবেন বা ভালো কোনো সময় কাটাবেন, তো সবাই অনেক ভালো থাকবেন এই তো প্রত্যাশা। এবং যেতে যেতে আমি যেটা করি, একটা বিদায় ঘন্টা বাজিয়ে যাই, আজকেও সেটা করব। আর আগামী সপ্তাহে কথা হচ্ছে বৃহস্পতিবারে, এবং বৃহস্পতিবারের আগে অবশ্যই মঙ্গলবারে আমি আসবো ভালোবাসার ডায়েরি নিয়ে ঠিক রাত 10:30। তো সবাই থাকবেন আশা করছি, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা।